This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো ইট 920 তে। হ্যালো ইট 920 হাঁটি হাঁটি পাপা করে আজকে বেশ কিছু পর্ব পার করে মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ অনুষ্ঠান আমরা বলতে পারি। এটা আপনাদের অনুপ্রেরণাতেই, আপনাদের ভালোবাসাতেই আমরা আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং আমরা ভবিষ্যতে অনেক অনেক দূর যাবার স্বপ্ন দেখি। হ্যালো ইট 920 যা করে থাকে সেটা হলো জীবনের গল্প প্রচার করে এবং সেই জীবনের গল্পের ধরাবাধা কোনো সিলেবাস নেই। সেটা হতে পারে সমাজের খেটে খাওয়া মানুষের, সেটা হতে পারে সমাজের মধ্যবিত্ত মানুষের, সেটা হতে পারে সমাজের উচ্চবিত্ত মানুষের, সেটা হতে পারে খুব সাধারণ একজন মানুষের কিংবা অসাধারণ একজন মানুষের, যে কোনো মানুষের। এবং সেই গল্পের ক্ষেত্রে কোনো সিলেবাস আমরা রাখিনি। সিলেবাস বলতে আমরা যেটা বোঝাই যে শুধুমাত্র ভালোবাসার গল্প, শুধুমাত্র আনন্দের গল্প, শুধুমাত্র দুঃখের গল্প কিংবা ভৌতিক কিংবা আমরা বলতে পারি যে কষ্টের কিংবা সাফল্যের, এরকম কোনো ব্যাপার নেই। আমরা বিশ্বাস করি জীবন যেহেতু সবকিছু মিলিয়েই একটা জীবন এবং সে কারণেই জীবনের যে কোনো বিষয়, যে কোনো সাইড নিয়ে আপনি এখানে এসে বলতে পারেন। আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আমরা শিখব এবং শুধুমাত্র আমরা না, আমাদের লাখো শ্রোতারা শিখবে। যা হয়, একজন অতিথি থাকেন আমাদের অনুষ্ঠানে এবং যিনি তার জীবনের গল্প বলেন। আজকে তার ব্যতিক্রম হবে না, আজকে আমার সঙ্গে একজন রয়েছেন, তার নামটা আমরা জানবো। তবে তার আগে বলে নিই, আপনি শুনছেন বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো 8920, যেটা প্রচার করা হয় বুধবারের রাত 11:20 এবং এই অনুষ্ঠানটিতে আপনিও আসতে পারেন। আসার জন্য দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার যে ঘটনাটি আপনি বলতে চান সেটা 2 মিনিটে বলে শেষ করবেন। করার পর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আপনার ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে এবং আমরা সেই রেকর্ডটি শুনে আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনাকে খুব বেশি উৎসাহিত করি আমরা, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে যেখানে গিয়ে আপনি লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাবেন এবং আমরা সবসময় বলে থাকি হ্যালো ইট 920 শ্রোতা যারা রয়েছেন দেশের ভেতরে, দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন আমরা জানি, নেটে আমাদের ABC-তে যেখানে লাইভ শোনা যায় আমাদের ওয়েবসাইটে www.abcradiobd.fm, ওখানে মানে উপচে পড়ছে এই মুহূর্তে শ্রোতারা আমরা দেখতে পাচ্ছি এবং যারা শুনছেন তাদের প্রত্যেকে আমরা বলি আমাদের ফেসবুকে কানেক্টেড থাকার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং এখানে মেম্বার হলে সুবিধা হচ্ছে, এ যাবৎকালে যতটা গল্প আপনারা শুনেছেন আমাদের হ্যালো 8920 সবগুলো গল্পই আপনি ওই পেজটি থেকে ডাউনলোড করতে পারবেন। এবং একই সাথে হ্যালো 8920 যারা অতিথি হয়ে এসেছিলেন তাদের অনেকেই ওখানে আইডিয়া আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে ইনবক্সে আপনার স্টোরিটা ছোট্ট করে লিখে একটি সেল নাম্বার সহ আপনি আমাদের সাথে যোগাযোগ করার কথা বলবেন, আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে। যাবতীয় সুযোগ সুবিধা আপনি ওই পেজটি থেকে পেয়ে থাকবেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920। হ্যালো 8920 মানেটি হচ্ছে HELLO 8920, একসাথে লিখতে হবে। খোঁজ করার পর আপনি পেজটিতে গিয়ে লাইক দেবেন, আর জি কিবরিয়া নামে পেজটি পাবেন। লাইক দেওয়ার পর আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং এখানে বলে রাখছি সেটা হচ্ছে এই পেজটি ছাড়া হ্যালো 8920 এবং আর জি কিবরিয়া নামে যতগুলো পেজ ফেসবুকে রয়েছে প্রত্যেকটি পেজের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ আমরা এটাকে আদর করে বলি অল দোজ পেজ আর ফেক পেজ। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল জায়গাটিতে, যিনি আমাদের অতিথি, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
রুমা।
ওকে, রুমা রয়েছেন আমার সঙ্গে। রুমা, আপনি হ্যালো 8920 তে কিভাবে আসলেন?
আমি 2-3 দিন এটার আর কি গল্পটা শুনছি, তারপরে আমি এয়ারপোর্টে ছিলাম, ওইখান থেকে আর কি এক ভাইয়া কাছে জিজ্ঞাসা করছি যে হ্যালো 8920 এর অফিসটা কোথায়। সে আমাকে বলছে কারণ বাজার। আমি হাঁটতে হাঁটতে এখানে আসছি, প্রথম দিন পাইনি খুঁজে, তাই আজকে পাইছি, তাই আমি আর কি এখানে চলে আসছি।
মানে আপনি সশরীরে এসেই? বারান্দা থেকে এখানে হেঁটে হেঁটে এসছে এবং এসে তার জীবনের গল্প বলতে চাচ্ছে। একজন মানুষ এয়ারপোর্টের বারান্দায় থাকবেন, জীবনযাপন করবেন, এটা নিশ্চয়ই আমরা কাকতালীয় একটা ব্যাপার এবং আমরা ঠিক জানি না। আমরা গল্পের একেবারে শুরুর দিক থেকে শুরু করতে চাই। ওর জীবনের এই বর্তমান জায়গাটা যেটা ও বললো সেটা আমরা আসলে একেবারে শেষের দিকে আবিষ্কার করার চেষ্টা করবো। বাট এই যে আজকে যে সেই জায়গাটায় রয়েছে, সেই জায়গাটায় কেন রয়েছে তার পেছনে একটা লম্বা স্টোরি রয়েছে। এই গল্পটা প্রচার করার পর একটা সমস্যা হতে পারে। আপনি যে জায়গাটার কথা বললেন, এয়ারপোর্টে বারান্দায় থাকেন বা যেখানে থাকেন, সেখানে তো কালকে সকালবেলা গিয়ে লোকজন আপনাকে দেখতে চাইবে, হুমড়ি খেয়ে পড়বে, তখন আপনি কি করবেন?
আমাকে দেখতে চাইলে আমাকে দেখবে, আমার কোনো প্রবলেম নাই।
ওকে, লেটস সি, স্টোরি শুরু করি আমরা। আপনার জীবনের গল্প, আপনি কোথা থেকে শুরু করতে চান? তবে তার আগে আমাদের কিছু বেসিক কোশ্চেন আছে। বেসিক কোশ্চেনটা হচ্ছে, আপনি কি পড়াশোনা করছেন?
হ্যাঁ, আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি, এবার ক্লাস শুরু হয়নি এখনো।
ওকে, আর আপনি আপনার এজটা একটু বলবেন আমাদেরকে?
21,
মানে 21 বছর বয়সী রুমা। 21 বছর বয়সী রুমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে, এবং সে তার জীবনের গল্প বলতে এসেছে। আপনার গ্রামের বাড়ি কোথায়?
গোপালগঞ্জ।
গোপালগঞ্জে হচ্ছে তার বাড়ি। আপনার কয় ভাই বোন?
তিন ভাই বোন।
তার মধ্যে আপনি?
আমি মেঝো।
আপনি হচ্ছেন মেঝো। চলুন শুরু করা যাক, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোটবেলা থেকেই শুরু করি।
জি,
আমার জন্ম হয় একদম গরিব ফ্যামিলিতেই বলা যায়। আমার বাবা আর মার বয়স ডিফারেন্স অনেক বেশি। আমার বাবা অনেক বেশি বয়স করে বিয়ে করে, এর জন্য আর কি কাজ বাস করতে পারে না বেশি। আমার মায়ের
কি ফার্স্ট ওয়াইফ ছিলেন? আপনার মায়ের কি ফার্স্ট
ওয়াইফ? হ্যাঁ, আমার মায়ের ফার্স্ট ওয়াইফ। কিন্তু উনি আর কি হারাই গেছিল, 12 বছর পর ফিরে আসছে, যে কারণে আর কি উনি একটু দেরিতে বিয়ে করছে। আমার মা আর বাবার বয়স ডিফারেন্স যতদূর সম্ভব 20-25 হবে।
ও ও ও, ওকে।
এর জন্য আর কি আমার বাবা এখন অনেক উইক আর হার্টের রুগী, সে কোনো কাজ করতে পারে না। মা আর কি জমিতে কাজ করে আমাদের সংসারটা চালায়।
জমিতে কাজ করেন উনি?
দিনে 60-70, কোনোদিন 100 টাকা হয়, এটা দিয়ে ছোট বোনটাকে পড়াচ্ছে, আর আমি বিপদে পড়লে আমাকে আর কি একটু দেয় আর সংসার চালায়।
আপনার কোনো
বাবা শুধু চালায়।
আপনার ভাই?
আমার ভাই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে, এখনো শ্বশুর বাড়িতে থাকে। বউ, মানে আমার বৌদি, সে আর কি আমাদের বাসার সাথে কোনো যোগাযোগ করতে দেয় না, যোগাযোগ করলে ভাইয়ের সাথে টর্চার করে।
ওকে, তারপর?
ফ্যামিলির দুর্দশার কারণে আমাকে ছোটবেলায় হোস্টেলে দেয়। আমি সিএসএস হোস্টেলে 10 বছর ছিলাম।
সিএসএস হোস্টেল, এটা কি হোস্টেল?
খ্রিস্টান সার্ভিস সোসাইটি। আমি একটা খ্রিস্টিয়ান মেয়ে।
আপনার বাবাও খ্রিস্টিয়ান?
হ্যাঁ।
আপনার মাও খ্রিস্টিয়ান?
হ্যাঁ।
খ্রিস্টিয়ান মানে কি, কোন একটা পর্যায়ে গিয়ে আপনারা হয়েছেন নাকি?
না, আমি আমার জন্ম থেকেই দেখতেছি যে আমরা খ্রিস্টান।
ওকে, তারপর?
তারপরে আমাকে খ্রিস্টান প্রজেক্টে দেয়।
কত বছর বয়সে দেয় আপনাকে?
আমাকে 4-5 বছরই দেয়।
ওকে।
ওইখানে আসলে আমরা অনেক সুখী ছিলাম, আমাদের অনেক অনেক মানে আদর করতো। এখানে প্রায় 1000 ছেলে মেয়ে ছিলাম।
ওকে।
আমাদের ছেলে মেয়ে আর কি উভয় একসাথে
ছিলাম। গোপালগঞ্জ
না, এটা খুলনা।
খুলনাতে? ওকে।
পড়াশোনা করতাম, ওখান থেকে আমি এসএসসি পাস করি 2009।
ওকে।
আর ওইখানে যখন ছিলাম আসলে ওটা অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল। আমরা হোস্টেলে একসাথে ছিলাম, বাইরের জগৎ সম্পর্কে আমরা জানতাম না। হোস্টেলে আমাদের টিভি দেখতে দিত না, এজন্য আমি বাইরের জগৎ সম্পর্কে জানতে পারিনি, বুঝে উঠতে পারিনি। এজন্য হয়তো আজকে আমার জীবনটা এইখানে এসে দাঁড়াইছে।
ওকে, আপনার আজকে জীবনটা কি হয়েছে সেটা আমরা পরেই জানবো, সিরিয়ালি জানবো, আপনি একটু বলেন তারপরে কি হলো।
আমি 9-এ এখানে এসএসসি পাস করি, তারপরে চলে আসি।
2009-এ আপনি ওখানে এসএসসি পাস করেন?
হ্যাঁ। এসএসসি পাস করার পরে আমি ফরিদপুরে যাই, আমার এক মাসি, মাসি আমাকে ইন্টার পড়ানোর জন্য আর কি নেয়, তার ছোট বাচ্চা আছে যে আমি রাখবো আর ইন্টার পড়বো। পরে ওখানে আমি থাকি মাসির কাছে, আর আমি এখানে ফরিদপুর মহাবিদ্যালয়ে ভর্তি হই।
ওকে।
ওইখানে ভর্তি হওয়ার আগে আমার এসএসসি পরীক্ষার পরে আমাদের খ্রিস্টানদের আবার সেমিনার হয়, সেই সেরকম একটা আর কি সেমিনার হয়। তা আমাদের গ্রুপ ওয়াইজ ছিল, তা আমার গ্রুপে একটা ছেলে পড়ে, তখন ওর সাথে পরিচয় হয়, ওর নাম্বারটা আমাকে দেয়। আমার ফোন থাকে না, তাই আমি আমার নাম্বারটা ওকে দেই না, আমি ফোন ইউজ করি নাই। পরে যখন আর কি রেজাল্ট আউট হয় এসএসসি, তখন আমি ওকে ফোন করি, ওর নাম্বারটা আমার কাছে ছিল যেহেতু, যে আমার অনেক ভালো রেজাল্ট হয়নি কিন্তু আমি পাশ করছি, আমার A- আসছে। ও আমাকে জানায় যে ওর এ আসছে, তা বেশ ভালো। ও তো ফরিদপুরেই থাকে। পরে আমি যখন ফরিদপুরে ভর্তি হই, তখন ওর সাথে আরো বেশি কন্ট্যাক্ট হয় আমার।
ওকে।
আমার বন্ধু হয়, আমি ফরিদপুর কলেজে পড়ি, ও বেশি ক্লাস করতো না কিন্তু মানে প্রায় আমার কাছে আসতো, ক্লাস না করে দেখা যেত আমরা দুজন ঘোরাফেরা করছি একটু বাইরে গিয়ে। এক পর্যায়ে প্রায় 1 বছরের মাথায় যে ও গিয়ে আমাকে লাভের আর কি যেটা বলে অফার করে।
আপনার সমবয়সী তো ছিল আপনার ক্লাস?
হ্যাঁ, আমার ক্লাসমেট ছিল।
ওকে, কি নাম ওর?
প্রতাপ হালদার।
প্রতাপ হালদার আপনাকে অফার করলো এইচএসসি পরীক্ষার সময়?
হ্যাঁ, ওর ডাক নাম মানে ওকে হিমু বলে ডাকে।
ওকে, ঠিক আছে। তারপর
যখন আমাকে প্রপোজ করে, তখন আমি ওকে বলি যে তুমি এরকম করো না, আমরা ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড হিসেবেই থাকি। তা যেহেতু ওকে আমি 1 বছরে মনে হয় অনেক বেশি ভালোবাসছি একটু হলেও ফ্রেন্ড হিসেবে, তা পরে ভাবলাম যে ও আমাকে ভালোবাসে, ওকে আমি চিনলাম এতদিন ধরে, ও তো আমার সাথে ভালোই ব্যবহার করে, তাহলে ভেবেচিন্তে দেখি করি কি হয়। আমি ওকে সম্মতি দেই, এক পর্যায়ে ওকে আমি খুব ভালোবাসি, 6 মাসের লাভের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। মনে কর
গভীর বলতে আপনি কি বোঝাচ্ছেন?
গভীর বলতে এটাই বুঝেছি, শুধু ভালোবাসার গভীরতা, মানে কিছুই হয়নি আমার, আমাকে কোনোদিন কিছু করেনি।
ওকে, ভালোবাসার গভীরতা বলতে বলছেন যে আপনি এভরি মোমেন্টস আপনি ওকে ফিল করতেন?
আমি ওকে ফিল করতাম, ও আমাকে টাইম দিত, মনে হতো যে ও আমাকে খুব ভালোবাসে।
ওকে,
আর খুব ভালো লাগতো যে আমার কোনো বন্ধু নাই, ও আমার একটা বন্ধু। আসলে আমার কলেজে আমার কোনো বন্ধু ছিল না, ওই আমার ফার্স্ট বন্ধু, এজন্য হয়তো আমার খুব ভালো লাগতো ওর সাথে টাইম পাস করতে।
ওকে,
মানে আমার যেহেতু ফোন ছিল না তখনও, আমি ফোন ইউজ করতাম না, কারণ আমার বাবা মা যেহেতু গরিব, আমাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, তো আমি ফোন ইউজ করতাম না, ও আর কি দেখা করতো আমার সাথে, দেখা হইতো, এটাই কথা হইতো।
কিন্তু আপনি এটাকে বলছিলেন যে আপনার ফোন নাম্বারটা জানতো না বা আপনি ফোন দিয়েছিলেন কিছু একটা এরকম, ওই ফোনটা কিসের ছিল?
আমি আরেকজনের ফোন থেকে ওকে ফোন করছিলাম এসএসসি পরীক্ষার, মানে
পাস নাম্বারটা আপনি জানতেন? ওর নাম্বারটা,
ওর নাম্বার আমি জানতাম, কিন্তু আমার কোনো নাম্বার ছিল না।
ওকে, তারপর
ও আসতো আর কি, খুব মোমেন্টটা অনেক ভালো ছিল ওর সাথে আমার, ঘুরতাম ফিরতাম, আমাকে টাইম দিত। তারপরে 6 মাস পরে এখন হঠাৎ একদিন আমি ফোন করছি ওকে যে কি ব্যাপার, কেমন আছো, কি, ও আমাকে বলে কি ভালো আছি, তুমি তো ভালোই আছো, কার কার সাথে সম্পর্ক করো, তুমি এটা কি বলো, বলে যে আমার সাথে তো কথা বলতেছো না, এই জন্য বলছি। তুমি বলছি তুমি তো আমার আমার সাথে কথা বলো না, আমার একটু খোঁজ নাও না। তারপরে ওর ফ্রেন্ড কে দিয়ে আমাকে বলাইলো যে আমার অনেকের সাথে সম্পর্ক, তার জন্য আমাকে ভালোবাসবে না। তা আমি এটা শোনার পরে অনেক কষ্ট পাই, পরে আমি আর কি গ্রামের বাড়িতে চলে যাই গোপালগঞ্জে। পরে আমি ওকে 2 দিন পরে মার ফোন থেকে ফোন করি, ফোন করার পরে বলি যে তুমি এরকম করলা আমার সাথে, কিসের জন্য করলা? আমার বলে তুমি এতদিন পরে কেন ফোন করছো আমার, আবার তোমার আবার কি দরকার আমার কাছে? আমি বলছি কেন, তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার ভালোবাসি, তুমি হঠাৎ করে এখন এই কথা বলতেছো? তো বলে আরে তোরে ভালোবাসবে কে, আমি তো তোরে ভালোবাসি নাই। তো এটা আমি বলছি সত্যি না ফান করো? বলে সত্যি। আমি বলছি আচ্ছা তুমি কালকে আমার সাথে দেখা করবো, একটু তোমার কিছু জিনিস আছে এগুলো দিয়ে দিবো আমি তোমার, যাতে তোমাকে আমার মনে করা না লাগে। তা ঠিক হলো যে আমার সাথে দেখা করবে আর সব জিনিসপত্র ওকে দিয়ে দিব। আমি আমি আসলে ওকে অনেক ভালোবেসে ফেলছিলাম, এজন্য আমি সুইসাইড করার চিন্তা ভাবনা করি। এজন্য আমি সেই রাতের বেলা আমার বোন তেলের ভিতরে দিয়ে সেটা দিত মাথায়, যাতে উকুন মরে, আমি সেই তেলটা ঢেলে নিচে যে থাকে ওইটা আমার মামারা আমাদের দুধ দিছিল, সেই দুধের ভিতরে রাতে ভিজায় রাখি, রাতে ভিজায় রাখি। আমি জানি যে দুধের সাথে মিশাইলে সেটা মারাত্মক হয় বেশি, এই জন্যই আমি এটা রাতে ভিজায় রাখি। আর যে ওটা তো তেলে দেওয়া হয়েছে, ওটা কমে গেছে ওটা আর কি, ইয়াটা ধাস্তা তো একটু কমছে ওটা, এর জন্য আমি আর কি ওটা আগের দিনই ভিজায় রাখি।
তেলে দেয় কেন? তেলে দিলে কি হয় ওটা?
তেলে দিলে আপনার উকুনটা মরে, এর জন্য।
ওকে ওকে, এই জন্য ওটা তেলে দেয়। আমি ছোটবেলাতে দেখতাম অনেকে তেল দিয়ে রাখতো, আমি কোনো লজিক খুঁজে পেতাম না।
হ্যাঁ, তারপরে সকালবেলা প্রাইভেট পড়ার নাম করে হাতে একটা বই নেই আর টাকা নেই একটু আর সাথীটা নেই, আর ও আমাকে একটা কলম যতদূর সম্ভব, হ্যাঁ হ্যাঁ কলমই দিছিল, পরে আমি এটা ওকে ফেরত দিব। আর আমার কিছু ছবি আছে, সেই ছবিগুলো ওর কাছ থেকে আনবো, এর জন্য রওনা দিলাম যে শেষ দেখা দেখা করবো ওর সাথে, আর ওর সাথে দেখা করার পরে আমি আমার জীবনটা শেষ করে দিব, আমি এটা নিয়ে যাই।
আপনি তখন ইন্টারমিডিয়েট পড়ছেন?
হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট করতেছি, আমার প্রি টেস্ট হয়ে গেছে।
প্রি টেস্ট হয়ে গেছে। আমি এই কথা একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করছি, ও যে ফ্যামিলি বর্ণনা দিচ্ছে বা যে অবস্থার বর্ণনাটা দিচ্ছে, যে বয়সের বর্ণনাটা দিচ্ছে, আপনারা সেই বয়সটাকে মাথায় রেখে গল্পটা শুনবেন প্লিজ। এই জায়গাটা থেকে আপনি যদি বয়স এখন 25 বছর হয়ে থাকে বা 30 বছর হয়ে থাকে, সেই 30 বছরের জায়গা থেকে আসলে ওকে জাজ করলে চলবে না। ও সেই সময়ে 18 বছর বা 17 বছরের একজন কিশোরী, তাকে ওইভাবেই চিন্তা করতে হবে যে ফার্স্ট লাভ এবং ওই সময় সেন্টিমেন্ট কিভাবে কাজ করতে পারে। এই ফাঁকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে এবং হ্যালো 8920 ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আজকের এই রুমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে। আপনি গেলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ওকে, তারপর আপনি কি করলেন?
আমি ফরিদপুর গিয়ে পৌঁছাই প্রায় 10:30 কি 11টার দিকে, আমি ভোরবেলা রওনা দিই। যেহেতু পৌঁছানোর পরে ওকে আমি ফোন করি, ও প্রথমে ফোনটা রিং বাজে, পরে বন্ধ করে দেয়। ও তো জানে যে আমি আসবো, দেখা হবে, আর আমি তো ওই ডিসিশন নিচ্ছি যে ওর মুখটা আমি দেখে তারপর আমি সুইসাইড করবো। কিন্তু যখন দেখলাম ও ধরে না, তখন আমি নিজেই ওটা খেয়ে নিলাম,
ওই জিনিসগুলো,
হ্যাঁ, আর দুধে মিশানো ওই খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি মানে ওর বাসায় যখন গেছি, ওকে দেখি ও উঠানের সামনে, তা আমি ওকে বললাম যে তোমাকে আমি ফোন করতেছি, তুমি একটু আমার ফোনটা ধরলে না, একটা শেষ দেখাই তো করতাম। ও বলে তুমি কে, তোমাকে আমি চিনি না। আর ওর মা মাছ কাটতেছিল, দা নিয়ে আসছে আমাকে মেরে ফেলবে এর জন্য। তারপরে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি, আমি শুধু মনে হয় রুমে ঢুকছি, ঢুকে আমি আর কিছু জানি না কি হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি। আমার মেসো আবার ভাগ্যক্রমে সেই দিন ওদের ওইখানে ছিল, সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে গেল। সাথে সাথে নিলেও আমাকে ডক্টর বলে দিছে, মানে বলে দিছে ডক্টর একে বাঁচানো যাবে না। আর যখন ওয়াশ করে আমার তো জ্ঞানই ছিল না, আমি ঠিক ছুটে পাইনি। আর যখন আমাকে ওয়াশ করার পর নিয়ে যায়, তখন নাকি আমি শুধু ওর নাম বলতেছিলাম যে ও কই ও কই। মানুষ মরার সময় নাকি মানে মরার মুহূর্তে বলে যে আমি বাঁচতে চাই, কিন্তু আমি নাকি মাসির কাছ থেকে শুনছি যে আমি এটাই বলছি যে আমাকে কেন বাঁচাইলা, আমি বাঁচতে চাই না, এটা বলে আবার অজ্ঞান হয়ে যাই যে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এটা বলি আর আমি বেহুশ হয়ে যাই। কিন্তু ওর মা ওইখানে গেছিল আমাকে নিয়ে হসপিটালে, যেহেতু ওদের বাসায় অকারেন্সটা হয়ে গেছে, আমি ওদের বাসায় গেছি, এই জন্য ওর মা গেছিল। আর আমি এতটাই দুর্বল ছিলাম, আমি না খাওয়াছিলাম, এজন্য আর কি আমাকে খুব তাড়াতাড়ি কাজ করছে, এই বিষটা বেশি উইকনেস হয়ে গেছি আর কি তাড়াতাড়ি করে। পরে আমাকে অনেক স্যালাইন দেয়, একদিনে এক রাতে মনে হয় 3টা না 4টা স্যালাইন দেয় আমাকে। তারপরে আমি নর্মালে আসি এবং আমার 18 ঘন্টা 44 মিনিট কত সেকেন্ডের জন্য জ্ঞান ফিরে।
ওকে, এই সেকেন্ড ঘন্টা মিনিট এগুলোকে মনে রেখেছে,
এটা আমাকে যার সাথে সম্পর্ক ছিল পরে যখন ওর সাথে কথা হয়েছে ওই বলছে।
মানে ওই ছেলেটাই আপনাকে পরে বলেছে? ও জানছে কিভাবে?
ও জানছে, ওর মা ছিল।
তারপর
তারপরে আমি ওইখান থেকে আর কি আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। 7-8 দিন আমি হসপিটালে ছিলাম, আর ডাক্তার তো আমার আশা ছেড়ে দিছিল যে আমি বাঁচবো না। আর আমি যখন চোখ খুলছি দেখি সবাই কান্না করে, আর আমার সবাই সান্ত্বনা দেয়, সবাই আমাকে দেখতে আসছে। তখন আমি ভাবি কেন আমাকে এরা দেখতে আসছে। তখন আর কি যখন একটু স্বাভাবিক হয়েছে তখন আর ওরা বলতেছে যে তুমি তো মরার ঘর থেকে বাঁচতে আসছো, তোমাকে তো বাঁচার আসে ডাক্তারও ছেড়ে দিচ্ছে, তুমি কি করে বাঁচলা, তোমার অনেক হায়াত আছে এজন্য তুমি বাঁচতে আসছো। তারপরে আমাকে নিয়ে গেল বাসায়, সবাই মিলে আমাকে বলতেছে যে তুমি তোকে বিয়ে করবা, ওর সাথে তোমাকে বিয়ে দিয়ে দিই। তখন আমি তাদেরকে একটা কথাই বলছি যে ও আমার সাথে আগে এরকম বেইমানি করলো, পরে যে করবে না এর কোনো নিশ্চয়তা নাই, তাই আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে করতে চাই না। বাবা মা কেস করতে চাইছে, আমি বলছি যে তোমার মেয়ের ই বদনাম, কেন করবা এটা, এজন্য আর করেনি। ওদের বাসায় আমার সেই টাকা ছিল, সাথী ছিল, কিন্তু অস্বীকার করছে যে মেয়ে খালি হাতে আসছে, কিছু নাই মেয়ের হাতে ছিল না, আর ওদের বাসায় কিছু নাই। কিন্তু পরে আমি যখন বলছি যে হ্যাঁ আছে, যখন আমার চেঞ্জ হয়েছে তখন ওরা সেগুলো দায় ঠেকে হলেও ফেরত দিচ্ছে। তার মনে করেন 1 মাস পরে ওর সাথে না বাট ওর ফ্রেন্ডের সাথে আমার কথা হয়। আমি ওর ফ্রেন্ডকে ফোন দেই, কারণ আমার একটা রহস্য যে কেন এরকম করলো, হঠাৎ করে কেন বললো। পরে আর কি ওর ফ্রেন্ড আমাকে বলে যে তুমি প্রতাপের সাথে কথা বলো না, ও বলবে তোমারে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি ওকে দাও, ওর সাথে আমি কথা বলি। পরে আমি শত কষ্ট হলো আমি ওর সাথে কথা বলছি, ও আমাকে বললো যে তোকে তো আমি ভালোবাসিনি, আসলে আমার টাকার বাজি হয়েছিল, সে বাজির জন্য তোর সাথে আমি প্রেম করছি। মাত্র 8,000 টাকার লোভ ও সামলাইতে পারলো না। আমি ওকে বললাম যে তুমি মাত্র 8,000 টাকার জন্য আমার সাথে এরকম করলা, আমার মনটা মাত্র 8,000 টাকায় তুমি কিনে নিলা। বললো যে আমার কাছে টাকাই সব, টাকার জন্য আমি সব করতে পারি। তখন আমি অনেক শক পাইছি যে আমি যদি আগে জানতাম যে আমার সাথে টাকার জন্য এরকম করছো, আমি আমার লাইফটাকে ধ্বংস করতে চাইতাম না। আর ও আমাকে ভালোবাসতো, এটা আমি বুঝছি সেই দিন যে ওর বাবা মারা গেছে। ওর বাবা মারা যায় যখন, ও মারা যায় ওর বাবা, ওর ভিতরে কোনো মানে কান্নার কিছু নাই, ও আমার সাথে কথা বলতেছে, সারা রাত কথা বলে। আমি ভাবি কি যে ও মনে হয় সত্যি আমাকে ভালোবাসে, যে কারণে ও আমাকে টাইম দিচ্ছে, ওর বাবা মারা গেছে তারপরও আমার সাথে কথা বলতেছে। আর ওর বাবা যেদিন মারা যায় সেদিন আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা থাকে, আমি মাত্র মানে 2.5 ঘন্টার পরীক্ষা আমি 1 ঘন্টায় দিই। আমি যখন পরীক্ষার হলে ঢুকবো তখন আমার এক বান্ধবী বলে কি যে রুমা প্রতাপের বাবা না মারা গেছে। তখন আমি মানে 1 ঘন্টায় কোনো রকমের পরীক্ষা দিয়েই আমি ওর বাসায় চলে যাই, আমার হাতে কোনো টাকা নাই, আমার কলেজ থেকে ওর বাসা 3-4 কিলো হবে, আমি ওইটা মানে আধা ঘন্টার ভিতরে এত দ্রুত হেঁটে যাই ওর বাসায়, আমি হেঁটে পুরো যাই ওর কাছে যে ওর বাবা মারা গেছে। আমি যাই সেখানে, ওর বাসায় গেলাম, গিয়ে দেখি প্রায় কবর দিবে, কফিন নিয়ে যাচ্ছে। পরে আর কি 1 মুঠ মাটি দিলাম, আর ওর সাথে আমার দেখা হয়নি, ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে।
আমি এখানে সবাইকে একটু অ্যাড্রেস করতে চাই, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো বা যারা এসএসসি তে পড়াশোনা করছো এবং যারা এই মুহূর্তে আমাদের হ্যালো 8920 শুনছো, তোমাদের সবাইকে একটু মানে থাকে না একজন মানে বন্ধু হিসেবে একটু পরামর্শ দিতে চাই। এই বয়সটা আমরাও কিছুদিন আগে কিছুদিন আগে না লম্বা সময় আগে পার করে এসেছি, ও যে বয়সের গল্পটা বলছে সেটাও 4-5 বছর আগে পার করে এসেছে। এই বয়সটা আসলে এক ধরনের বয়স সন্ধিকাল এবং এই সময়টাতে আসলে ভালো লাগার ব্যাপারটা এতটাই তীব্র থাকে যে তখন মনে হয় যে ওই হচ্ছে আমার দুনিয়া, ওই হচ্ছে আমার সবকিছু, ওকে ছাড়া আসলে দুনিয়ার কোনো কিছু চলবে না, ওকে ছাড়া আসলে কোনো কিছু ভাবা যাবে না, এটাই হয়। এবং যে জিনিসটা প্রথম হয় সেই জিনিসটার প্রতি আবেগটা বা ইমোশনটা যেটাই বলি না কেন এক ধরনের ফিলিংসটা অতি মাত্রায় তীব্র থাকে এবং এই তীব্রতার ব্যাপারটা কন্ট্রোললেস হয়ে যায়, মানে একবার নিয়ন্ত্রণহীন। এই সময়টাতে যে ভুলগুলো হয় ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রেই সেটা হচ্ছে যে কোনো ভুল বোঝাবুঝি হলে, কোনো ঝামেলা হলে, পাওয়া না পাওয়ার ব্যাপারগুলো ঘটলে, এই যে আত্মহত্যার ব্যাপারটা, এই সুইসাইড করার ব্যাপারটা, এই জিনিসগুলো মাথার মধ্যে পেয়ে বসে। এবং যে ভুলগুলো আমরা হরহামেশা আমাদের সোসাইটিতে হতে দেখি এটার আসলে বড় কিছু বলার নেই, সেটা মানে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, যেই কাজটা করে সে হচ্ছে চরম গয় আকার ধয় আকার গাধা এবং সে হচ্ছে অতি উত্তম গাধা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণটা হচ্ছে সে আসলে ওই জায়গাটা থেকে চিন্তা করতে পারে না সামনের দিকে, তার বয়স মাত্র 16 বছর। একটা মানুষ যদি গড়ে 60 বছর কিংবা 65 বছর বাঁচে তাহলে তার জীবনের 1/4 সময় কিন্তু সেই সময় অতিবাহিত করেনি, বাকি 3/3 সময় তার পড়ে থাকলো এবং ওই 3/3 সময় তার জীবনে কত গোল্ডেন টাইম আনতে পারে, তার জীবনে কত ভালো সময় আনতে পারে এবং একই সাথে তার জীবনে কত সুইট এবং হ্যাপি মেমোরি গিফট করতে পারে, সেটা সে না জেনেই বোকার মতো এই কাজগুলো করে। আর এই বোধটা তার মাথার মধ্যে একেবারেই কাজ করে না যে মানুষটা তাকে কিছু দিল না, যে মানুষটা তার জন্য কিছু করলো না, সেই মানুষটার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম যদি বলে থাকি গিফট উপরওয়ালা সেটা হচ্ছে মানুষের জীবন, সেই জীবনটাকে সে কেন গাধার মতো অপচয় করবে। এবং এটা হয়, এটা এই বয়সটাতেই হয়। এবং এই সময়টাতে বাবা মা যে ভুলটা করে থাকেন প্যারেন্টাল সাইড থেকে অভিভাবকের জায়গাটা থেকে, সেটা হচ্ছে তাদের সাথে ভালো আচরণ না করে, তাদেরকে সুন্দর করে না বুঝিয়ে তাদেরকে মেন্টাল টর্চার করা হয়, খুব বাজে ব্যবহার করা হয়, আজে বাজে কথা বলা হয়, অন্যায় আচরণ করা হয়, বরঞ্চ এটা না করে সেই সময়টা তার সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত। আমি একটু আপনাকে বলতে চাই, আপনি এই জায়গাটায় এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন 20-21 বছর বয়সে, আপনার এখন মনে হয় না যে আপনি একটা চরম গাধামো করেছেন? ওই সময় যদি মরে যেতে পারতেন আপনার মনে হয় না যে আপনি একটা প্রচুর বড় একটা গাধামো করেছেন?
হ্যাঁ, আমি তো তখনই বুঝতে পারছি যখন 8,000 টাকার কথা শুনছি, তখনই আর কি আমি নিজেকে ধিক্কার দিছি যে আমি ওর জন্য এরকম করলাম, ও তো আমাকে ভালোবাসেনি, ও তো অভিনয় করছে আর ও আমার পিছনে যতটা টাকা খরচ করছে সেই ছেলেই দিছে ওকে সেই টাকাগুলো, ওর পকেট থেকে 1 টাকাও আমার পিছনে খরচ করেনি।
যাই হোক, তারপর কি হলো আপনার গল্পটা?
তারপরে আমার টেস্ট পরীক্ষার খুব বেশি দেরি ছিল না, টেস্ট পরীক্ষা দিলাম, পাস করলাম, ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেবার পরে তা আমি আমার এক কাকাতো বোনের বাসায় বেড়াতে যাই, এটা আপনার বরিশাল সারেংকাঠিতে।
বরিশাল সারেংকাঠি, ওকে।
আমি আর আমার বাবা যাই, যেদিন যাই সেই দিনই ওই কাকাতো বোনের দেবর ওইখানে আসে তার বাবাকে নিতে।
ওকে,
তার আগে আর কি আমার দিদি আমাকে বলে দিছে যে সে কিন্তু তেমন একটা ইয়া না, মানে আমাদের সাথে তো এরকম ভালো সম্পর্ক না, তুমি বেশি কথা বলো না ওনার সাথে। আমি বলছি যে ঠিক আছে দিদি, আমি বেশি কথা বলবো না ওনার সাথে। তা উনি যখন আসবে, আমি তখন খাচ্ছিলাম, তা খাওয়ার শেষ করে আমি ওনাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে উনি বলছে কি ব্যান হয় নাকি? আমি বলছি কি হ্যাঁ আমি ব্যান। তো বললো ব্যান কেমন আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি। তারপরে আমার দিদি যেহেতু আমাকে ইনফর্ম করতে আগে, এর জন্য সেটা কারণে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আর তখন আমি একটা সেট কিনছি, সেটটা কিনছি হলো আমাদের সিএসএস থেকে, আমাদের মাসে 700 টাকা দিত, 700 টাকা করে 6 মাসে আমার হয় 4,200 টাকা, সেই টাকা দিয়ে আমি একটা সেট কিনছি। উনি তো দুপুরের দিকে আসতে মনে করেন, কিছু টাইম বাইরে ছিলাম আমি আর ওই দিদির ছোট বাবুটা, বিকেলের দিকে যখন আসলাম তখন আমাকে বললো কি ব্যান কোথায় ছিলাম? এই তো বাইরে গেছিলাম একটু ফোনে চার্জ করতে। ওটা বললো ও যখন চলে যায় সে ব্যায়, তখন আমার দুলা ভাই বলে কি যে তুই তো ঢাকায় থাকিস, রুমা কয়দিন পরে যাবে ঢাকায়, তুই রুমার নাম্বারটা নিয়ে যা, রুমাকে ফোন করিস, তোর বাসায় নিয়ে যাস। এটা বলে আমার নাম্বারটা দেয়। পরে সে চলে যায়, রাতে ফোন করে, লঞ্চে আসছে ঢাকা, আসার পথে সে আমাকে ফোন করে, দেখে আমার ফোন বন্ধ। পরে সে তার বৌদি ফোনে ফোন দেয়, মানে আমার দিদি, পরে ওই ফোন থেকে আমার সাথে কথা বলে, তখন আমাকে বলে যে তোমার নাম্বারটা আসলে বন্ধ। মানে আমি বলছি কি হ্যাঁ, কারণ ওই ফোন ওই সিমটা আমি বেশি ইউজ করি না, এর জন্য বন্ধ। তো বলে ঠিক আছে তাহলে তোমার ওই নাম্বারটা দাও। তো আমি কথা বলছি যেহেতু আরো রিলেটিভ, সেই হিসেবে আমি দিছি তখন তাকে নাম্বারটা, আমি জোরেই বলছি, সে নিছে। তো আমি যখন কথা বলতেছি তার সাথে তখন আমার বাবা একটু রাগ হয়েছে, কিন্তু আমার দিদি বলতেছে কি কি হয়েছে, আমারই তো দেবর, কথা বললে কি হয়েছে। পরে ওইখান থেকে মনে করেন আর দুই দিন থেকে আমরা গ্রামে চলে গেছি। তারপরে যেদিন আমাদের রেজাল্ট দিছে সেদিন আমি আর কি ঢাকা আসতেছি।
ওকে,
পরে আর কি ঢাকায় আসলাম, তা আমার রেজাল্টটা সেই আমাকে জানাইছে যে আমি পাস করছি। এটাতে আমি আরো বেশি খুশি
হয়েছি।
হ্যাঁ, এসএসসি 11-তে আমি আরো বেশি খুশি হয়েছি যে সে আমাকে জানাইছে, আমার বন্ধু। পিআই ছিল বাট বাসায় কথা বলতে বলতে এখন আমাদের ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা, তা সে আমার বন্ধু হয়ে গেছে। যদিও আমাদের বয়সে ডিফারেন্স 15-16 বছরের বেশি হবে।
15-16 বছর?
হ্যাঁ। তার
মানে এটা হয় আজকালকে, আজকালকার যে যুগ, মানে কমিউনিকেশনের ধারাটা এমন বেশি পাল্টে গিয়েছে, এবং সেটা যদি ফেসবুক, ফোনে বা অন্য কোনো ভাবে হয় কমিউনিকেশনটা, তাহলে আসলে এখানে বন্ধু হয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। কেন জানি বুঝি না, আজকালকার যুগে এটা হচ্ছে, অহরহ হয়। তার মানে কি উনি ম্যারিড ছিলেন?
হ্যাঁ, উনি ম্যারিড, ওনার তখন একটা বাচ্চা ছিল, এখন দুইটা বাচ্চা আছে।
মাশাআল্লাহ। ওকে, তারপর?
তারপরে আমি ঢাকায় আসি, কথা বলি ওনার সাথে রেগুলার। উনি আমার সাথে অনেক কথা বলতো, মনে করেন দিনে 5-6 ঘন্টা তো যাবে, এত কথা বলতো। আর আমার মাসি অনেক বিরক্ত হইতো যে সারাদিন কথা বলে, আর আমি ফোন রাখতে চাইলে মানে তার মন খারাপ হইতো, এর জন্য আমিও কথা বলতাম। তো তার সাথে কথা বলতে বলতে আমার ফোনটাই নষ্ট হয়ে গেছে, 1 মাসের ভিতরে আমার ফোন নষ্ট। তারপরে আমি চার্জে দিতে পারি না, সে আমাকে একটা ফোন কিনে দিতে পারে।
বিপদে আছে সে, মানে আপনি বিপদে না, সে বিপদে আছে, কারণ আপনি তো কিনতে পারবেন না, আপনার সামর্থ্য নাই, এবং সে যদি না কিনে দেয় তার তো কথা বলার জায়গা নাই।
সে আমাকে ফোনটা দিবে, এখন আমরা তো নিকুঞ্জতে আমার মাসির বাসা, আমি না জানি না নিকুঞ্জে 1 না 2, ঠিক আছে? এখন আমাকে বলছে ঠিকানা কি, আমি বলছি 2, সে সারা জায়গা দিয়ে খুঁজছে পায় নাই। পরে আমি ছাদে গেছি, দেখে একটা জায়গা খালি নিকুঞ্জে 1, আমি বললাম যে আসলে নিকুঞ্জ 1, তখন সে নিকুঞ্জ 1-এর সামনে এসে দাঁড়াইছে আমার একদম সেই বিল্ডিং এর সামনে। পরে দারোয়ান তো ঢুকতে দিবে না, আমি নিচে গেছি, আমার মাসি মেসো দুজনই অফিসে, আর বাসায় আমার একটা দিদি আছে আর বাচ্চাটা আছে। পরে আমি তাকে নিয়ে ছাদে যাই, কারণ বাসায় তো আনা যাবে না। আর যে কাজের মেয়েটা ছিল মাসির বাসায়, ওই মেয়েটা আমাকে হেল্প করছে, ছাদে গিয়ে ফোনটা নিয়ে আয়। সে আমাকে ফোন দিল আর 2000 টাকা দিছে। ঈদ ছিল সেদিন, আবার ঈদে 2000 টাকা দিছে ড্রেস কেনার জন্য। 2000 যে টাকা দিছে সেটা আমি জানতাম না, সেটা ফোনের বক্সের ভিতর ছিল। তা ফোনটা তো আসলে আমি খুশি হয়েছি ফোনটার জন্য, কারণ আমার তো সামর্থ্য ছিল না ওরকম একটা ফোন কেনা। সে আমাকে দিছে, আমি এটার জন্য অনেক খুশি হয়েছি। পরে আর কি টাকা যখন দেখলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা দিলা কিসের জন্য, এটা না দিলে ভালো হতো। তো বলছে যে থাক তুমি কাপড় চোপড় কিনো। তা আমি ভাবলাম যে ঠিক তো, দিতে ভালোই হয়েছে, আমার এমনি ভালো জামা কাপড় নাই। পরে আমি সেই
আমি একটু একটু পজ দিতে চাই, কারণ এই যে 15-16 বছর বয়সের ডিফারেন্স, একটা ছেলে আপনার সাথে ফ্রেন্ডশিপ করছে, এবং আপনাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা কি ছিল? তুমি?
হ্যাঁ,
আপনি ওকে তুমি
বলুন। আপনি ফার্স্টে ছিল, পরে আপনি মনে করেন 1 সপ্তাহ?
অনেক লম্বা সময়, তাই না? কেন ছিল 1 সপ্তাহ? এই তুমি হওয়ার পেছনের কাহিনীটা আমি একটু জানতে চাই, কারণ এত সহজে তুমি হওয়ার কথা না। এই তুমি প্রপোজটা কে করেছিল, ও করেছিল না আপনি করেছিল?
হ্যাঁ, সেই আমাকে করছে। তুমি তো আমাকে তুমি করেই বলতে পারো, কারণ তুমি তো আমার বন্ধুর মতো। বেআইন তো দুষ্টামি করে, আইনের বাইরে যে সম্পর্ক সেটাই তো বেআইন।
কি কি বলেন, আইনের
আইনের বাইরে যে সম্পর্ক সেটাই বেআইন?
জানা নেই, মানে আই রিয়েলি ডোন্ট নো, আমি অনেক কিছু শিখছি হ্যালো 8920 থেকে। সম্পর্ককে যদি ডিফাইন করতে হয় তাহলে আপনাকে হ্যালো 8920 শুনতে হবে। আইনের বাইরে যে সম্পর্ক সেটা হচ্ছে বিআইন, সেই আইনের বাইরে সম্পর্কে ছিলেন আপনি, তাই তো? ওকে, ভেরি গুড। আর আপনার সাথে ডিফারেন্স ছিল 16 বছরের, এবং তাকে আপনি 1 সপ্তাহ পরে তুমি করে বলা শুরু করলেন, এবং সেই ভদ্রলোকটি আমি ঠিক জানি না ভদ্র না অভদ্র, সেটা গল্পের প্রেক্ষাপটে বের হয়ে আসবে, তিনি আপনাকে বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে সাহায্য করা শুরু করলো আপনার আপনার কনস্ট্রেন্ট গুলো জানার পরে, যেমন আপনার আর্থিক অবস্থা ভালো ছিল না, সব বিষয়গুলোতে আপনাকে সাহায্য করা শুরু করলো।
তারপর আমি তো ঈদের ড্রেস কিনি, 1 মাস মাসির বাসা থাকি, ঈদের পরের দিন ড্রেসটা কিনে ঈদের পরের দিন আমি গ্রামে চলে যাই। গ্রামে চলে গেলে মনে করেন ফোনে চার্জ দিতে পারি না, আমাদের বাড়িতে কারেন্ট নাই। বাড়িতে গেলে পরে আমি ইন্টার পাশ একটা মেয়ে, কিছু করতেছি না, পরিবারে সমস্যা,
সামর্থ্য নাই
আমাকে এইভাবে বসে খাওয়ানো, আমাকে বিয়ে দিতে চায়। কিন্তু
আমি একটু বলি শ্রোতাদেরকে, আমি বারবার ইন্টারাপ্ট করছি, ওকে এই পর্যায়ে গল্প শুনে হয়তো অনেকে বিরূপ মন্তব্য করবেন, প্লিজ। একটা মানুষের আমরা শুধুমাত্র ফলাফলটা দেখবো না, কারণটা দেখবো, রেজাল্টটা দেখবো না, কজটা দেখবো, ঠিক আছে? কজ বলতে আমি কারণ বোঝাচ্ছি, প্রত্যেকটা ফলাফলের পেছনে একটা কজ থাকে, কারণ থাকে। ও একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ রিলেশনটা করলো, এবং ওই ছেলেটার সাথে সে ধীরে ধীরে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন সাহায্য সে নিচ্ছে। তার পেছনের কারণটা কিন্তু প্রত্যক্ষ ভাবে হোক কিংবা পরোক্ষ ভাবেই হোক তার ফ্যামিলির আর্থিক অবস্থা, এবং ও তো বাবা স্বীকার করছে যে আমার ফ্যামিলি থেকে সাপোর্টটা ছিল না, এবং আমার ফ্যামিলির যে নিদারুণ অবস্থা সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, তারপর
তারপরে আর কি আমি কিছু করতাম না এর জন্য আর কি। বাবা আমাকে বলতো যে সে কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, বলতো যে 2 টাকা ইনকাম করার ক্ষমতা থাকলে তোর পিছনে 1 টাকা খরচ করতাম, কিন্তু আমি তো ইনকাম করতে পারি না, তোরে আমি চালাবো কি করে, বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, তারপরে বিয়ে শাদী করবো।
ওকে,
আর এর জন্য আমি পড়াশোনাটা করার জন্য মূলত তার উপর ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাচ্ছিলাম, কারণ সে আমাকে বলছে পড়াশোনা করাবে। বাবা আর কি ভাত খাওয়া দিলে প্রায় প্রতিদিন কান্না করা লাগতো, বলতো যে কাজ না করলে ভাত নাই।
আপনার বাবা বলতো এটা?
হ্যাঁ, যে কাজ করবে তার ভাত আছে।
কি কাজ
আমি
করতে বলতো?
কাজ
আপনি কি কাজ
উল্লেখ
করবেন ওই সময়?
কাজ উল্লেখ করে দেয়নি। আর গ্রামে আমি তো থাকিই নাই গ্রামে, আর আমি হঠাৎ করে গ্রামে গেছি, আমাকে প্রাইভেটে তো কেউ দিবে না, কারণ শর্টকাট ভাবে কেউ প্রাইভেট দেয় না। আর আমি এখানে থাকবোই কয়েক মাস, কারণ ইন্টার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে যেহেতু, তারপরে তো নার্সিং তো জানুয়ারি থেকেই। তা আমি আর কি কি করব, আমার যে বড় ভাই সে তো বিয়ে করে চলে গেছে শ্বশুর বাড়ি, এর জন্য ওকে আমি মাঝে মাঝে বলতাম যে আমার জন্য একটু প্রাইভেট দেখিস। ও বলতো কি তুই তো কয়েকদিন থাকবি, এটা কেউ মেনে নিতে পারে না, এভাবে দেয় না। আর এভাবে আমি কোনো কিছুই পাইনি আসলে কাজ করার মতো,
ওকে, তারপর
কিন্তু আমাকে এটা বলছে বাবা যে কাজ না করলে ভাত নাই। এর জন্য আমি ভাতও খাইতাম না, কান্না করতাম। আর যেহেতু আমার কষ্টটা শেয়ার করার এই যে একটা মানুষ ছিল, আমার 15-16 বছরের বেশি বয়স হলেও, তার কাছে আমি কান্না করতাম আর শেয়ার করতাম। আর মা আসলে কাজ করতো তো, মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন বাসায় আসতো তখন তার মেজাজটা অনেক গরম থাকতো, সে মানে একটু খেটমেট করতো আমার সাথে। কারণ আমার বোনটা আবার আমাদের চার্চে চলে গেছে, চার্চে মনে করেন সিস্টারদের বাড়িতে, সিস্টাররা ওদের আর কি পড়াশোনা শিখাবে, কিন্তু বাসা থেকে প্রতি মাসে 500 টাকা দেওয়া লাগবে আর পড়াশোনা খরচটা দেওয়া লাগবে। কিন্তু 500 টাকা আমার মা পরে দিতে পারেনি, এই জন্য নিয়ে আসা লাগছে ওকে বাসায়।
তারপর
পরে আর কি আমি একা বাসায় থাকতাম, আমার বোনকে পড়াইতে যেতাম 7টার সময়, প্রায় 3-4 কিলো হাঁটা লাগতো, এরও বেশি হবে। সেই চার্চে যাইতাম, ওকে ওইখানে পড়াইয়া আবার আসতাম, আস্তে আস্তে 11টা বেজে যেত। এসে গরু ছিল আমাদের 3টা, গরুর গোবর ফেলাইতাম, ঝাড়ু দিতাম, সকালবেলা আবার ওর কাছে যাওয়ার আগে রান্না করে যাইতাম, কারণ মা 5টার সময় বের হয়ে চলে যায়, মার রান্না করার সময় হইতো না, কারণ মা 5টায় গেলে তো তার উঠতে হবে 3টা-4টার দিকে রান্না করার জন্য। মা রাতে একটু বেশি ভাত রান্না করতো, ওটা সকালবেলা নিয়ে যেত, প্রতিদিন পান্তা খাইতো মা।
ওকে,
আমি সকালবেলা 7টার আগে রান্না শেষ করতাম, করে ওইভাবে আর কি যাইতাম, এরকমই আর কি করতেছিলাম। আমার অনেক কষ্ট হয়ে যেত আর কি, যেহেতু আমি হোস্টেলে ছিলাম আর আমি এসব করতে পারি না কাজ। আর ঝাড়ু ধরলে আমার হাতে পিসকা পড়ে যাইতো, আমি কাজ কোনোদিনও করিনি এর জন্যই হয়তো বা। আর গোবর ধরলে হাতে চুলকাইতো, আমার বোনের আবার এসব কিছু হইতো না, মারও হইতো না, কিন্তু আমি ধরলেই আমার হইতো, আমার একটা একটু প্রবলেম আছে এর জন্য আরো বেশি হইতো। তারপর আমি করতাম বাবা আর কি, তারপর খেটমেট করতো 19-20 এলে, আর আমি রান্না করতে জানতাম না,
এরকম সংসারে যা হয় আর কি। ওকে, তারপর?
হ্যাঁ, রান্না করতে জানতাম না, এর জন্য মানে রান্নাটাও হইতো না, খাইতেও পারতো না কেউ, যেটা সত্য কথা কেউ খাইতেও পারতো না আমার রান্না। আমি তো হোস্টেলে ছিলাম, হোস্টেল থেকে এসে মাসির বাসায় গেছি, সেখানে তো আমাকে রান্না করা লাগে নাই, কোথাও রান্না করা লাগে নাই, রান্না করার সম্পর্কে আমার কোনো নলেজ নাই। বাসায় যখন দিচ্ছে বিপদে পড়ে করতেছি, তাও পারি না কিছু করতে, একটু বকা খাইতাম। তারপরও ভাবতাম যে বাবা তো কিছু হবে না, কিন্তু ওই যে কথা বলতাম, কথা বলতে বলতে এক পর্যায়ে বাবার এদিক থেকে চাপ খাইতাম, বাবা মার প্রেশার, বিয়ে দিয়ে দিবে করবে। এক পর্যায়ে আর কি সে আমাকে বলে যে তুমি চলে আসো, তোমাকে আমি রাখার চেষ্টা করি, আর তুমি প্রাইভেট পড়াবা থাকবা, আর তোমার বাসায় টাকা দিবা, তো তোমার বাবা মারও হেল্প পাবে আর তারাও খুশি হবে। তাই আমি ভাবলাম যে প্রপোজটা তো ভালোই, আমি কি করলাম, বাবা মার কাছ থেকে তো এইভাবে গেলে যাইতে দিবে না, কারণ বাবা মাও তাকে এখন বেশি পছন্দ করে না। তাকে পছন্দ না করার কারণ হলো আমার দিদি বলে দিচ্ছে যে ওর সাথে বেশি কথা বলবেন না। আর মাসির বাসায় যখন ছিলাম তখন আমি তার বাসায় যখন যাইতে চাইছি, যেটার জন্য নাম্বারটা আর কি দেওয়া, তখন আর কি সে আমাকে যেতে দেয় নাই, তখন আমার দিদি বলছে যে ওর বাসায় যাওয়া লাগবে না, ও ভালো না। তখন আমি বলছি কি তুমি একবার ভালো না, একবার তার বাসায় যাওয়ার জন্য নাম্বারটা দিলা, এখন আবার বলতেছো তার বাসায় যাওয়া লাগবে না, গন্ডগোল তো আছে। এটার জন্য আমার কৌতূহলটা বেড়ে গেছে যে আসলে এটা কি। তখন দেখি যে আসলে উনি ভালো বেতনে চাকরি করে, আমার দিদি ওনার উপর ডিপেন্ড, আমার দিদির সংসারটা পুরো ওনার টাকায় চলে, আমরা যাতে এই খবরটা না জানতে পারি।
ওকে ওকে, কুল। তারপর
এজন্য আর কি আমাদের ওনার বাসায় যাইতে দিত না, আর আমার সাথে ওনার সম্পর্ক
রিলেশনটা করতে উনি কেন হেল্প করতে মানে কোন ইন্টারেস্টে,
তার যে ভাই হয় আর আমার দিদি তার বৌদি,
মানে দেবর দেবর হয় তার।
হ্যাঁ,
ওকে।
আরো 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 কেন হেল্প করে, বাবা থাকে, বাবার পুরো খরচটা দেয়।
বাবা মানে হচ্ছে ওই ভদ্রলোকের বাবা থাকেন ওখানে?
হ্যাঁ।
এবং পুরো খরচটা উনি দেন?
হ্যাঁ, পুরো মানে ওষুধের খরচ দেয় আর মাসে 5,000 টাকা দেয়।
ঠিক আছে, ওকে। তারপর
পরে আমাকে যাইতে দেয়নি এখানে, এখন যে প্রসঙ্গে আসছিলাম, আমি বাসা থেকে কিভাবে তার কাছে আসবো, আমাদের একটা সেমিনার হবে আমাদের গ্রাম থেকে, অনলি চারজন যাবে, দুটা ছেলে দুটা মেয়ে। এখন ভাগ্যক্রমে আমাকে আর কি নির্বাচিত করলো যে রুমা যাবে, ইন্টার পাস করা আছে, ভালো কথাবার্তা বলতে পারে, আর আমি একটু নাচ করতে পারতাম, এই জন্য আর কি যে ভালো গান টান করবে ওকে নিয়ে যায়।
ওকে, গান গাইতে পারে
না? গান গাইতে পারি না, জাস্ট আমাদের ধর্মীয় গান যেগুলো জানা আছে এজন্য।
তারপর
এখন নিয়ে গেল, ওখানে আমাদের 7 দিন থাকা লাগে। এটা হয়েছে আমাদের গাজীপুরে। পরে ওইখান থেকে শেষ দিন আমাকে নিয়ে আসে
এই ছেলেটি। আচ্ছা, ছেলেটার নাম আমাদের জানা দরকার, কারণ অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে কিন্তু তার নাম আমরা জানবো না। আপনি তার নামটা কি বলবেন আমাদেরকে?
হ্যাঁ, বেঞ্জামিন।
বেঞ্জামিন, যার সাথে আপনার 15 বছরের রিলেশনের ডিফারেন্স?
হ্যাঁ।
ও কি ক্রিশ্চিয়ান?
হ্যাঁ।
ওকে, বেঞ্জামিন, ঠিক আছে। তারপর
আমাকে নিয়ে আসে, সে ফার্স্টে আমাকে তার বেয়াইর বাসায় উঠায় প্রথম দিন, যাতে বেয়াইর আত্মীয় হিসেবে আমাকে তার বাসায় নিতে পারে, তার বেয়াই গিয়ে দিয়ে আসবে। তা আমি ওই বাসায় যাই, 5-6 দিন ছিলাম, তারপরে তার বাসায় আমাকে নিয়ে যায়। পরে এখন আমি নার্সিং এর জন্য দিব, এর জন্য আমাকে সার্টিফিকেট গুছাইতে হবে, আর আমার ফাদারের একটা চিরকুট নিতে হবে যে আমাকে যাতে এখানে সুপারিশ করা হয়। এর জন্য আমার কাছে সার্টিফিকেট নাই, আমাকে খুলনা থেকে উঠাইতে হবে। এখন আমি খুলনায় তো একা একা যাইতে পারবো না, অত দূর থেকে আমি চিনি না। সেই হিসেবে এখন আমি আসছি, সে আমার গার্জিয়ান। আসার পরে আমাকে নিয়ে গেল নাইট কোর্সে, বেশি গাড়িতে করে গেছি, আমার জীবনে ফার্স্ট টাইম এসি গাড়িতে উঠি।
ওকে, কুল,
অনেক ভালোই লাগছে এসি গাড়িতে, কিন্তু এসি গাড়িতে আমি আসলে কোনোদিন দেখিনি, ওই ফার্স্ট টাইম উঠছি, তাই আমার আসলে একটা আনন্দ থাকতে পারে আর আনন্দ লাগতে পারে।
স্বাভাবিক, স্বাভাবিক, আমরা ফার্স্টে উঠলেও খুব আনন্দ পেতাম।
আমার খুব ভালো লাগছে, আমি গেছি এসি গাড়িতে করে, পৌঁছাই প্রায় 9টা-10টার দিকে। পৌঁছালে পরে এখন কোথায় থাকবো, কোনো রিলেটিভ নাই, আমরা একটা হোটেলে উঠি,
আপনি এবং সে। ওকে, গল্পের এই জায়গাটা থেকে আমরা একটা বিরতি নিতে চাই, আমি একটু সামারি টানতে চাই গল্পের। বিরতি নেবার আগে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। রুমা আজকে তার জীবনের গল্প বলতে এসছে। রুমার পরিবার, আমরা একটা শব্দ উচ্চারণ করে থাকি, হতদরিদ্র। হতদরিদ্র যে পরিবার বলা যেতে পারে, বা একেবারেই মানে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা এরকম একটা পরিবার, যারা মূলত ধর্মে ক্রিশ্চিয়ান, এবং খুব নিদারুণ অবস্থার মধ্য দিয়ে রুমার শৈশব কাটছে, এরকম একটা গল্পে আমরা আছি। শৈশবের একটা বড় পার্টে আমরা এই মুহূর্তে চলে এসেছি, এখন কৈশোরে আমরা আছি, এবং এই সময় আমরা দেখলাম যে বেঞ্জামিন নামে একটা ছেলের আবির্ভাব হলো তার জীবনে, যার সাথে তার বয়সের ডিফারেন্স হচ্ছে 15-16 বছর। এই বয়সটা এমন একটি বয়স যে সময় কোন একজন কাছের মানুষের দরকার হয়, যার সাথে ভালো লাগা মন্দ লাগা কথাগুলো শেয়ার করা যায়। রুমার জীবনে এই মুহূর্তে কেউই ছিল না এই বেঞ্জামিন ছাড়া, এবং কোনো না কোনো ভাবে সে বেঞ্জামিনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে, এবং রিলেটেড হওয়ার একটা পর্যায়ে এরকম যে রাতের বেলা তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে, পৌঁছানোর পর তাদের বাসায় ফেরার কোনো জায়গা নেই বা কোথাও নেই, এরকম একটি জায়গাতে তারা সিদ্ধান্ত নিল তারা হোটেলে থাকবে, মানে আবাসিক হোটেলে থাকবে। আমি আবারও নোট করছি, বয়সের ডিফারেন্স 15-16 বছর। গল্পের এই জায়গায় ছোট্ট একটা বিরতি আমরা নিচ্ছি, সংবাদের বিরতি। সংবাদের বিরতির পর ফিরে এসে আমরা বাকি গল্পে যাব। যাওয়ার আগে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 একটি ফেসবুক পেজ রয়েছে, শুধুমাত্র একটি পেজ, আর বাকি 11-12টি পেজ আরজিকিপিডিয়া থেকে শুরু করে, হ্যালো 8920 থেকে শুরু করে প্রত্যেকটি পেজের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটি পেজে আমরা বলে থাকি ফেক পেজ। শুধুমাত্র একটি পেজ আছে, পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/hello8920 একসাথে লিখবেন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আজকে রুমার জীবনের গল্প। রুমার জীবনের গল্প আমরা যে জায়গাটায় বিরতি রেখেছিলাম ঠিক সেই জায়গাটা থেকে ফিরবো, তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি চান আমাদের ফেসবুকে আসতে পারেন, এসে রুমাকে নিয়ে কমেন্টস করতে পারেন, রুমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে, কোনো এনকোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর ফোন নাম্বারটি তো আপনার জানাই আছে, ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি, 9115668। ফোন করুন, ফোন কলটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আপনি প্রথমে আপনার নাম বলবেন, নাম বলার পর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন ধীরে ধীরে, তারপর আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান তাহলে আপনার জীবনের গল্পটি খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটের সারাংশটুকু বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর রুমার কাছে আমরা ফিরে যাচ্ছি, দেখি রুমা আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। রুমা, যে জায়গাটাতে আপনি ছিলেন যে আপনি বেঞ্জামিনের সাথে, যার বয়সের সাথে আপনার বয়সের ডিফারেন্স প্রায় 15 থেকে 16 বছর, এবং সে আপনার এক ধরনের বন্ধু, আপনি বলছেন তুমি তুমি সম্পর্ক তার সাথে, তার সাথে আপনি একটি হোটেলে, একটি আবাসিক হোটেলে উঠলেন। হ্যাঁ, তারপর?
হ্যাঁ, আমরা নাইট কোর্সে আসি সকাল 9টা 10টার দিকে আসি, পৌঁছাই
খুলনাতে গিয়ে সকাল 9টা 10টার দিকে পৌঁছলাম।
হ্যাঁ,
তো সকাল 9টা 10টার দিকে আপনার কেন আবাসিক হোটেল থাকবে?
আমাদের তো কোনো বেলা থাকার জায়গা নেই, আর আমার তো সার্টিফিকেট উঠাইতে হবে, কত দেরি কি সেটা আর কি জানি না।
জানেন না, সুতরাং আপনি এই কারণে সকাল 9টা 10টার দিকে একটা আবাসিক
হোটেল। আর আমরা সারা রাত জাগা আছি, আমি আর অনেক টায়ার্ড হয়ে গেছি আর কি। পরে ওটা উঠলাম, উঠে জিনিসপত্র সব রেখে ফ্রেশ হইতে হইতে 11টা বেজে গেছে। তারপরে খেয়ে আমরা আর কি সার্টিফিকেট আনতে গেলাম। সার্টিফিকেট আমি 2টা 2:30 হবে এর সময় আমরা ফিরি। পরে খাওয়া দাওয়া করি, আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা হোটেলে যাই, গিয়ে গোসল করি, আর ক্লান্ত ছিলাম এজন্য গিয়ে ঘুমাই পড়ি।
আমাকে একটু বলেন তো, যে যেহেতু উনি আপনার সাথে অনেক ডিফারেন্স, বয়সের ডিফারেন্স, স্বাভাবিকভাবে দুটো রুম নেওয়ার কথা ছিল, আপনারা কি দুটো রুম নিয়েছিলেন না একটা রুম?
একটা
একটা রুম।
হ্যাঁ,
কি পরিচয় দিয়ে আপনারা হোটেলে উঠেছিলেন? হাজবেন্ড ওয়াইফ।
হ্যাঁ,
মানে কেন, মানে আপনি এটাতে কেন রাজি হলেন?
এখন হোটেলে তো এছাড়া উঠতে দিবে না।
ওকে,
আর যখন এটা লিখছে সে খাতায়, আমি আসলে কিছু দেখিনি, আমাকে শুধু সই করতে বলছে আর একটা ছবি তুলছে দুজনকে মিলে একটা, এটার পরে আমি বলছি যে এইভাবে দিল রুম, আমি তো আসলে হোটেল সম্পর্কে কিছু জানি না, আমার সেই সম্পর্কে
খুব স্বাভাবিক। ওকে, তারপর?
তখন আমি কিছুই জানি না, হোটেল কি হোটেল, আমি জানলাম খাবার হোটেল।
তারপরে
তো ওই সময় গিয়ে ঘুমাইলাম, প্রায় 5টা 6টার পর্যন্ত ঘুমাইছি। পরে আর কি উঠে সেও মনে করেন প্রথম গেছে খুলনাতে, আমি যদিও খুলনাতে ছিলাম কিন্তু আমি তো ঘোরার সুযোগ পাইনি, বাবা মা এসে নিয়ে গেছে ছুটিতে, আবার দিয়ে গেছে, ঘোরা হয়নি। আমরা 1 ঘন্টা রিক্সা নিয়ে ঘুরি, 8টা 9টা পর্যন্ত ঘুরি, পরে 10টার দিকে আমরা খেয়ে দে, 10টা 10:30 দিকে খেয়ে দে আমরা রুমে ফিরি।
রাত?
হ্যাঁ, রাতে ফিরে পরে তারপরে আবার যখন উঠছি ঠিক আছে, তখন আর কি তার সাথে আমার এরকমই কথা ছিল যে কিছু হবে না, আর সে বলছে তুমি না চাইলে আমাদের কিছু হবে না, তুমি যদি চাও তাহলেই হবে।
নোট অন দ্যাট পয়েন্ট, তার মানে আপনাদের যখন ফোনে কথাবার্তা হতো আগে, সেই সময়টাতে আপনাদের ফিজিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হতো, রাইট?
হ্যাঁ, কিছু কিছু সময় হতো।
কি ধরনের কথাবার্তা হতো?
কিরকম হতো, যে তোমার কোনো অনুভূতি হয় না? আমি বলতাম যে আসলে আমি তো মানে,
ঠিক আছে, আমরা ওই সঙ্গে নাই বাকিতাম, তার মানে আপনার সাথে ও এক ধরনের সম্পর্কে, ফিজিক্যালি এক ধরনের অ্যাটাচমেন্টে ছিল বাই ফোন, রাইট?
হ্যাঁ।
ওকে, এই লোকটার সাথে আপনি জেনে শুনে একটা আবাসিক হোটেলে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার মনে হতেই পারে, বা মানে এসি কোচে আপনি ছিলেন, টু বি অনেস্ট, আজকে আপনার যেগুলো ভুল আছে, আপনার যা হয়েছে, তাই আমাদেরকে জানাতে আসবেন, রাইট? ওকে, আপনি এরকম একটা এসি কোচে তার সাথে উঠলেন, তো সেই সময় তো আসলে অনেক কিছু হয়ে যায়, বা ওনার ভাবসাব দেখেই বোঝা যায় যে আসলে কিছু একটা হতে পারে। সো আপনি কি মেন্টালি প্রিপেয়ার ছিলেন?
না, আমি আসলে বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কারণ বাসে বসেও তো তেমন কোনো
আচরণ দেখেননি।
না,
আমরা ঠিক জানি না, আমরা অ্যাজিউম করছি কি হয়েছে না হয়েছে আমরা জানি না। ওকে, তারপর কি হলো?
তারপরে খেতে এসে গেলে পরে আমরা আর কি, সে ল্যাপটপ নিয়ে গেছে, তার বউ বাচ্চার সব ছবি দেখাচ্ছে, শালির বিয়ের সব ছবি ছবি দেখালো, দেখলাম।
ওকে, আপনি একটু আমাকে বলবেন যে সে আসলে কি করতো?
সে
তারপরে
ছবি টুবি দেখাইলো, পরে তো বন্ধ করলো, আমি শুয়ে পড়ছি, আমি খাটের কর্নারে গিয়ে শুয়েছি, সেও শুয়ে পড়ছে, কিছুক্ষণ অনেক নীরব ছিল, আমি মনে করছি সে তার মতনই আসা। আমি বাসে শুয়ে আছি, যেহেতু সে আমার থেকে অনেক বড়, আর আমি, আমার বয়স যাই হোক, আমি কিন্তু মানে অত বেশি হেলদি না, আর আমি চিকন আর অনেক উইক, যেটা বলতে স্ট্রং না বেশি, সে আমাকে ছুইল হঠাৎ করে আর কি, আমার আমাকে আর কি এমন ভাবে ধরলো, মানে পাশ ঘুরে আমার উপরে উঠে যেভাবে ধরলো আমাকে, আমি আসলে লড়ার মানে লড়ার কোনো সুযোগ পাইনি, যদিও আমি তাকে বাধা দিচ্ছি যে ছাড়ো ছাড়ো, এটা কি হচ্ছে, ছাড়ো, মানে আমি অনেক জোরাজুরি করছি যে আমি পারতেছি না, এরকম করো না আমার সাথে। আর তখন আমি অসুস্থ ছিলাম, যদিও মানে থার্ড দিন ওই টাইমে
অসুস্থ থাকা মানে হচ্ছে আপনি ফিজিক্যালি যে সময়টাতে মেয়েদের কোনো শারীরিক সম্পর্ক হয় না সেটা, রাইট?
হ্যাঁ, একদম শেষের দিন আর কি সেরকমই ছিলাম। ওটা আর কি আমি চেষ্টা করেও, আমি যেহেতু পাইনি, আর একটা পুরুষ মানুষের সাথে মেয়ে মানুষ কখনো পারে না, তাও
রিয়েলি মানে এটা ক্যাপিটালিজম, মানে আপনি যেটা বললেন যে
আমি মনে করি সত্য, আমি যেহেতু পারিনি,
আপনি জেনারেলি বলছেন
এটা, সে তো মানে এমনি পারা যাবে না, এটা ঈশ্বর গড গিফট। এটা
আমি আমি এখানে একটু মন্তব্য করতে চাই, আপনি পারার প্রশ্নটা কেন আনছেন? আপনি জেনে শুনে, এখন তো শ্রোতারা এটাই বলবেন যে আপনি জেনে শুনে এরকম একটা পথ বেছে নিয়েছেন, এবং একই সাথে এটা বলার অপেক্ষা রাখে না, এখানে নিজেকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এরকম। কারণ আপনি যে বয়সে ছিলেন আপনি খুব স্বাভাবিকভাবে, মেয়েরা অনেক তাড়াতাড়ি ম্যাচিউর হয়, যেহেতু আপনি ইন জেনারেল মেয়েদের নিয়ে বলছেন, সেরকম বলার একটা সুযোগ থাকে যে মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়। এই জায়গাগুলোতে আর যে তার সাথে ফোন আলাপ এই ধরনের হতো, সে আপনাকে নিয়ে যাচ্ছে একটা আবাসিক হোটেলে, আপনারা উঠে গেছেন একই বেডে, আপনারা শুয়ে আছেন, সুতরাং এরকম একটা ঘটনা ঘটবেই, এটা তো এক ধরনের মেন্টাল প্রিপারেশন থেকেই থাকে 50-60%।
কিন্তু সে আমাকে বলছে যে আমার অনুমতি ছাড়া তো কিছু হবে না।
ওকে, যাই হোক, তারপর
তারপরে যা হোক, ওখানে জোর জুলুম করা হোক আর যেভাবে হোক, ওটা আমাদের তখন হয়ে গেছে। তা আমি যেহেতু আমার ফার্স্ট, এটা আমি অনেক আঘাতপ্রাপ্ত হই আর কি।
আপনি কত বছর বয়সে এটা হলো?
18 বছর।
আপনি ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছেন সেই সময়? ওকে, 18 বছর পার হয়েছে, তারপর?
তারপরও হয়েছে যে ক্ষতিটা আর কি, যেটাই হওয়ার কথা, আমি অনেক আর কি আঘাত পাই, ইঞ্জুরি হয়, রাতটা কেটে যায়। তারপরে আমরা ভোরবেলা 7টার দিকে বের হই, আমরা গ্রামে গিয়ে একটা দরখাস্ত লিখি আর ফাদারের একটা আর কি সই, যেটা ফাদারের কাছে জমা দিলে ফাদার তৈরি করে ফাদার নিজে পাঠিয়ে দিবে। এজন্য ফাদারের কাছে সবকিছু জমা দিতে গেছি, এখানে সার্টিফিকেট সহ
নার্স হওয়ার জন্য।
হ্যাঁ, নার্স।
আমাকে একটু বলেন তো, এই যে এই ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা ঘটলো, এটার পরে আপনি তাকে কিছু বলেননি?
হ্যাঁ, আমি বলছি যে এটা কেন হলো। তো বলছে যে আসলে নিজেকে, মেয়ে মানুষ থাকলে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট।
ওকে,
পরে আমাকে সরি বলছে, সরি বলছে যে এরকম সরি এরকম সেরকম। তা আমি মেনে নিছি পরে যে আমার ভালো বন্ধু, আর আমি, আমার তো এমন পরিস্থিতি, আমার ঠাই নেই কোথাও, আমি তো তার উপর এখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, এর জন্য আমি তাকে সহজেই ক্ষমা করে দিছি। পরে ফাদারের কাছে সব জমা দিই, জমা দিয়ে ঢাকায় যাই। আর বাবা মা তো এদিকে আসে, তারা তো জানে না যে আমি কোথায় আসছি, যেহেতু আমি কি বলে গেছি, আমি তো সেমিনারে যাচ্ছি, সেমিনারে আর বাকি 3 জন তো চলে আসছে ফিরে।
ইট ওয়াজ এ প্রি প্ল্যান। আমি একটু কথা বলতে চাই সবাইকে, সবচেয়ে বলছি, প্লিজ, ও এখানে স্বীকার করতে এসছে, ওর কোনো দায় পড়েনি যে ও এসে আপনাদেরকে বলবে এবং ওরা ওকে যা ইচ্ছে তাই বলবেন, সেটা ও মাথায় নিয়ে বাসায় ফিরে যাবে, ব্যাপারটা এরকম না। ও বলতে এসছে, ওর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে ওর ভুলগুলো স্বীকার করতে এসছে, ওর যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো সে স্বীকার করে এসছে। এবং একটা কথা আছে না, যে একজনের ভুল আরেকজনের শিক্ষা, ঠিক আছে? আপনি ওকে দেখেন, ওকে ওর মতো করে বিচার না করে চিন্তা করুন যে আপনার জীবনে এটা ঘটতে পারে, এবং সেই জায়গার থেকে আপনি একটু অ্যাওয়ার্ড থাকুন, ঠিক আছে? আরেকটা কথা তো আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না। হ্যাঁ, সুতরাং আপনার কাছে মনে হয় যে ও পাপ করেছে, তাহলে কিন্তু একইভাবে এটাও মনে করতে হবে যে ওর পাপটাকেও বুঝতে পেরেছেন, যে কারণে আমাদের অনুষ্ঠানটাতে এসছে এবং ওটাকে স্বীকার করছে। কি ঘটেছে সেটা আমরা আরো শুনবো, তবে অবশ্যই তাকে তার জায়গাটা থেকে বিচার করতে হবে। চলুন, তারপর?
তারপরে
হ্যাঁ, আপনি ফাদারের কাছ থেকে সার্টিফিকেট নিলেন।
ফাদারের কাছে সার্টিফিকেট আমি দিলাম যে ফাদার একটা সই করে ওটা তার দায়িত্বে সে পাঠিয়ে দিবে। এটা দিয়ে আমরা ঢাকায় চলে আসি, তার বাসায় থাকি।
তার বাসায় উঠলেন কিভাবে আপনি?
তার বাসায় উঠছি, আপনার যে বেয়াই বাসায় রাখছে আর কি, সে নিয়ে, সে বেয়াই বলছে যে সে বেয়াই শাড়ির মেয়ে, তার মানে তার বোর,
আমি
বোর বড় বোনের মেয়ে। আমি
এর চাইতে আমাকে 3-4টা অ্যালজেবরা করতে দেন, জ্যামিতিক কোণের পা পরিমাপ করতে দেন, যদি আমাকে খুব কাঁচা, কিন্তু আমার কাছে সেটা মনে হবে, কিন্তু আমি এই ধরনের সম্পর্ক বুঝবো না, কার মাসির কোন কোন মেয়ের পেটের কোন বড় বোন না ছোট বোন, এগুলো আমি একদমই বুঝবো না, আমাদের লিসনাররা বুঝতে পারলেই হলো। তারপর?
তারপরে তো আমাকে বাসায় উঠায়, আমি ওই বাসায় থাকি, 3 মাস থাকি। একদিন হয়েছে কি, তার শালি আসছে তার হাজবেন্ডের সাথে অশান্তি করে, আসতে পরে আমাকে ওই বাসা দেখে সে চিনতে পারছে যে এই মেয়েটা আমাদের গ্রামের, ওনার আবার শ্বশুরবাড়ি ছিল আমাদের গ্রামে। যদিও তার বউ আমাকে চিনতে পারেনি, কারণ আমি হোস্টেলে হোস্টেলে ছিলাম, আমাকে দেখেনি, কিন্তু ও আমাকে দেখছে যে আমি তো ইন্টার পরীক্ষার পরে যে বাসায় ছিলাম কদিন, সেই জন্য ও বাপের বাড়ি গেছে, পরে দেখছে আমাকে, তো বলছে যে এই মেয়েটাকে তো চিনি, তো আমাদের গ্রামের।
তার আগে বলেন তো, আপনার বাপ মা কি জানতো যে আপনি কই আছেন?
আমার বাবা মা জানে যে আমি এক ফ্রেন্ডের বাসায় আসছি, আমার এক ফ্রেন্ড ঢাকায় থাকে, তার কাছে আমি আসছি, প্রাইভেট পড়াবো, প্রাইভেট ঠিক করে দিচ্ছে, এটাই। তা আমার, যেহেতু আমাদের সমস্যা পারিবারিক, সেহেতু আমার বাবা মা কিন্তু আমার এতটুকু শুনলেই খুশি যে আমি কিছু একটা করতেছি, তাদের হেল্প হবে।
ওকে, তারপর
তারপরে আর কি শাড়িটা চিনে ফেলছে, বলছে, তারপরে ওদের বাড়িতে ওইখানে না, আবার ওইখানে পরিচয় দেওয়া হয়েছে আমাদের বাড়ি বরিশাল। ওই দিনই আমি আর কি যে রুমে ঘুমাইতাম, ওই শালিও যেহেতু সেই রুমে ঘুমাবে, এবার খাটের আর কি কর্নারে ঘুমাই, আর আমি সব বালিশের ভিতরে একটা বালিশ দেখে নিছি যেটা আমি ঘুমাই, সে করছে কি ঠিক আছে মানে ওই বালিশটা নিয়ে ঘুমাইছে। পরে আমি বলছি যে দিদি আমি তো এটা ঘুমাই, তুমি একটু পাশে গিয়া করে ঘুমাই। সে আমার সাথে খুব আর কি ঝামেলা করে যে এটা আমার দিদি বাড়ি, আমার গা ইচ্ছা তাই করবো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, আমি তাহলে নিচে ঘুমাই। করে পরে আমি নিচে ঘুমাইলাম, নিচে ঘুমাইছি, বিধায় একটু অশান্তি হয়েছে, তারা আমাকে নিচে ঘুমাইতে দিবে না আর ওনার ওই শালি সরবে না এখান থেকে। পরে আমাকে তারা তাদের বেডে নিয়ে ঘুমায়, হাজবেন্ড ওয়াইফ ঘুমায়, আমি ঘুমাই, একটা বাচ্চাটা ঘুমায়, একটা বাচ্চা। আর রাতের বেলা বলে যে আসল সত্যি কথাটা বলে, আমি তার বেআইন হই তার ওয়াইফকে, সে সেটা মেনে নেয়। কাজের মেয়ে ছিল, এখন সে রাজার হালে আছে, জন্য হাজবেন্ড কে ভক্তি করে অনেক, হাজবেন্ড যা বলে তাই।
জীবনের সমীকরণ অনেক জটিল রে ভাই, এটা আসলে বুঝতাম না যে হ্যালো 8920 এর এতগুলো পর্ব পার করে এসে সবকিছু এখন বিশ্বাস মনে হয়। তারপর
তারপর ওই ঘুমাইলাম, পরের দিন হয়েছে কি আমি ওইখানে গেছি, আমি বলছি আমি নিচে ঘুমাই, গরমের দিন তো আমার এমনি অনেক গরম লাগে। তারপর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, এখন নিচে ঘুমাইছি, এখন আমার মন খারাপ। ও আবার সেদিন রাতে হয়েছে কি যেদিন ওনার শালির সাথে গেলো, যেদিন আমি চলে যেতে চাইছি ওনার বাসা থেকে, যে তোমার বাসা থেকে আমি চলে যাই যাতে অশান্তি না হয়, তোমার শালি আবার অশান্তি করবে, এটা কেমন ধরনের হয়, আমি চলে যাই, আমি তো তোমার রিলেটিভ হই না তেমন, তা আমি চলে যেতে চাইলে সে আমার হাত চলে আমার কানের উপর একটা থাপ্পড় দেয় আর আমার হাত পুরো কালো হয়ে যায় আর কানটায় অনেক ব্যথা পাই। পরে আর কি ডাক্তার দেখে মেডিসিন খাই, এক থাপ্পড়ে আমি শেষ। পরে পরের দিন আর কি রাতের বেলা যখন ঘুমাইলাম, নিচে ঘুমাইছি, সে বাজার করতে যাওয়ার আগে আমার কপালে একটা কিস দিয়ে গেছে, আমি ঘুমাইছিলাম, কিসটা যখন দিছে আমি আর কি ঘুরে তাকাইছি, তখন তার শালি কাঁথামুড়ি দিয়ে ঘুমাইছে কিন্তু দেখে ফেলছে।
সো সাসপেন্স। এই পর্যায়ে আমরা একটু বলে নিই আপনাকে, আপনারা শুনছেন হ্যালো 8920, প্রতিমাত্র হিন্দি সিরিয়ালও কিন্তু আজকে ফেল। এবং এই হ্যালো 8920 যারা শুনছেন তারা যদি ফেসবুকে আসতে চান, ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে এসে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে রুমার নামে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তারপর কি হলো?
তারপরে অর্থাৎ তার বাবুটা এসে আমাকে বললো কি জানতি তোমার মোবাইলটা একটু দাও,
মানে ওই ভদ্রলোকের ছেলে, তখন তো একটাই বেবি না?
হ্যাঁ তখন একটা বেবি, তখন আর কি নিলো আমার ফোনটা, তার ফোনে এসএমএস দেখছে যে সে আমাকে মানে সোনা মনা বলে ডাকতো, যদিও তার ওয়াইফকে মনা বলে ডাকতো, তারপরে আমাকে আদর করে ডাকতো এটা বলে। পরে সেটা দেখে দেখে যদিও সে মানে পড়াশোনা করেনি, তাও এতটুকু তো পড়তে পারবে বাংলা, তো বাংলায় এসএমএস করতো, তো সে সেটা পড়ে এবং মাইন্ড করে।
ওই ভদ্রমহিলা যিনি বিবাহিত,
তা বলে যে লিখছি আমি ওকে অনেক ভালোবাসি এর জন্য, কিন্তু তুমি কিছু মনে করো না। আর তখন আমি আমি কিছু বলিনি, শুধু বলছি আমি তোমার বাসায় থাকবো না, আমি চলে যাই বাসায়। কিন্তু তার হাজবেন্ড ওয়াইফ তখন আমাকে বলছে রুমা যদি তুমি যাও আমি সাত থেকে লাফাই আত্মহত্যা করবো।
ওর ওয়াইফ বলছে?
ওয়াইফ বলছে।
কেন
আই ডোন্ট নো
হু। তারপর
তারপর যাওয়া দিচ্ছি, কিন্তু আমি বলছি যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাসায় দিয়ে এসো না, আমি আমার মাসি বাড়ি এদিক সেদিক চলে যাই, কিন্তু তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তখন তাকে বলি। তারপরে তার ওয়াইফ কে যখন বলে যে রুমা তো আমাকে ছেড়ে দিতে বলছে, রুমা কোথাও যাইতে যাচ্ছে না আমাকে আমার সাথে নিয়ে, তখন বলছে যে দাঁড়াও, তারপর গিয়ে সে আমাকে নিয়ে আসে তার বাসায়। তার সাথে আমার কথা হয়, তখন আমি তাকে বলি যে দেখো তুমি এটা চিন্তা করো না কখনো, রুমা তাকে অনেক বেশি ভালোবাসে তোমার হাজবেন্ড কে এখন, কিন্তু রুমা কখনো এটা করবে না, তুমি শিওর থাকো। মানে আর আমার মনেও আমি তো জানি তার আমার বয়সের ডিফারেন্স কত, আমি এটা কোনোদিনও করতাম না আর করবো না কোনোদিনও। তারপরে বেশ ভালোই থাকলাম। আমি একদিন পরীক্ষা দিতে যাবো ডিসেম্বরের 10 তারিখ, পরীক্ষার দুই দিন আগে তার সাথে আমার অশান্তি হয়, আর আমি সেই মুহূর্তে তার বাসা থেকে আমি বের হয়ে চলে যাই। বাসা থেকে বেরোচ্ছিল আমার মাসির বাসা থেকে, যে মাসির বাসায় আমি আগে চলে গেছিলাম, এবং সে আমাকে বলে যে তুই চলে যা, তখন কিন্তু তুই আসবে আমাদের ভিতরে, তুমি থেকে
গুড কনগ্রাচুলেশন প্রমোশন হয়েছে,
হ্যাঁ তুই আমার বাসা থেকে চলে যা। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলে যাবো, তখন আমার সব রিলেটিভদের সাথে ভালো সম্পর্ক আছে, পরে আমি চলে গেছি মাসির বাসায়। তা মাসি বলছে কি হয়েছে, তখন মাসির কাছে মানে বলছি মাসি একটু পরে বলি, আমি তার ফোন রিসিভ করি না। পরে সে কান্না করে অনেক, ওয়াইফ আমাকে ফোন করে, ফোন করে বলে রুমা তুমি একটু বুঝাও, সে অনেক কান্না করছে তুমি চলে আসো। আমি তখন বলি ঠিক আছে তাহলে ওকে দাও, আমি কথা বলি। হ্যাঁ আমি কথা বলি,
আপনি যেটা বলছেন যে তার তো শালিকা আপনার সম্পর্কে কি ধরনের সম্পর্ক, ফোনে টেক্সট গুলা দেখছে, তারপর আপনি চলে আসছেন সেজন্য সে কান্নাকাটি করছে, তো কোন ওয়াইফেরই কি জানতে বাকি থাকে যে আপনার সাথে তার
সেটা জানছে? তো অবশ্যই আমি মনে করি এখন। তারপর খুব কান্না করতেছে, সে আমাকে বলতেছে যে রুমা তুমি আসো, সে আমাকে এই কথা বলছে। তা আমি তাকে বলছি কি যে এখন আসবো না পরে আসবো।
দুইটা অ্যাঙ্গেলে দারিদ্র দেখেন, একটা হচ্ছে এই মেয়েটা, এই মেয়েটা তার কোনো না কোনো ভাবে এই ছেলেটার প্রতি বাধ্য, মেনে নিতে বাধ্য বিকজ অফ হার প্রপার্টি। আর ওই ভদ্রলোকটি যাকে বিয়ে করেছেন তিনি একসময় তার বাসার কাজের মেয়ে ছিলেন,
তার বাসায় না কিন্তু তার মামার বাসায় ছিল, পরে আরকি উনি সামনের বাসায় আরকি ভাড়াটিয়া ছিল, সেই হিসেবে পালাইছে।
ওকে যাই হোক, এবং মেয়েটাও কোনো না কোনো ভাবে তার দারিদ্রের কাছে মানে মানতে বাধ্য। যাই হোক, তারপর
তারপরে আমি তো আমার মাসির বাসায় আসছি, পরের দিন পরীক্ষা দিতে যাব। এখন আমার মাসি ঠিক করতেছে যে আমি কোথায় পরীক্ষা, কার সাথে যাবো, আমাকে কে দিয়ে আসবে, আর এদিক থেকে সে চাচ্ছে যে সে দিয়ে আসবে। এখন মাসি যে আমি বলতেও পারতেছি না মাসি আমাকে দিয়ে আসবে, কারণ মাসি তো এই সম্পর্কটা মেনে নিবে না। মাসি একটা দিদিকে বললো যে তুমি যাও ওকে বাসে উঠে দিয়ে আসো, একা যাইতে পারবে। তারপরে পরে আমাকে যখন উঠে দিতে গেলো তখন আমাকে আবার সে ফোনে বলে দিছে যে তুমি এই বাস ছাড়া উঠবা না, আমি এই বাসে আছি, টিকিট কাটা আছে। তাই আমি আলোর দিকে অতটা বলি নাই, শুধু বলছি যে দাঁড়াও দিদি বাস কোনটা আসবে আমি জানি, ওই বাসে উঠে যাব। পরে আমি ওই বাসে উঠি আর সে যখন যাবে ঠিক আছে তার ওয়াইফকে বলে যে আমি যাব, তোমাকে একটু আগে দিয়ে আসি। বলে হ্যাঁ তুমি যাবা, কি হয়েছে? কারণ রুমা আমার বাসায় যখন ছিল তখন তো নিয়েই যাইতা, তা এখন নিয়ে গেলে কি হয়েছে? তার সাথে যাই, কিন্তু আমার মাসির ফ্যামিলি এটা আমাকে মেনে নিতে পারে না যে আমি কেন তার সাথে গেছি। পরে যখন আমার কাছে শুনছে এটা অনেক মাইন্ড করছে আমার উপর যে আমি কেন একটা ছেলের সাথে গেছি। পরে হলো কি আমি এখানে রিটেনে টিকে গেলাম, আমাদের দুই দিন পরে ভাইবা, ভাইবার দিনও মানে মাসি ওরকম আগায় দিতে বসে, পরে সে অফিসের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল যেন টাঙ্গাইল হয়ে আর কি, পরে ওইখান থেকে আমাকে ইয়াতে নামাই দেয়, মেইন রাস্তায় নামাই দেয়, ওইখান থেকে রিক্সায় করে যাইতে হবে আর কি। ওইখান থেকে তো আমি আগের দিন গেছি, আমি চিনতে পারবো। পরে আমি ওইখান থেকে একা একা ভাইবা পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিলাম ভালো, বের হয়ে জানাইলাম ভালো পরীক্ষা হয়েছে, পরে চলে আসি আর কি, একা একা চলে আসি। পরে চান্স পাইলাম ওইখানে নার্সিং করি, এখন বাবা মা তো বিয়ে চাপ দিচ্ছে আমাকে যে তোর দাদা এটা করছে তুই বিয়ে কর, তাহলে মানে নাতি নাতির মুখ যেটা, বাবা তো অনেক বৃদ্ধ, বৌসি 79 বছর প্রায়। এখন আমি পরে এক সময় বিয়েতে রাজি হই, আমাকে ওইখানে ছেলে দেখতে যায়, ছেলে ছেলের বাবা আমার পিসাতো ভাই আর তার দুলা ভাই আমাকে দেখতে যায় এবং আমাকে খুব পছন্দ করে তারা, আর আমার বিয়ের ওটা পাকাপাকি কথা হয়ে যায়, যদি আমার গার্জিয়ান কেউ ছিল না আমি একা ছিলাম এখানে। পরে ওরা দেখতে গেলে পরে আমি আর কি তাকে বলি যে আমাকে দেখতে আসছে, কিন্তু মা আমাকে বলছে যে তুমি বলো না যে তোমার দেখতে যাচ্ছে, তোমার বিয়ে দিব আমরা, কিন্তু আমি মার কথা অমান্য করে তাকে বলছি আমার বিয়ে দিব।
হ্যাঁ
পরে সে তো খুব কান্নাকাটি করছে আমার সাথে, খুব কান্নাকাটি করছে।
হ্যাঁ কেন
মানে সে আমাকে ভালোবাসে অনেক, সে আমার লাইফটা প্রতিষ্ঠিত করবে, সে আমার কাছে 5টা বছর চায় যে 5টা বছরে তুমি কারোর সাথে রিলেশন করতে পারবা না, বিয়ে শাদী করতে পারবা না, এই 5টা বছর তুমি আমার সাথে থাকবা, মানে আমি তোমাকে দেখবো, আমাকে শুধু ভালোবাসবা, অন্য কাউকে ভালোবাসতে পারবা না, তোমার কোনো বয়ফ্রেন্ড হবে না, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার বাবা মা, আমি তোমার ভাই, আমি তোমার সব। আর আমি এতটা ভালোবাসা পেয়ে তাকেও ভালোবাসছি অনেক, তাকে জানাইলাম যে আমার বিয়ে হবে এরকম, সে অনেক কষ্ট পেলো, সে বলল যে আমি সুইসাইড করব, তুমি যদি এটা করো আমি সুইসাইড করব, সে বলছে আমাকে। পরে আমি ভাবলাম যে আমার জন্য একটা জীবন নষ্ট হয়ে যাবে, আমি দেরিতেই বিয়ে করে দিই, এটা তো আগে না করলেও হবে। পরে মাকে বলছি, মা মানে আমি যার কাছে থাকি, মা এখনো জানে না যে আমি কার কাছে আসি, তবে আমি বলছি যে আমি একজনের কাছে আসি এখন। পরে মাকে আস্তে আস্তে করে বলছি, মা আমি তো বান্ধবীর বাসায় না, আমাকে একজন বোন ডাকছে তার বাসায় আসি, কিন্তু পরিচয়টা জানে না কে। পরে আর কি তাকে বললাম সব যে এই কাহিনী কাহিনী, সে তো কান্নাকাটি করলো এই যে তুমি এটা করো না, আমি আমি সুইসাইড করবো, এ করবো সে করবো, আমি বাঁচবো না, এ সমস্ত। তা আমি ওকে অনেক ভালোবাসছি, আমি ওই ছেলেকে ফোন করে বলছি কি যে দেখো তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপরে ছেলে তো ঠিক হয়ে গেছে যে ঠিক আছে বিয়ে করবে না মেয়ে, আমার বাবা মাকে বলি, বাবা মা বলে ঠিক আছে, যেহেতু ছেলে দেখতে গেছে আমাকে, ছেলে আবার করছে কি মানে যে ভাইটা এ করতে গিয়ে আমাদের ওইখানে বলে দিছে যে ওকে দেখতে আসবে। ওইখানে আবার এরকম নিয়ম ছিল যে অবিবাহিত মেয়েরা থাকবে, বিবাহিতরা থাকবে না। আমাকে দেখতে আসছে এরকম রেকর্ডের আগে হয়নি এখানে যে কোনো মেয়ে দেখতে আসবে। পরে আমাকেও এখান থেকে আর কি বকাঝকা করে অনেক, আর কেউ কেউ দেখছে যেটা আমার সাথে কয়েকটা লোক আছে তারা বলে দিছে যে ওকে দেখছি ঘুরতে লোকজন নিয়ে ঘোরাফেরা করে, এটা বলছে।
মানে আপনার নামে একটা কুচ্ছা রটানো যে বিয়েটা ভেঙে যায়?
না, কুচ্ছা রটাইছে যাতে ওইখানে আমাকে বেশি টাইট দেয়। পরে তো আমাকে অনেক বকাঝকা করছে, সব দিদিরা ওইখানে বকাঝকা করছে যে তুমি এরকম কেন, এখানে কি কোনো দেখা সাক্ষাতের ইয়া নাকি। পরে এক পর্যায়ে মানে আমি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছি। এমনি আমার শারীরিক প্রবলেম আছে, আমি সাইনাসের রুগী, আমি মানে বোর্ডে উঠতে পারি না, তো এর জন্য আর কি ওইখানে কাজ করতে পারতেছিলাম না। আমি অল টাইম হাঁচি দিতাম আর আমার ঠান্ডা যাইতো না, আমি ওখানে যে কয় মাস ছিল আমার ঠান্ডা ছিল। পরে আমি বললাম যে আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। পরে বললো যে ঠিক আছে, এখান থেকে যাইতে হলে তোমার 18,000 টাকা লাগবে। সে আমাকে 18,000 টাকা দিয়ে ওখান থেকে ছাড়াই নিয়ে আসে। যেদিন নিয়ে আসে সেই দিন বিশ্রাটা দেখতে গেছিল, ওকে নিয়ে একটু বকাঝকা করে এবং তার সাথে আমার ওইখানে টিচারদের কথা কাটাকাটি হয়। সে আমাকে বলে যে তুমি চলে যাও, তোমাকে আমি রাখতে পারবো না।
এই বেঞ্জামিন বলে,
হ্যাঁ তোমাকে আমি রাখতে পারবো না, আমার কাছে তোমার দায়িত্ব আর নিতে পারবো না, তুমি যা খুশি তাই করো। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি যার জন্য বকা খেলাম তাহলে বিয়েটাই করি, সমস্যা কি। পরে আমি রাস্তায় যাওয়ার পথে গাড়িতে বসে আমি তাকে ফোন করি, তাকে বলি যে আমি তো কোনোদিন থেকে চলে আসছি, এখন যে ভাইটা নিয়ে সমস্যা হয়েছে, যে বলছিল যে এরকম করবে সেরকম করবে, সে তো আমাকে বলছে যে আমি যা খুশি তাই করি, তা তুমি আমাকে নিয়ে যেতে পারো। তা সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। তা বাসায় যাইতে যাইতে সে অনেক কান্নাকাটি করে আবার রাস্তায়, যেহেতু মাইক্রো ভাড়া করে নেয় তো অনেক কান্নাকাটি করে, আমি তাকে অনেক বুঝাই। পরে আমার বাবা মার সামনে, ওই ফার্স্ট আমার বাবা মার সামনে সে মুখোমুখি হবে।
কেন, মানে কি কারণে মুখোমুখি হবে?
তারা দেখবে যে আমি কার কাছে থাকি।
মুখোমুখি হলে ও কি পরিচয় নিয়ে দাঁড়াবে? ওকে লেটস সি কি হয় তারপর।
তারপরে আমাদের ভিতরে এখন ওই যখন ঢুকছি তখন ভাই হিসেবে আর কি খাতায় নাম লেখাইছে যে সে আমার ভাই। ভাই ভাই বলি, দাদা দাদা বলি, সে হিসেবে মা বাবাও ছেলে ছেলে বলে তাকে, যদিও জানে না যে ছেলেটা কি।
ওকে, মানে আপনার আব্বা আম্মা ছেলে ছেলেই বলতো আগে থেকে কিন্তু জানতো না লোকটাকে। ওকে,
তখন সে যখন যায় তখন দেখে
ফার্স্ট টাইম।
হ্যাঁ ফার্স্ট টাইম মা দেখে, ফার্স্ট টাইম বাবা তো আগেই দেখছে, কারণ যে বাবার সাথে তো দেখা হয়েছিল
এবং পছন্দ করে নাই সেই মুহূর্তে।
না সেই মুহূর্তে যেটা শুনছে, তারপরে অবশ্য অনেক ভালোবাসছে, আমাদের বাসায় নিয়ে যেতে চাইছে তাকে, কিন্তু সে যায়নি, বলছে যে এত রাতে আমি বাসায় বলে আসিনি। তারপরে ঢাকায় 3টা বেজে গেছে, বাট আমাকে 7টা 8টার দিকে পৌঁছে দিয়ে আসছে আমার গোপালগঞ্জে। বাবা মার কাছে গেলাম আর সে সেই মানে সেই মাইকো নিয়েই ফিরে আসলো, সে 5টা পর্যন্ত বাইরে ছিল। আবার কথা হয়েছে তার কাছে, সে আবার নিবে আমাকে, তুমি আসো আমার ভালো লাগে না, তুমি আসো তোমাকে আমি পড়াশোনা করাবো। আমাকে বলছে যে তুমি বিয়ে করো না এখন এই সমস্ত। তা আমি আবার ওকে ফোন করছি যে আমি বিয়ে করব, কি করবো। বাবা মা বললো যে তুমি নিজের মুখে বলছো বিয়ে করবা, তুমি নিজে ভাঙো, তুমি নিজে বলো যে তুমি বিয়ে করবা না।
আপনার আব্বা আম্মু আপনাকে বলছে যে বিয়ে ভাঙার কথা তুমি নিজের মুখে বলো?
হ্যাঁ।
আপনার আব্বা আম্মু কেন বিয়ে ভাঙার কথা বলছে?
কারণ তারাও তাকে এখন অনেক বেশি ভালোবাসে,
ওই ছেলেটাকে।
হ্যাঁ।
বাবা, হোয়াট আ ড্রামা। ওকে, তারপর
এখন তারাও চায় যে আমি পড়াশোনা করি, সে আমাকে পড়াশোনা শিখাক।
আমাদের একটু ভিতরের সম্পর্কটা জানে না,
জানে না আসলে,
সেই কারণে ওই সরল থেকে হয়তো বলা হয়ে গিয়েছে। ওকে,
তারপরে এটা হলো আর সে আমাকে বললো কি ঠিক আছে তুমি আসো, এখন তোমাকে আমি অনার্সে ভর্তি করবো। পরে আমি আসলাম, হোস্টেলে উঠলাম, মা বাবার সাথে সবার সাথে ভালো সম্পর্ক, আমার বাবা অসুস্থ, বুকে ব্যথা, সে আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আনলো, অনেক টাকা খরচ করে তাকে ডাক্তারও দেখাইছে, যেটা স্বীকার করবো, অনেক টাকা খরচ করে আমার বাবাকে ডাক্তার দেখাইছে, আমার বাবা মা তাকে ছেলে বলে ডাকছে। আমার কথা বিশ্বাস করতো না, কিন্তু সে একটা কথা বললে বিশ্বাস করতো, একটা পরিবারের খবর আমাকে না জানাইলো তাকে জানাইতো ফোন করে, আমার সাথে সপ্তাহে একদিন কথা হইলে তার সাথে প্রতিদিন কথা হইতো।
বাবা
এতটাই তাকে ভালোবাসছে, কিন্তু আমাদের এই সম্পর্কটার কথা তারা কেউ জানতো না। তারপরে তার বউ প্রেগনেন্ট হয়, আমাকে বলে, তা আমি বলছি কি হ্যাঁ খুশির খবর তো, বলে তো ভালো। তো একদিন তার সাথে আমার অশান্তি হয়, তা আমি অশান্তিতে মানে বলি যে ভালো হয়েছে আরো কয়টা নিজ বাচ্চা, এরকম ভাবে বলছি, এটা নিয়েই হয়েছে আর কি তার সাথে আমার।
আপনি তুই করে বলতেন?
হ্যাঁ আমি রাগ হলে তুই করে বলতাম, যদিও আমার অনেক বড়, তারপর আমি রাগ হলে তুই করে বলতাম তাকে, আমাদের এরকমটা হয়ে গেছে আমারই চলে আসে রাগ হলে। পরে আর কি বাবা মা আমার অনেক বকা দিছে যে কেন আমি এটা বলছি, অনেক বকা দিছে। এটার আগে বলি, যখন হোস্টেলে আসলাম প্রথম, তার 2 সপ্তাহ পরে আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, কোনোদিন যাইনি এখানে, তাই সে যখন প্রপোজ করে আসলে আমার তখন দেখার আগ্রহটা দেখার আনন্দটাই বড় ছিল, যদিও তার সঙ্গে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। তারপর আমি মনে করছি ওটাই মনে হয় মানে আমি একটা দেখবো, আমি কোনোদিনও যাইনি আর কোনোদিনও আশাও করিনি যে আমি ওটা দেখতে পারবো, কারণ আমি কিন্তু অনেক দরিদ্র ফ্যামিলির মেয়ে।
বারবার আমরা সেই কথাটাই বলছি।
হ্যাঁ, আমি আমার একটা মানে আমার আশাটাই অন্যরকম আর কি। পরে আমি যখন শুনছি যাব, খুব আনন্দ আমার, গেলাম। যাবার পরে উঠলাম, আমরা একটি হোটেলে 3 দিন ছিলাম, আমাদের ফিজিক্যাল রিলেশন ওখানে হয়েছে। এটা আমার স্বেচ্ছায় হয়েছে, কারণ তার সাথে আমার মানে এটা এখন ইজি হয়ে গেছে, কারণ সে আমাকে দেখবে, আমাকে পড়াশোনা করাবে।
ফার্স্ট রিলেশনটা হওয়ার পরে, ফার্স্ট ফিজিক্যাল রিলেশন হওয়ার কতদিন পরে এটা হলো? না, মাঝখানে তো নিশ্চয়ই হয়েছে।
হ্যাঁ, আর একবার হয়েছে ডিসেম্বরে।
আর একবার মাত্র?
হ্যাঁ, মাঝে এটার মাঝে হয়েছে।
কতদিনের গ্যাপ ছিল ফার্স্ট রিলেশনটা হওয়ার পরে?
ফার্স্ট রিলেশন হওয়ার পরে 2 মাস।
2 মাস গ্যাপ পরে একটা রিলেশন, তারপরে এই যে কক্সবাজার আসলেন, তার আগে কত
সময়? 6 মাস।
6 মাস। আমি এই পয়েন্টটাকে একটু নোটিফাই করতে চাই। দেখুন, এটা ব্যাপারটা শুধুমাত্র ফিজিক্যাল ছিল না, এখানে আত্মার একটা সম্পর্ক ছিল, যেটা ফ্রম বোথ সাইড। যেটা ওর জায়গাটা থেকে হয়েছে সেটার পেছনে একটা দারিদ্রতা একটা বড় কারণ, আর ওই ভদ্রলোকের জায়গাটা থেকে যেটা হয়েছে, আমাদের অনুষ্ঠানে সবাই ভদ্রলোক, কাউকে আপনি অভদ্রলোক বলতে পারেন আপনার জায়গা থেকে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি জীবনে অনেক কিছুই ঘটা সম্ভব, সেই জায়গা থেকে সবাই আমাদের কাছে ভদ্রলোক, যে কারণে আমরা সম্বোধন করি ভদ্রলোক ভাবে। সেটা হচ্ছে যে ওই ভদ্রলোকের জীবনে যেটা হয়েছে, যে উনি যে শুধুমাত্র তাকে মানে ফিজিক্যালি একটা ব্যাপার থাকবে তার সাথে, ব্যাপারটা এরকম ছিল না, এবং সেটার সাথে একটা অন্য ধরনের লাভ বলি বা এক ধরনের সম্পর্ক বলি সেটা ছিল। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, নইলে আসলে এত বড় বড় গ্যাপ দিয়ে এবং এত বড় বড় সাহায্য এবং ওর ফ্যামিলির সাথে ভাবে জড়িয়ে যাওয়া, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। যদি ব্যাপারটা অনেক আগলি, অনেক কুৎসিত, কিন্তু একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন এবং এথিক্স কোনো কিছুই মানে না। যাই হোক, তারপরে কি হলো?
তারপরে এটা হবার পরে হলো, এখান থেকে আসলাম, আসার পরে তো রাতে ঢাকায় আসলাম, পরে রাত 2টা বাজে, তখন কোনো হোটেলে উঠতে দিবে না। তখন আমরা আর কি, এই ফার্স্ট আমি আর সে এয়ারপোর্টে কাটাই, এভাবে আমি এয়ারপোর্টটা চিনি।
ওকে,
চেনার পরে এভাবে ভালোই কাটে।
মানে কি আপনারা এয়ারপোর্ট মানে বিমানে আসেন?
না না, এয়ারপোর্টে গিয়ে রাতটা থাকি, কারণ 2টার দিকে এসে ঢাকায় পৌঁছাই, কিন্তু আমাদের তো সেই মুহূর্তে কোথাও উঠতে দিবে না, অত রাতে কোন হোটেলেও দিবে না উঠতে।
আমরা চিটং কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার থেকে আপনি বাই এয়ারে আপনি ঢাকায় ফিরেন নাকি?
না, আমরা বাসে করে ফিরছি, কিন্তু মানে জ্যামে দেরি হয়ে গেছে।
তাহলে এয়ারপোর্ট কেন আসছে এখানে?
এয়ারপোর্ট কেন আসছে? আমরা রাতটা এয়ারপোর্টে ছিলাম
না। আমি একটু জানার জন্য জানতে চাচ্ছি যে কক্সবাজার থেকে আপনার যদি আপনি বাই বাসে আসেন তাহলে এয়ারপোর্টটা কেন আসবে?
কক্সবাজার থেকে বাসে আসার পরে আমরা কোনো হোটেল পাইনি, আমরা যে বাসায় যাবো।
আপনি হোটেল পাননি, সে কারণে চিন্তা করলেন যে আমরা এয়ারপোর্টে থাকি, এয়ারপোর্টে টাইমটা পাস করতে
হবে। হ্যাঁ, কারণ সে এত রাতে বাসায় যেতে পারবে না।
আমি ওকে, আমি বুঝতে পেরেছি। দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, মানে যারা শুনছেন তাদেরকে আমি এই পার্টটা একটু মনে রাখতে বলছি, যে কক্সবাজার থেকে যারা ফিরে আসলো এবং সেই সময় তাদের মধ্যে খুব ইজি রিলেশন যেটা হয়েছে, ফিরে আসার পরে তারা কোথাও কোনো জায়গা পায়নি, বাসায় তো এত রাতে ঢুকতে দেবে না, বাসায় ইচ্ছে করলে যাইতে পারতো, যায়নি, এবং তারা কোনো হোটেলে কোনো জায়গা পায়নি, এবং যে কারণে তারা প্ল্যান করলো যে এয়ারপোর্টে রাত কাটাবে, ঢাকা এয়ারপোর্ট, রাইট? এবং সেখানে আপনার ফার্স্ট যাওয়া, এবং আপনি একটা ধারণা নিলেন যে
This track was downloaded from fusionbd.com.
কোথাও কোনো জায়গা না পেলে
এয়ারপোর্টটা আসছে। অবশ্য রাতে যাওয়ার পথে আমাদের পুলিশ ধরছে, কি হওয়ার সম্পর্কে কেউই মানে ছিলাম না প্রস্তুতি যে কিছু জিজ্ঞাসা করবে, তাকে যেটা বলছে আমি জানি না, আমাকে যেটা বলছে তাকে জানি না, কিন্তু দুজনের কথাই মিলে গেছে, যেহেতু আমরা দুজন দুজনকে ভালো মতো চিনি। আর
কি বলছেন, কি বললেন
ভাই, কিরকম ভাই পিসাতো?
ওকে, ওইভাবেই আপনারা পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন এবং আপনি জেনে গেলেন যে কোনো জায়গায় জায়গা না থাকলে এয়ারপোর্টে গিয়ে,
এয়ারপোর্টটা আসছে জায়গা। পরে ওইখানে রাতটা কাটাই, সকালবেলা আমি হোস্টেলে ফিরে যাই, বেশ ভালোই কাটে দিন, মানে আমি হোস্টেলে থাকি আর আমাকে কম্পিউটারে ভর্তি করে দেয়, আমি কম্পিউটার শিখি। পরে অক্টোবরের মনে করেন 15-16 তারিখে আবার রাঙামাটি যায়, তা আমি রাঙামাটিও যাইনি, তা আমাকে বলে যে রাঙামাটি যাওনি, যাবা, ওখানে ঝুলন্ত ব্রিজ আছে শুনছি আগে, কিন্তু যাইনি, আজ ঠিক আছে যাবো। গেলাম রাঙামাটিতে, ওইখানে 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে আর একটা কথা বলা হয়নি, যখন কক্সবাজারে গেছি তখন আর কি সে আমার একটা ভিডিও করে রাখে।
ওকে, আবার বলেন, একটু ক্লিয়ার করেন, কি ধরনের ভিডিও?
এটা তার সাথে ফিজিক্যালি যে রিলেশনটা হয় সেটা সে ভিডিও করে, কিন্তু আমি এটা জানি না।
আপনি আমাকে একটু মানে প্রথম থেকে বলবেন ভিডিও করার ব্যাপারটা কি ছিল, পুরো স্টোরিটা একটু জানতে চাই, কখন হয়, কিভাবে হয়?
ইজি হয়ে গেছে তো তার সাথে আমার এখন, এটা সে ভিডিও করে
সবসময় করতো নাকি সেদিন ফার্স্ট করে?
সেদিন ফার্স্ট।
ভিডিও করাটাকে আপনার পারমিশন নিয়েছিল আগে?
না।
কিভাবে ভিডিও করলো?
ভিডিও করছে পরে আমি জানছি।
আপনি সেই সময় জানেন না যে আপনার ভিডিও হচ্ছে?
না।
হাউ? কিসে ভিডিও করেছো?
ক্যামেরা।
ক্যামেরা মানে কি ধরনের ক্যামেরা? মোবাইল ক্যামেরা?
না।
তাহলে
এমনি ছবি তুলে এসে ক্যামেরা
ক্যামেরাতে ভিডিও করেছে আপনারা ক্যামেরা নিয়ে গিয়েছিলেন
হ্যাঁ কিন্তু কক্সবাজার যাচ্ছি ক্যামেরা তার ক্যামেরা
তার ক্যামেরাতে ভিডিও করেছে এবং আপনি বুঝতে পারেননি যে ভিডিওটা হচ্ছে এবং সেই সময় আপনাদের ফিজিক্যাল রিলেশন হচ্ছিল ওকে নোট অন দ্যাট পয়েন্ট যে কি বলবো হু তারপর
তারপরে আমরা চলে আসলাম আসার পরে ওই যে তারপর তো গেলাম আমরা ইয়াতে রাঙামাটি
এবং সেই মুহূর্তে সে আপনাকে বলেনি যে আপনার ভিডিও হচ্ছে ভিডিও করেছে পরবর্তীতে রাঙামাটি যাওয়ার সময়ও সে কিছু বলে
না রাঙামাটিতে গেলাম সেখানেও হলো আমাদের পরে ফিরে আসি ফিরে আসার পরে বাসায় যাই ঈদের ছুটি থাকে তো বাসায় গেলে পরে মাকে বলে যে রুমাকে আর না পাঠাইলে ভালো বুঝছেন রুমাকে আর না পাঠাইলে ভালো ঢাকায় এটা বলে কেন বলে যে তার সাথে আমার সাথে একটু আবার ঝগড়া হয় ওই হোটেলে বসেই দুদিন থাকি কিন্তু একদিন ঝগড়া হয়েছে আর একদিন জাস্ট আমাদের সম্পর্কটা হয়েছে কিন্তু আর শেষের দিন হয়নি ঝগড়াটা হইতো আপনার তার কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে আমার কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে আর এটা হয়তো যে আমি কেন অন্য কোনো ছেলের সাথে কথা বলি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি আমার তার সাথে মিশতে হলে আমার সব স্কুল কলেজ সব বান্ধবীকে বাদ দিতে হবে সব বন্ধুকে বাদ দিতে হবে
আর আপনি ওকে কি বিষয় নিয়ে ঝগড়া করতেন
এটা নিয়ে আর ওনার ওয়াইফ আসলে ভালোই ছিল তারপর আর কি কিছু কিছু দিক আছে যে উনি বেশি কথা বলে না একটু মুডি হয়ে গেছে
এটা আপনি পছন্দ করতেন
এটা আমি পছন্দ করতাম না সে যদি আমাকে কিছু বলতো এটা খুব মুডি মুড দেখায় খালি কার সাথে কথা বলে
ও বউকে সহ্য করতে পারতেন না ইনফ্যাক্ট
মানে আগে খুব ভালোবাসতাম কিন্তু পরে
সহ্য করতে পারছেন না মনে হয় যে জায়গাটা আমি থাকলে ভালো হতো
হ্যাঁ মাঝে মাঝে মনে হইতো কিন্তু আবার ভাবি যে না ঠিক আছে মাঝে মাঝে ভাবতাম যে আমি তো ওকে ভালোবাসি কেন ওর কাছে যাবে যদিও তাকে
আপনি লাকে লাভ করে ফেলেছেন ইনফ্যাক্ট
লাভ করছি কিন্তু তাকে আমি মাঝে মাঝে মনে চাইলেও কিন্তু আমি তাকে কোনোদিনও বিয়ের আশা করিনি
কিন্তু ওই জেলাসি ফিলটা
আমি
একটা কথা বলতে চাই অনেক আগে পড়েছিলাম একজন গ্রিক দার্শনিক আপনারা নামটা জেনে থাকবেন অ্যারিস্টোফেনাস এই ভদ্রলোকটা মেয়েদের সম্পর্কে একটা কথা বলেছিলেন যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে অনেক অনেক কিছু কথা আছে সেটা হচ্ছে পৃথিবীতে যত ধরনের মেয়ে মানুষই দেখেন না কেন বা মেয়েরা দেখেন না কেন অল উইমেন্স ইন দ্য ওয়ার্ল্ড whatever the color is blue white black green yellow je rokomi hok na keno ekta jaygay muloto tara ek seta hocche nijer boyfriend ke to karo sathe share korar proshnoi othe na even friend je byapar ta thake shekhaneo tara karo kono bhag boshate chay na ei jealousy er byapar ta মানে খুব হাস্যকর হলো অ্যারিস্টোফেনস খুব বড় ধরনের একজন দার্শনিক এবং খুব চরম একটা সত্য কথা বলে গিয়েছেন আমি একটু আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে সেটা হচ্ছে যে আপনি তো জানতেনই যে এই সম্পর্কটা আসলে কোনোভাবেই বৈধ কোনো সম্পর্ক না এবং প্রচুর ইললিগাল এবং অনৈতিক একটা সম্পর্ক আপনার আপনি সব জানতেন কিন্তু আপনি ধরা ছিলেন আপনার অর্থনৈতিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি অনেক ধরা ছিলেন এবং ভদ্রলোকটাও আপনাকে প্রচন্ড রকম হার্ডলি চাইতো এবং আপনিও চাইতেন কিন্তু যখন দেখলেন যে আপনাদের এই চাওয়ার মধ্যে তার ওয়াইফ কোনো কোনো জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন আপনারা মনে হচ্ছিল যে এই ভদ্রমেয়েটা দরকারটা কি মানে ওই জায়গাটা তো আমি রাখতে পারতাম এই ফিল্ডটা আপনার আসতো জেলা ফিল্ডটা রাইট
সে আমাকে সবসময় বলতো যে তার ওয়াইফ থেকেও সে আমাকে বেশি ভালোবাসে
জি
পরে ওই সে আমাকে বললো মানে মাকে বললো যে যাতে ও না আসে কেন মা জিজ্ঞাসা করলো যে ও আমার বউকে সহ্য করতে পারে না এটা বলছে তা মা বলছে যে ঠিক আছে তাহলে রুমারে পাঠাবো না ওরে বিয়ে দিয়ে দিবো ওই জায়গায় ফোন করি আবার ওই ছেলেকে ফোন করা হলো আবার একটু পরে দেশ শুনলো যে ফোন বিয়ে দেওয়ার জন্য আবার কান্নাকাটি করলো রাগ করে বলছি এই জন্য কেউ বিয়ে দিয়ে দিতে হবে রাগ করে বলছি এই জন্য কেউ বিয়ে দিতে হবে আর তুমি আমার সাইডে চলে যাবা বিয়ে করবা তোমার নামে পড়াশোনা করা বলতো মানে চুক্তি হয়েছে 5 বছর ছিল তখন
ফ্যামিলির সাথে চুক্তি হচ্ছে
ফ্যামিলিও জানতো যে আমাকে পড়াশোনা করাবে 5 বছর আমার তার কাছে থাকতে হবে তার বাধ্য অনুযায়ী পরে আমি ওখান থেকে তাকে না করি তারপরে আবার ঝগড়া হয় তার বাচ্চাটা যেদিন হবে সেদিন আমাকে জানায় যে হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বলছি কি হইলেই তো ভালো বাইসে যাই এই কথাটা আমি বলছি যে হইলেই তো ভালো বাইসে যাই এটা যখন বলছি সে একটু মাইন্ড করছে রাগ করছে সে করছে কি আমাকে বলছে তুই আর হোস্টেলে আসবি না কারণ এটা তো বহুত বার সে আমাকে বলছে আমার কাছে এটা ইজি হয়ে গেছে আমি মনে করছি সে ফান করে বলছে পরে আমার বাবা মার সাথে কোনো কথা হয় নাই আমার মা তাকে ফোন করছে বাচ্চাটা হয়েছে পরে সে বলে যে তোমাদের এত জামা দিয়ে কি দরকার আমার কি হলো বা না হলো সে আমার মাকে এরকম একটা অ্যান্সার করছে আমার মা প্রচুর কান্না করছে আর আমি যখন আসি ঢাকায় আসি যে ছুটির পরে আমার বাবা মাকে বলে কি যে মা টাকা নিয়ে যা টাকা লাগতে পারে তোর হোস্টেলে আমি বাবাকে বলি কি বাবা তুমি অবিশ্বাস করো কেন তারে সে তো টাকা দিবে হোস্টেলে সে তো আমার হোস্টেলটা ক্যান্সেল করে দিবে এমনি বসছে সে কি দিবে ক্যান্সেল করে এমনি বসছে কিন্তু আমি এসে দেখি ঠিকই ক্যান্সেল করে দিচ্ছে
এই রাগারাগিতে
হ্যাঁ আমি তখন কোথায় যাবো মাকে বলছি মা আমি ওকে ফোন করি ওর বাসায় যাই আশ্রয় নিই একটু কয়েকদিন মানে ওই ছেলেটাকে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে ফোন করি, সে তাকে বাবাকে ফোন করে, ওর বাবার মতো সবাই রাজি আমাকে নেওয়ার জন্য, বেশ আমাকে রিসিভ করতে আসছে, ও একা আসছে, রিসিভ করে নিয়ে গেল আমাকে।
আমাকে একটু বলেন তো, যে ছেলেটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে সেই ছেলেটাও তো আপনি বারবার ভেঙে দিচ্ছেন, আবার রাজি হচ্ছে, আবার ভেঙে দিচ্ছেন, আবার রাজি হচ্ছে, এবং এই যে ভেঙে দিচ্ছেন, এই ভেঙে দেওয়ার কারণটা কি সে জানতো যে আপনি আপনাকে একজন পড়াতে চাই এবং
জানতো,
এবং সে সেটা মেনে নিয়েছিল যে ইট ওয়াজ ভেরি নর্মাল রিলেশনশিপ?
না, সে মেনে নেয়নি, সে আমাকে বলতো যে তোমার কি তার সাথে কোনো সম্পর্ক আছে, সে এরকম করে কিসের জন্য, তার তো ওয়াইফ আছে, এরকম বলতো।
কেন কান্নাকাটি করবে?
হ্যাঁ, কি সে কেন সুইসাইড করতে যাবে, কেন কান্নাকাটি করবে, রুমা তুমি বুঝো না, এরকম বলতো যে তুমি চলে আসছো, তুমি আমার কাছে সুখে থাকবা। শুধু একটা ইয়ে ছিল যে ওর বাসায় গেলে আমাকে পড়াশোনা করাইতো না, আমার গিন্নি হয়ে থাকা লাগতো, কিন্তু আমার তো স্বপ্ন ছিল আমি পড়াশোনা করবো।
আই থিঙ্ক লালনের ওই গানটা এখন পারফেক্ট, তিন পাগলে হলো মেলা, একটা হচ্ছেন আপনি, আরেকটা হচ্ছে ওই ভদ্রলোক, আরেকটা হচ্ছে যে আপনাকে বিয়ে করতে চায়।
হ্যাঁ, সেই ম্যাচের দেয়ার। তারপরে কি হলো, আমি গেলাম ওইখানে,
আপনি গেলেন মানে যে হু বর হওয়ার কথা তার বাসায় চলে গেলেন?
ওর বাসায় গেলাম, পরে 7 তারিখে আমাদের আর কি এনগেজমেন্ট হয়, আমার বাসায় হয়, আমার বাসায় জানানো হয়।
ওর বাড়ি কোথায় ছিল?
ওর বাসা হলো আপনার কচুক্ষেত,
ঢাকা কচুক্ষেত। কি করতো?
ও রেস্টুরেন্টে জব করতো।
রেস্টুরেন্টে জব করতো, কি ওয়েটার?
ও ইনচার্জ ছিল।
ওকে, ঠিক আছে। তারপর
কিন্তু যখন আমি ওর পাশে যাই, ও কিন্তু জানে যে আমি বিয়ের উদ্দেশ্যে যাচ্ছি না, কারণ ওকে কিন্তু আমি তখন বলছি যে আমি কিন্তু আশ্রয়ের জন্য যাচ্ছি কয়েকটা দিন, কিন্তু ওর ফ্যামিলি, হোল ফ্যামিলি মনে করছে আমি বিয়ে করতে যাচ্ছি, তারা সেই আয়োজন করছে। আর এমন পর্যায়ে যে আমি পৌঁছেছি যখন আমি আর বলতে পারিনি যে না আমি তো বিয়ে করার জন্য আসিনি,
তখন আমি বিয়ে করে দিতে পারে,
বের করে দিতে পারে, তারপর আবার সবাই বলবে যে কিসের জন্য মেয়েটা আসছে, একেই তো দেখছিলাম, এই এইটা মানে নানান ধরনের কথা বলতে পারে যে ওই বাসায় উঠছে, ভালো না বিধায় মনে পাঠাই দিচ্ছে। তো উনি দিক বিবেচনা করে আমি রাজি হয়ে গেছি। পরেও আমাকে বলতেছে কি মানে ডেকে পরে যে রুমা তুমি কি সত্যি বিয়ে করবা নাকি আবার চলে যাবা, কারণ জানে কিন্তু যে আমি ওই লোকটাকে খুব ভালোবাসি, এটা জেনে ফেলছে, আর আমি তাকে বলেও দিছি। তারপর কি হলো, আমাদের অনেক বেশি ভালোবাসি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে অনেক বেশি ভালোবাসি, এটাও তাকে বলছি আমি তোমাকে অতটা ভালোবাসতে পারবো কিনা জানি না।
হু, তারপরে ছেলেটা রাজি?
হ্যাঁ,
জীবনে আসলে লজিক দিয়ে আসলে কোনো কিছু হয় না রে ভাই, মানে লজিক দিয়ে আসলে সবকিছু বিচার করা সম্ভব না, নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ। ঠিক আছে, ওকে। তারপরে
তারপরে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল, পরে 7 তারিখে হয়েছে, আমরা 8 তারিখে আসি সকালবেলা, আসার পরে 9 তারিখে ওদের বাসায় আমাকে নিয়ে যায়, ওদের বাসায় আমি থাকি দিনটা, রাত থাকি না ওদের বাসায়। পরে 10 তারিখে আমাকে ওর দুলাভাইয়ের বাসায়, দুলাভাইয়ের বাসায় রেখে আসে। পরে আর কি সেই 11 তারিখে ওর কাছে একটা ফোন আসে।
কার কাছে?
যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছে।
ওর নামটা কি বলবেন?
হ্যাঁ, বরুণ।
বরুণ, ওকে। বরুণের কাছে ফোন আসে, ফোন করলো বেঞ্জামিন।
হ্যাঁ,
তারপর? না না, ফোনটা কি করলো আমি জানি না, কি করেছে ফোন?
সেই করছে, যার নামটা বলছে,
আন্দাজে বলে দিয়েছি তো হয়ে গেছে।
কেন বলছি, আমি আমি এখনো মনে করি যদিও সে অস্বীকার করছে, আমি মনে করি সে ছাড়া তো আর কেউ করার কথা না।
আমি শুনি স্টোরিটা একটু শুনিয়া।
তারপরে ওইখানে ফোন করে তাকে মানে যত বাজের কথা বলছে, বলছে যে আমার 3 বছর হয়েছে আমার সাথে তার সম্পর্ক, আমি যে ফরিদপুর ছেলেটার সাথে সম্পর্ক করছি সেখানে আমি প্রেগনেন্ট হয়েছি, আমি ওইখানে বিষ খেয়ে যাইনি, ওইখানে আমি অ্যাবর্শন করতে গেছি, তারপরে আমার সাথে তার বাসরাত থেকে শুরু করে যা হবার সব হয়েছে, সে যদি আমার ছবি দেখতে চায় তাও দেখাবে, তার বাসার অ্যাড্রেস জোগাড় করছে, অফিসের অ্যাড্রেস জোগাড় করছে, দরকার হলে সে রাস্তা গিয়ে চিল্লা পাল্লা করবে, তারপরও সে আমাকে ফিরে পেতে চায়, বলে যে আমি সবকিছু করতে পারবো, ওর এত কিছু দেখেও আমি ওকে মেনে নিচ্ছি, আমার সাথে ওর সব হয়েছে তারপর আমি ওকে মেনে নিচ্ছি, মানে আগে যে ছেলেটার সাথে হয়েছে ওটা জড়াইয়া বলছে, আমাকে এইভাবে জড়াইছে যে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, আমি বিষ খেয়ে যাইনি
হসপিটালে, আমি
আমি এমোশন করাইতে গেছি, এইভাবে বলছে যে তারপর
আমাকে সব চারিত্রিক কলঙ্ক আপনার,
আমার সব, আমার নামে মানে অনেক অনেক বাজে বাজে কথাগুলো বলছে। আর ও করছে কি, যে ছেলেটাকে বরুণকে ফোন করছে, বরুণ রেকর্ড করে রাখছে বুদ্ধি করে, প্রথমটুকু রেকর্ড করে নাই, শেষেরটুকু করছে আর কি। আর আমাকে শুধু ফোন করে বললো কি যে রুমা মানে বেঞ্জামিনের সাথে কথা বলো না। তা আমি বললাম কেন, তো বললো যে এমনি তোমাকে নিষেধ করছি, এখন আমার কথাটা তোমার শোনা উচিত। আর ওইখানে গেছি পরে আমি তো তার সাথে রাগারাগি হয়ে যেহেতু আমাকে সে বের করে দিয়েছে, পরে আর তার সাথে আমার কন্টা হয়নি। ওইখানে আমাকে বললো তার দুলাভাইকে বলছে যে রুমা নামে একদম বাজে কথা বলছে, কিন্তু কি বলছে কিছু জানে না। দুলাভাই বললো রুমা তোমার বুকের পাটা সত্যি থাকলে কিছু হবে না। সে করলো কি, ওকে বললো যে রুমা আরিন্দা নামে একটা ফেসবুক আছে, ওইখানে আমি ওর ছবি দিয়ে দিব, তুমি দেখো।
রুমা আরিন্দা,
হ্যাঁ, এই নামে একটা ফেসবুক দিয়ে দিব, তুমি দেখো যে রুমার কি দেওয়া আছে এখানে। রুমার সাথে যে আমার সম্পর্ক ছিল ওর সেই ছবি আমি ওইখানে দিয়ে দিচ্ছি, আমার যেটা বলতে মানে আমার একদম ফুল ছবি কাপড় ছাড়া, যে এটা আর কি ভিডিও থেকে কেটে নেওয়া, সে সেটা আর কি ওইখানে দেয়, দিয়ে আমার নামে ফেসবুকটা খুলে, খোলার পরে মানে ওকে ইনফর্ম করে যে এই নামে ফেসবুক আছে দেখো, ও বিশ্বাস করে না দেখার আগ পর্যন্ত, যখন দেখে তখন আমাকে বলে যে ও আমাকে আসলে রূপু বলে ডাকতো, যে রূপু এটা কি, তখন আমি ওকে সব বলি যে আসলে ওর সাথে তো আমার এটা হইছে, তো আমাকে প্রথমে কষ্ট পাইছে অনেক, তারপরে ও মানে মেনে নিচ্ছে যে এখন কি করব ওর সাথে যেহেতু হইছে, এখন ও আমার কাছে আশ্রয়ের জন্য আসছে, আর ও আমারে একটুকু আশ্রয় দিচ্ছে, রুমা আমি তোমারে খালি হাতে ফিরাবো না, তুমি তোমাকে আমি আমার কাছে রাখবো, আমি তোমাকে ফিরাই দিব না রুমা, তুমি এটা নিশ্চিত থাকো, আমি ওকে বলছি যদি তোমার ফ্যামিলি জানতে পারে, তো ও বলছে যে এটার তো একটু প্রবলেম হবে, কিন্তু আমি মানাই নিব, আমি বলবো। তারপরে সেই জামিন ও আমাকে ফোন করে, আমার নাম্বার তো জানে, ফোন করে আমি তো ধরি না, পরে কথা বলছি একদিন, হ্যাঁ আমি ভালো আছি, আমি এখানে চলে আসছি, ও তারপর বলতেছে ও আমার সাথে অশান্তি হয়েছে জন্যই বিয়ে করতে গেছে।
তখন আপনি জিজ্ঞেস করলেন যে ছবিগুলো কেন দিছো?
হ্যাঁ ছবি দেওয়ার আগে কথা বলছি,
ওকে
ছবি দিছে যেদিন দেখছি তখন তখনই আমি ফোন করছি যে তুমি এটা কি করলা, তুমি আমাকে নাকি ভালোবাসো অনেক, তা ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা? ও বলে যে না আমি তো আসলে দেইনি, তোমার কার সাথে সম্পর্ক আছে তাই দেখো, আর এর আগের দিন যখন কথা বলছি তখন কাইন্ডা কাইটা অস্থির, কিন্তু যখন সেই দিন ফোন করলাম সে মানে আমার ফোন কখনো রিসিভ করে না, এখন পর্যন্ত মানে আমার ফোন রিসিভ করে না, কিন্তু সেই দিন সে যেদিন ওই ছবিটা দেখা হয়েছে তারপরে আমি ফোন রিসিভ করে রিসিভ করছে, এবং রিসিভ করে আমার সাথে খুব রাগ ব্যবহার করছে, যখন বলছি যে তুমি আমার সাথে এরকম করতে পারলা, তখন আর কি আমার সাথে অনেক রাগ ব্যবহার শুরু করছে, যে আমি করছি নাকি, তোমার কার সাথে সম্পর্ক আছে তাই দেখো, তাকে ফোন করো। আমি বলছি কি যে আমার সাথে তো কারো সম্পর্ক নাই, তাহলে তো আমি তোমাকে ফোন করতাম না, আমি তো তাকে ফোন করতাম তাই না? সে বললো যে না আমি করিনি, তুমি আমারে বিশ্বাস করো। তারপর বেবিটা হয়েছে বিদায় এক মাস ছুটি নিতে, তার কাছে ল্যাপটপ নাই, সে অফিসে যাইতে পারতেছে না, এটা বলছে যে আমি দেখি নাই কি ছবি, আমি অফিসে গেলে পরে দেখবো। তারপরে সে রবিবারে যায় অফিসে, যাবার পরে সে ছবিটা দেখে, দেখার পরে আমাকে ফোন করে, ফোন করলে পরে আমি একটু বিজি থাকি, ওই বাসায় থাকি, আর ওই বাসা থেকে আমাকে বলে যাতে আমি কারোর সাথে কথা না বলি, এখানে আমি কথা বলতে পারি নাই তার সাথে। বিকেল বেলা আমি তার ফোনটা রিসিভ করি, সে আমাকে বলে মা আমি সারাদিন বাইরে ছিলাম তোমার একটা ফোনের অপেক্ষায়, তুমি এরকম করো না, আমি তোমার ছাড়া বাঁচবো না। তার ওয়াইফ পাশে আসছে, কিন্তু ওয়াইফের সামনে বলতেছে রুমা আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সাথে একটু কথা বলো। তা আমিও বলতেছি তুমি কোথায় আসো? বলে আমি বাসায়। তুমি বাসায়, তোমার ওয়াইফ শুনে না, কারণ যেটা সত্য কথা সেটা বলতে বাধা কি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আসো। তাই আমি বলতেছি দেখো আমি এখানে চলে আসছি, আমাকে ও যদি আমাকে বিয়ে করে আমাকে মেনে নিতে হবে সবকিছু, যদিও আমি যা করি না কেন আমাকে ওর মেনে নিতে হবে, এখন যেদিকে যাচ্ছে আর কি ওর সাথে আমার সম্পর্কটা। পরে দুইটা বান প্রকাশ আমাদের হয়ে যায়।
বুঝিনি আপনি কি প্রকাশ বললেন?
বান প্রকাশ, আমাদের খ্রিস্টানদের বিয়ের আগে বান প্রকাশ হয়।
ওটা কি জিনিস?
না এটা হলো যে আমাদের চার্চে আমাদের রবিবারে গির্জা হয়, সেখানে ঘোষণা দেয় যে এই ছেলে এই নাম ছেলে এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, এই মেয়ের বাড়ি এখানে, ছেলের বাড়ি এখানে, কারো যদি কোনো মানে কোনো বাধা থাকে বিয়েতে তারা যেন শেয়ার করে, এখানে এসে বিয়ের পরে কেউ কারো নামে কিছু বলতে পারবে না। এই বান প্রকাশ দুইটা হয়ে যায়। দুইটা হওয়ার পরে দুলাভাইকে ওই যে ফেসবুকটা খুলছে আমার নামে, সেই ফেসবুক থেকে রিকোয়েস্ট পাঠায়, ফ্রেন্ড রিকোয়েস্ট। সে তো রুমা আর ইন্দার নাম দেখে মানে আতঙ্কে ওঠে যে এটা কি, পরে দেখলো, দেখে যে আসলেই ওটা মানে আমার ছবি। তখন আর কি অনেকক্ষণ নাকি সে মানে এটাকে দেখছে যে আসলে গলা কাটা না কি। পরে আমাকে সন্ধ্যার দিকে আর কি বলে যে মা তুমি কি বর্ষণ গমেশকে চিনো? তা আমি বলি বর্ষণ গমেশটা কে আমি চিনি না, কিন্তু আমি জানি যে ফেসবুকে যে দিচ্ছে ওইটা বর্ষণ গমেশ, ওইখানে একটা কমান্ড করছে, কারণ আমি তো ওই ছবিটা দেখছি, বর্ষণ গমেশ একটা কমান্ড করছে, আমি বুঝতে পারছি যে এটা সে জেনে গেছে। আমাকে বলছে তোমার ফেসবুক আছে? আমি বলছি কি না আমার ফেসবুক নেই, রুমা রিন্দার নামে তো আমার ফেসবুক নাই আসলে। তারপরে যখন চলে আসলো তার দুলা ভাই, আমার পাশে ছেলেটা দাঁড়ানো ছিল জানিস তোমার বিয়ের কথা, সে আমাকে বললো কি যে তুমি কিচ্ছু স্বীকার করবা না, সব না বলবা, কিচ্ছু বললো না, কিন্তু বলছে যে যতটা বলার কথা ততটা বলবা আর সব অস্বীকার করবা, তোমার না কিছু, কিন্তু সত্যটা তো বোঝাই যাচ্ছে এখানে। পরে আমাকে সবাই মিলে আর কি ধরছে, তার দিদি দুলাভাই, যে রুমা এটা কি, তখন আমি সত্য কথাটা বলি যে আমার সাথে হয়েছে এরকম, এটা তা বলছে বরুণ জানে এটা? আমি বলছি কি হ্যাঁ আমি তো বরুণকে বলছি, ও তো মেনে নিছে, আসলেই তখন মেনে নিছে, কিন্তু সেই মুহূর্তে ও অস্বীকার করছে যে আমাকে রুমা কিছু বলে নাই।
আপনি কেন সত্য কথাটা বলতে চান? আপনার তো যেহেতু হাজবেন্ড সেটা অস্বীকার করার জন্য বলেছে, আপনি কেন সত্য কথা?
পরে আমাকে পাশ থেকে বলছে সত্য কথা বলো উপায় নাই।
ও তখন বলেছে?
যখন আমাকে তারা বলছে যে তুমি কি বরুণ জানে, বরুণকে জানাইছো, তখন বলতেছে বরুণ বলতেছে না আমি জানি না কিছু, কিন্তু আমি তাকে সব বলছি, আমার 100% মানে শিওর ছিলাম আমি যে সে সত্য কথাটা বলবে, কিন্তু সেইখানে সে বললো যে না আমি জানি না, রুমা আমাকে কিছু বলে নাই, তাহলে কি আমি ওকে মেনে নিতাম? তারপরে
ওইখানে ওকে জাস্ট আপনি 5 মিনিটের জন্য একটু রেস্ট নেন, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমি সবাইকে অ্যাড্রেস করছি, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো ইট 920, আজকে রুমা তার জীবনের গল্প বলতে এসছে এবং আমরা সবসময় বলে থাকি যে বিরতির আগে আপনি আজ করতে পারবেন না, যে বিরতির পরে কি ঘটতে যাচ্ছে। আপনি যে বিরতিতে ছিলেন রাত 12টার সময় আপনি আজ করতে পারেননি, রুমার জীবনটা এই জায়গাটায় থামবে। এবং একইভাবে আপনাকে যেটা বলতে চাই যে বিরতির পরে কি ঘটতে যাচ্ছে আপনি জানেন না। এই যে ও যে কথাটা বলল আজকে রুমাকে হ্যালো ইট 920 তে আমরা কেন এনেছি, হ্যালো ইট 920 আমি আবারও বলছি এটি এমন একটি অনুষ্ঠান যা সমাজে যা ঘটে, পরিবারে যা ঘটে এবং ঘটনা ঘটনা নানা রকমের দুর্ঘটনা সবকিছু তুলে ধরে, এখান থেকে যদি কেউ শেখেন নিঃসন্দেহে হ্যালো ইট 920 অনেক পাওয়া। আজকে এখানে রুমা এসে তার জীবনের গল্প বলছে, রুমার জীবনের সবচাইতে চম্বুক অংশটা হচ্ছে একটা শারীরিক সম্পর্কের সময় তার অজান্তে কিছু ভিডিও, এবং এই ভিডিওটা কিভাবে একটা মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে তার জন্য নতুন করে উদাহরণ আমার কোনো দরকার নেই। আমাদের সোসাইটিতে অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য মানুষ এরকম আছেন, অসংখ্য অসংখ্য মেয়ে আছে কিনা জানি না, আমি বলাটা মুশকিল হবে, বেশ বেশ অনেক মেয়েই আছেন যারা এটা শিকার হয়েছেন। আমরা পরবর্তীতে দেখেছি এটা নিয়ে আদালতে মামলা হয়েছে এবং এটা নিয়ে আইন আছে রীতিমতো, যেরকম কিছু করলে তার ভয়াবহ রকমের শাস্তি হয়ে যাবে, যদি প্রমাণ করা সম্ভব হয় ভয়াবহ রকমের শাস্তি হয়ে যাবে এবং ভিকটিম হচ্ছেন অনেকে। এই যে একটা অবস্থা, এটা ঘটতে পারে এবং এই জিনিসটা ঘটার পরে অনেকেই অনেক গতি মহারথী আছেন, আমি বলতে পারি যে অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন যারা মিডিয়াতে এসে মুখ খোলেন না এবং খোলার সাহস পান না, কিন্তু আজকে ওর জায়গাটা থেকে এসেছে, এসে ও মুখ খুলেছে, ওর যে দোষ আছে সবকিছু অকপটে স্বীকার করছে। এই স্বীকার করাটা, এই যে ওর জীবনে এত বড় বড় ভুলগুলো ঘটে গেছে, সেই স্বীকার করাটাকে আপনি একটু পজিটিভলি দেখবেন, এই অর্থে যে ও কিন্তু ভুল করেছে এবং ভুলটা স্বীকার করছে এবং আপনাদের চোখগুলো খুলে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ও যদি স্বীকার না করতো তাহলে তো আপনি জানতে পারতেন না কিভাবে জিনিসগুলো ঘটে, কি হয় না হয় এবং কি প্রভাবটার, সেগুলো আপনি জানছেন আজকে হ্যালো ইট 920 থেকে। জানার এখনো অনেক বাকি আছে, সংবাদের পরপর ফিরে এসে আমরা সেই গল্পটা জানবো, কি হলো এই ভিডিওটা কিংবা কি হলো এই ফেসবুকের এই ছবিটা, এই নোংরা ছবিটা দেখার পর। আমরা সংবাদের পরই ফিরে আসছি, আরো একবার মনে করে দিচ্ছি হ্যালো ইট 920 তে আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। আমাদের নিয়মটা হচ্ছে ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে গিয়ে লাইক দেবার পর আপনি যদি গল্প ওখানে পাঠান ওখানেও আমরা গল্প নিয়ে থাকি, এছাড়া আপনি ফোনও করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়া ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 এর মেম্বার হয়ে যাবেন এবং ওখানে রুমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো ইট 920 তে, কিবরি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। হ্যালো ইট 920 তে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রুমা, রুমা তার জীবনের গল্প বলছে, আমরা যে জায়গাটাতে বিরতি নিয়েছিলাম সেই জায়গাটা থেকে ফিরবো। তার আগে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, আর আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920, facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, চাইলে রুমাকে নিয়ে কমেন্টস এবং প্রশ্ন করতে পারেন, ওখানে রুমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে। আর আরেকটি কথা বলতে চাই, এই ফেসবুক আইডি ছাড়া আমাদের অন্য কোথাও কোনো রকমের কোনো আইডি নেই, আর জি কিবরিয়া নামেও কোনো আইডি নেই, আর জি কিবরিয়া নামে এই পেজটি রয়েছে facebook.com/hello8920, এটা শুধুমাত্র হ্যালো 8920 পেজ যেটা আর জি কিবরিয়া নামে, এছাড়া আর কোনো আর জি কিবরিয়া কিংবা কোনো হ্যালো 8920 পেজের সাথে এবিসি রেডিও কিংবা আমাদের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা রুমা, আমরা যে জায়গাটাতে ছিলাম গল্পের ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই।
হ্যাঁ, আমার তারা জেনে যায়, সে অস্বীকার করে, বরুণ অস্বীকার করে, তারপরে আমাকে তারা সিদ্ধান্ত নেয় বাসায় দিয়ে আসবে। আমার বাবা মাকে আমি ফোন করি, আমার বাবা মা আমাকে ফার্স্টে মানে নিতে না চাইলেও পরে আর কি নিতে চায়। আর এখন আমি আর কি করব, আমি তো সুইসাইড করতে চাই, কিন্তু আমাকে সেই ভাইয়াটা বলে যে রুমা তুমি যদি মারা যাও তাহলে আমিও থাকবো না পৃথিবীতে।
কোন ভাইয়া?
যে
বেঞ্জামিন।
বেঞ্জামিন, তুমিও না থাকলে আমিও থাকবো না। তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি বাঁচবো, তো বলছি যে আমার কাছে আসবো আবার। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো, মাকে কিভাবে টেটল করবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে করবো, দেখি কিভাবে করি। পরে আমাকে তারা মিরপুর দিয়ে যায় আমার এক মাসির বাসায়।
আপনার গ্রামের ব্যাপারটা জানাজানি হয়ে যায়?
সবাই জানে এটা, আমার বিয়েটা ভেঙে গেছে, এখন সবাই জানে, গ্রামে সবাই জানে, আত্মীয় স্বজন সবাই জানে। যেহেতু আরো ছবি দিচ্ছে, যারা আমাকে চিনে না, যারা আমার ঠিকানা জানে না, এখন তারাও জানে। তারপরে আমি ওইখানে গেলাম, মা আসলো ওইখানে, তখন তার সাথে মার সাথে মিট করে দিলাম। তখন আমি মাকে বলছি মা এ কিছু করে নেই, তখন আমি মাকে বলছি, কারণ সে বলছে যে আমি যাতে বলে তার কাছে থাকি। তা আমি এটা মাকে বলছি, মা সে কিছু করে নাই, সে তো নির্দোষ, তা আমি বলছি। তারপর মা না মেনে নেয়নি, মা আমাকে বলছে যে তুমি ওদিক যাবা না এদিক যাবা। আমিও কনফিউশনে পড়ে গেছি যে আমার এত ক্ষতি করছে, কিন্তু তারপরে তো আমি তাকে ভালোবাসি, সে আমার যতই ক্ষতি করুক এক ডাক দিলেই আমি তার কাছে ফিরে গেছি।
অস্বীকার
করছে যে আমি করিনি, সে অস্বীকার করছে। পরে সে না আমাকে এটা ছাড়ার আগে মানে যখন আর কি ভিডিওটা করছে, তারপরে যতবার আমি বিয়ে করতে চাইছি আমাকে হুমকি দিচ্ছে, এটা আমি কিন্তু ছেড়ে দিবো, আমার কাছে ভিডিও আছে। এজন্যই আমি সন্দেহ করছি যে সেই করছে, আর আমি তো জানি যে আমি মেয়ে মানুষ, আমি কার সাথে করছি আমি জানি যে আমার কোনো কিছু হলে সেই সেটা করছে। তারপরও তার কাছে আমি আসছি বিশ্বাস করে, আবার ভালোবাসা নিয়ে আসার পরে সে আমাকে অনেক সুখে রাখছে, অনেক ভালোবাসছে, আমাকে নিয়ে সংসদ ভবন ঘুরে, লেকপার ঘুরে, রিয়দান ঘুরে, সব জায়গায় আমাকে ঘুরায়, আমাকে অনেক ভালোবাসে। মানে এরকম ভালোবাসা আমি আসলে এখন পর্যন্ত কোনো জন্য পাইনি
করেছে এটা
ভুলানোর জন্য আমাকে।
না, আমি 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 যেটা বুঝি সেটা হচ্ছে কাজটা সেই করেছে, কারণটা হচ্ছে এই কাজটা যদি সে না করে থাকতো, এই কাজটা যেটা হয়েছে ওকে, ওর ছবিটা অন্য কোথাও দিয়েছে, অন্য কেউ যদি করে থাকতো তাহলে এই ছেলেটাও ওকে সহজভাবে নিতে পারতো না, ঠিক আছে? সেক্ষেত্রে ওকে মেন্টালি টর্চার করতো বা প্রশ্নবিদ্ধ করতো, সে কাজটা কিন্তু সে করেনি। করেছে কি আপনাকে ছবিটা নিয়ে কোনো প্রশ্ন করেছে?
না,
করেনি। তার মানে কাজটা সেই করেছে
আমাকে মানে সব জায়গায় ঘুরাই। তো আমি হোস্টেলে গেছি, আমার হোস্টেলের রুমমেটরা আমার পরে ব্যবহার করা শুরু করছে। পরে আমাকে সে তার এক কলিকের বাসায় রাখছে, সেখানে সে কলিকের বাসায় সে আমার কাছে প্রতিদিন আসতো, এখানে মানে দেখা করতে, দেখা করে যাইতো, আমাকে নিয়ে ঘুরতে যাইতো। আমি হোস্টেলে গেছি, সবসময় আমাকে নিয়ে ঘুরতো, অনেক ভালোবাসতো। মানে এরকম ভালোবাসা আসলে আমি কোথাও পাইনি, যে আমাকে যতটুকু ভালোবাসতে। এর জন্য আমি রাব ব্যবহার হোক সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আর তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে আমি তাকে 6 বছর দিব, আর 6 বছরে সে আমাকে মাস্টার্স পাস করাই দিবে, মানে আমার যাবতীয় সব খরচ বহন করবে। আর আমার যত যা চাহিদা ছিল, যত যা চাহিদা আছে সব পূরণ করতো। আমি চাওয়ার আগে, মুখ ফুটে চাওয়ার আগে পেয়ে যাইতাম, যেটা আমি বাবা মার কাছে চেয়ে পাইনি। আমার বাবা মার তো সামর্থ্য ছিল না দিবে কোথার থেকে, কিন্তু তার কাছে আমি কিছু চাওয়ার আগে আমি পেয়ে যাইতাম সবকিছু। সে আমি হা করার আগে বুঝতো যে আমার ক্ষুধা লাগছে, সে সবসময় আমাকে দিত। তারপরে কি এলো, এই যে কয়দিন আগে আমার তার সাথে আমার অশান্তি হয়েছে আবারও, যে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি এটা নিয়ে।
কেন কথা বললেন আপনি?
আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমি একটু কথা বলতে পারি কারোর সাথে, কিন্তু আমি তার সাথে কথা বলছি সেটা আমি ধরা খেয়ে গেছি তার কাছে, যে আমি কেন বললাম কথা। সে আমার সাথে অনেক মানে ইয়া করছে, যে তোমাকে বলছি তোমার সাথে আমার ইয়া হয়েছে, যে তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবা না, আমি তোমার লাইফে কোনো ছেলেকে সহ্য করতে পারি না, তুমি কেন এরকম করবা, তুমি শুধু আমাকে ভালোবাসবা 6টা বছর। এটা নিয়ে অশান্তি হয়। পরে আর কি আমাকে হোস্টেল থেকে চলে যেতে বলে, আমি চলে যাই হোস্টেল থেকে। সারাদিন আমি জিয়া উদ্যানে থাকি, আমি সেই দিন এবিসিতে ফোন করছিলাম, সেদিন সারাদিন আমি জিয়া উদ্যানে থাকি, সন্ধ্যার সময় এসে এবিসিতে ফোন করছি।
জিয়া উদ্যান থেকে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছিল? আমরা রিসিভ করতে পারিনি
না, প্রথমে অনেকবার রিং ঢুকে নাই, পরে ঢুকতে আমার ফোনে ব্যালেন্স ছিল না, কেটে গেছে। তারপরে মানে দ্বিতীয়বার ফোন করে আমি বলছি, তারপরে আমি ওইখান থেকে আমার বাড়ির পাশে, কিন্তু তারা ঢাকায় থাকে, তারা তাদেরকে ফোন করছি যে তারা আমাকে থাকতে দিবে। যখন যাই তারা তখন আমাকে বলে যে এক রাতের বেশি থাকতে দিবে না, কারণ আমার নামে রেকর্ড আছে। এজন্য তারা আমাকে এক রাত থাকতে দেয়, পরের রাতে আমি কোথায় থাকবো?
কে করে এটা? আপনার বেঞ্জামিন করে এটা?
না, এটা করে আমার বাড়ির পাশে আমার এক দিদির ছেলে, সে মানে ঠিক করে দেয় তার মাসির বাসা সেখানে, কিন্তু তারা তো এই খবরটা জানে, এই জন্য আমাকে এক রাত থাকতে দেয়। আমি রাতের বেলা গেছি, এই জন্য রাতটা থাকতে দিছে, সকালবেলা থাকতে দেয়নি, আর থাকতে দিবে না বসে। এজন্য আমি চলে আসছি যে আমার তো ঠাই নাই কোথাও। চলে আসার পরে সে আমাকে আবার ফোন করছে, যদি আমার ফোনটা রেখে দিছে। তারপরও মানে আমি আমার হোস্টেল থেকে একজনের ফোন নিয়ে আসছি, সে সেই ফোনে আমাকে ফোন করছে, নাম্বার জানতো আমার পুরোনো সিমের, সে নাম্বারে ফোন করে বলতেছে তুমি কোথায়, তোমাকে আমি এত খুঁজতেছি, তুমি কোথায় আসো, আমি রাত করছি, এজন্য তুমি বেরোয় যাবা। আমি আবার সব ভুলে গেছি, যতই ভাব ব্যবহার করুক, যতই আমি জিয়া উদ্যানে থাকি সারাদিন না খেয়ে, তারপর আমি আবার ফিরে গেছি তার কাছে।
আমি একটা জিনিস একটু বলতে চাই সবাইকে, দেখুন এটাকে বোকামো বললে চলবে না, এটা ওর জায়গাটা থেকে এটা বোকামো হচ্ছে কিনা জানি না। এভরিথিং ইজ পসিবল ইন লাভ, শি ইজ টোটালি ফল ইন লাভ। আর ওই ছেলেটার জায়গাটা থেকে যেটা হয়েছে, ওই ছেলেটার অনেক বড় একটা জায়গাটা থেকে যেটা যতটা ম্যাচুরিটি দরকার ছিল সেটা সে পায়নি করতে, সেই ম্যাচুরিটিটা তার মধ্যে ছিল না আমি বলবো। এবং ওই যে বলেন একটা মনের ক্ষুধা, মনের ক্ষুধার কাছে ভাই কোনো লজিক নাই, এটা হচ্ছে, এটা হয়েছে লাইফে, এভাবে দেখেন এবং এখান থেকে যদি কিছু শিক্ষা নেওয়ার থাকে নেন। ওকে, তারপর?
তারপরে গেলাম হোস্টেলে, ঠিক হইলো। পরে 17 তারিখে তার সাথে আমার কথা হইলো যে আমি তাকে 6 বছরটা লিখে দিব, আর তার সাথে আমার সব কন্ট্যাক্ট হবে যে আমি কিছু করব না 6 বছর, আর এর ভিতরে সে আমাকে ভর্তি ভর্তি করছে কলেজে। পরে আমি গেলাম তার এক কলিগের বাসায় এবং সেও আসলো রাতে, আমাকে বললো যে হোস্টেলে দরখাস্ত করবা যে তুমি ভাইয়ের বাসায় যাচ্ছ, আর সে হোস্টেলে আমাকে ভর্তি করছে ভাই হিসেবেই। পরে সেও আসলো বাসা থেকে, সে বলছে যে সে ফিল্ডে যাবে, এটা বলছে। পরে আমরা ওইখানে গেলাম, ওইখানে গিয়ে যখন আমরা আর কি কথা বলতেছি 6 বছর লিখে দেওয়ার ব্যাপারে, তখন এক পর্যায়ে আমি তাকে বললাম কি যে আমার তো স্টেশনের সামনে, তুমি আমাকে তোমার ক্যামেরাটা দিও ছবি তুলবো। তখন সে আমাকে বললো কি যে ক্যামেরাটা দেওয়া যাবে না। আমি বললাম কেন দেওয়া যাবে না? তখন আমাকে বললো যে তুমি এটা নিয়ে আমাকে অপবাদ দিছো। তখন আমি বললাম যে কিসের অপবাদ দিছি, এটা তো সত্য কথা, তুমি আমার লাইফে এরকম একটা করছো, এখন বলো যে এটা তুমি করো নাই। তো এটা নিয়ে লাগতে লাগতে তার সাথে আমার তুমুল আকারে লেগে যায়। তখন সে আমাকে মানে বলে গালি দেয়, এবং আরেকটা যেটা বলে আমার মুখে আনতে কষ্ট লাগলো, আমি বলি এটা কি যে তুই এটা আমাকে বলে। পরে আর কি আমি অনেক কষ্ট পাই, তখন আমি বলি আমি না তোর বউ। খাট থেকে 1 লাঠি দিয়ে ঘরের বাইরে বের করে দিছে, প্রায় দরজার কাছে গিয়ে আমি পড়ছি। তারপরে সে আমাকে বলে যে বাসা থেকে বের হয়ে যাও, আমি বাসা থেকে চলে যাই, আবার একটু পরে ফিরে আসি যে সে আমাকে মেনে নিবে, আবার একটু পরে আসি যে সব ঠিক হয়ে যাবে, আমাদের তো এরকমই হয়, অশান্তি হয় আবার ঠিক হয়। কিন্তু তখন আর ঠিক হইলো না। পরে সে বলে যে তুমি যাবা না আমি যাবো, আমি আসার পরে বলে গার্জেনের কথা থেকে আমার নাম কবে উঠাবা, তুমি যাবা না আমি যাবো। আমি বলছি আচ্ছা তুমি থাকো তোমার কলিগ, তুমি না থাকো আমার কিছু নাই রা, কারণ তোমারই তো আত্মীয়। পরে আমি এখান থেকে চলে আসি, আবার বাইরে যাই, আবার ভাবি যে আমি কোথায় যাবো এই রাতে 10:30 বাজে। তখন আমি আবার রুমে যাই, দেখি তখন সে বের হয়ে যাচ্ছে। তখন আমি বলি তুমি বের হয়ে যাচ্ছ, এরকম না কথা, তুমি থাকবা না আমি থাকবো। তো বলে না আমি থাকবো না, তার বলে তুমি যাও। যখন আমি গেলাম সে CNG-তে করে বাসায় যাচ্ছে, আর আমাকে তখন বলছে তুই বাসা থেকে বের হয়ে যা। আমি তখন মানে শুধু ব্যাগটা নিয়েই আমি বের হয়ে গেছি, যে যাই আমাকে তো আমার তো থাকার জায়গা নেই, আর যাদের বাসায় গেছি ওরকম অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, দেখে মানে সবাই আমাকে খারাপ মনে করছে যে আমি মনে হয় ওরকম খুবই খারাপ ব্যবহার করেছে, ওইখানে সবাই আমার খারাপ ব্যবহার করছে। পরে আমাকে তারাও বলছে তো যাও তাহলে চলে যাও। আমি সেই রাতে একা বেরোইছি, বেরোয় আমি এয়ারপোর্ট চলে গেছি। এয়ারপোর্টে গিয়ে 6টা রাত আমি ওইখানে ছিলাম।
এটাই হচ্ছে আপনার সম্পর্কের মানে এখনকার অবস্থা এটা?
হ্যাঁ, গেলাম, তারপরে কি করলো সে, সে আমাকে এদিক থেকে বের করে দিয়ে এই তার কলিগের বাসা থেকে বের করে দিল। বের করে দিয়ে সে হোস্টেলে ফোন করছে, হোস্টেলে ফোন করে বলতেছে রুমা আছে। এখন হোস্টেল থেকে বলছে যে ও তো হোস্টেলে লিখে দিয়ে গেছে, আপনার বাসায় গেছে। তো সে বলতেছে কই আমার বাসায় তো আসে নাই, সে তো আমার বাসায় আসে নাই, কিন্তু ওইখানে লিখে দিছে আমার বাসায় আসছে। পরের দিন সকালবেলা একটা তালা কিনে নিয়ে গেছে আমার রুমে, তালা লাগাই দিছে। কি চাও আমি তার বাসায় কথা বলে তার বাসায় যাই নাই, আমি কোথায় যেন রাত কাটাইছি, এই কথা সে বললো। আমি ওই যেই রুমে গেছি পরের দিন রাতে গেছি হোস্টেলে, যাবার পরে আমি হোস্টেলে গিয়ে দেখি ওই রাতে তালা দেয়া। তখন আমি তার বাসায় যাই, গিয়ে আমি নক করি, সে বুঝতে পারে যে রুমা আসছে, খুলে না, তার ওয়াইফ উপর থেকে বলে কে, আমি বুঝি আমি রুমা, বলে তোমার দাদা বাসায় নাই। আমি বলছি সে এসে আসে বাসায় আমি জানি, বলে যে তোমাকে আসতে নিষেধ করছে। তাই আমি বলছি তুমি চাবিটা দাও। তারপরে দেখি সেই নিচে নেমে আসবে, মানে সেই ভাই নিচে নেমে আসবে, এসে আমার সাথে কথা বললো। তা ওই রাতে আমি কোথায় যাব এটা ভেবে আমাকে রাতে নিয়ে যায় তার বাসায়। যদিও আগের দিন বের করে দিছে, কিন্তু ওই রাতে তো আমাকে বাইরে রেখে দিলে আমি চিল্লা পাল্লা করলে তার মান সম্মান যাবে, যে আমাকে বাইরে রেখে কেন সেরকম করতেছে। তারপর আমাকে বাসায় নিয়ে যায়, রাতটা থাকি, সকালবেলা আবার আমাকে হোস্টেলে দিয়ে আসে, যে হোস্টেলেও এই মাসটা থাকবে, আগামী মাসে আর থাকতে পারবে না। কিন্তু হোস্টেলে সে এটা বললো যে আমি সারা রাত বাইরে ছিলাম, তার বাসায় যাইনি, এজন্য সবাই মাইন্ড করছে, সবাই মনে করছে আমি বাজে মেয়ে। হোস্টেলে সবাই আমাকে ভুল বুঝলো, আমার যে কর্তৃপক্ষরা থাকে তারা আমাকে ভুল বুঝলো। পরে আমি আবার তার কাছে যাই, আমি বলি কি তুমি একটু সবাইকে বলো যে আমি রাতের বেলা কোথায় ছিলাম, তুমি একটু এটা বলো সবাইকে। সে বলে যে না আমি পারবো না বলতে, আমি বলবো না, কারণ আমি জানি না তুমি কোথায় ছিলা। তুমি জানো, তুমি আমাকে বের করে দিছো, তুমি জানো না আমি কই ছিলাম। পরে সে তার বাচ্চার মাথায় হাত রেখে বলে যে সে জানে না আমি রাতে কোথায় ছিলাম, এবং তার সাথে আমার সেই রাতে দেখা হয়নি, কথা হয়নি। আমি বলছি যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি বাচ্চার মাথায় হাত রেখে বলো, নিজের বুকে হাত রেখে বলো, সব জায়গায় হাত দিয়ে এইভাবে একটা জলজন্তু মিথ্যা কথা বললো শুধু আমাকে অপমান করার জন্য। আমি তার কাছে অনেক ক্ষমা চাইছি, কিন্তু সে আমাকে ক্ষমা করলো না। একটা কারণে ক্ষমা চাইছি যে তুমি আমাকে এইভাবে অপমানটুকু করো না, তুমি আমার নামে মিথ্যা কথাটা বললো না, কিন্তু তার বাচ্চার মাথায় হাত রেখে মিথ্যা কথা
বললো। আমি একটু শেষের দিকে আসতে চাই নাও, আপনি বলেন তো, কারণ আমাদের লিসনাররা আপনাকে খুব সহজভাবে নিচ্ছে না, কারণ তাদের জায়গা থেকে আসলে নেওয়াটাই খুব কঠিন। আমি গল্পটাকে একটু অন্যভাবে দেখতে চাই, তবে সেটা শেষের দিকে আপনি একটু বলেন তো আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা কি।
আমার প্রেজেন্ট সিচুয়েশনটা, আমি হোস্টেলে যেতে পারতেছি না যেহেতু এই ইয়াটা হয়েছে, সে আমাকে ওইখানে খারাপ করছে, আর হোস্টেলে তো এই মাসি কয়দিন আর আছে।
তারপরে আপনি কোথায় থাকবেন জানেন না। আপনি গল্পের শুরুতে বলেছিলেন যে আপনি এয়ারপোর্ট থেকে এসেছেন, মানে সেই এয়ারপোর্টটা হচ্ছে
এই এয়ারপোর্ট। আর আমি এখন এখন এইখান থেকে এয়ারপোর্টে যাব।
এয়ারপোর্টে গিয়ে আপনি রাত কাটাবেন, এবং এই এই এটা বলেছিলেন যে আপনার এই এয়ারপোর্টে যে আইডিয়াটা সেটা আপনার ওই যে এক রাতে আপনারা থেকেছিলেন সেখান থেকে মাথার মধ্যে ক্লু এসেছে যে আর কোথাও থাকতে না পারলে আপনি এয়ারপোর্টে থাকবেন। আপনি আমাকে একটু বলেন তো, এয়ারপোর্টে আপনি এই যে রাতের বেলা থাকেন, আপনাকে তো লোকজন সন্দেহ করে।
জানি না সন্দেহ করে কিনা, আমি আসলে কান্না করি আর নিজের মতো থাকি, মাথা নিচু করে হয়তো বা শুয়ে থাকি, মাথার উপর কাপড় দিয়ে, মুখের উপর কাপড় দিয়ে, তখন আমি আসলে কোনো দিকে তাকাই না, দেখি কেউ না, নিজের মতোই থাকি।
আপনি এখন কি চান, আপনার ফিউচার প্ল্যান কি?
আমার ফিউচার প্ল্যান, আমি যদি কোনো একটা জব পাই তাহলে আমি সেটা করেই ভাসতে চাই, আমি কারোর উপর ডিপেন্ড হইতে চাই না দ্বিতীয়বার।
ওকে, আমার কিছু কথা আছে, খুব কড়া কড়া কথা নয়। প্রথম কথাটা হচ্ছে আপনি এখনো আউট অফ ট্র্যাক না। আউট অফ ট্র্যাক বলতে যেটা বোঝায় যে এই ছেলেটা আপনাকে বহুবার খারাপ আচরণ করেছে, আপনি ঘুরে ফিরে তার কাছে গেছেন, আপনি সেই ট্র্যাকের বাইরে এখন পর্যন্ত না। এই ছেলেটা আপনার সাথে চরম খারাপ ব্যবহার করছে এই মুহূর্তে, এবং আমি জানি যে কিছুদিন পরে দেশে ভুল বোঝে আপনার কাছে ভুল স্বীকার করে, আপনি হয়তো এখন বলবেন না, আপনি ঘুরে ফিরে সেই জায়গাটাতেই যাবেন।
আমার যাওয়ার ইচ্ছা নাই, কারণ আমি অনেকবার টাক খাইছি, আজকেও মাইর খেয়ে আসছি তার কাছ থেকে।
এটা আপনার জীবনে পাস্টে হয়েছে এবং এখন হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে, এবং ঘুরে ফিরে আপনি সেই জায়গাটাই যাবেন। প্রিয় শ্রোতা, এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, একটা মজার ঘটনাই ঘটেছে আমি বলবো। আমরা যখন বিরতি নিচ্ছিলাম রাত একটার সংবাদে যখন বিরতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে রুমাকে ফোন করেছিল বেঞ্জামিন, এবং ফোন করে বিভিন্ন রকমের রিকোয়েস্ট করেছে। সেই ফোনের একটা বিশেষ অংশ এই মুহূর্তে আমরা শুনবো, চলুন ও কি আচরণ করছে আবার এই মুহূর্তে রুমার সাথে। আমার কাছে অনেকটাই ফানি লেগেছে ব্যাপারটা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, চলুন একটু শোনা যাক।
আমি ক্ষমা করে দিছি, সব ঠিক আছে, কিন্তু আমি ফিরে তো যাইতে পারবো না,
কারণটা তুমি আসতে পারবো না, তাহলে কি তোমার কাছে ফিরে হয়ে গেছে?
না মানে তুমি আমাকে বারবার করে বের করে দিবা, বারবার করে তোমার কাছে নিবা,
তোমাকে বের করে দেই নাই, জানো তোমাকে বের করে দেই নাই।
তুমি আমাকে বের করে দিয়ে আবার হোস্টেলে গিয়ে বললা যে ও আমার বাসায় আসে নাই, কোথায় গেছে?
আসলে তুমি আমার কাছে আর আসো না,
কিন্তু তুমি আমাকে যেখানে যেতে বলছো আমি তো সেখানে গেছিলাম, তাই না?
আচ্ছা আচ্ছা, সরি সরি, জানো
হ্যাঁ বলো,
লিখিত নিও আমার কাছ থেকে।
না আমি আর লিখিত নিতে পারবো না, আমি তোমার কাছে আর কোনোদিন যাবো না, আমি এরকম কষ্ট আর দিতে দিতে পাইতে চাই না, আমি নিজে করে নিজে বাঁচতে চাই।
আচ্ছা তোমার হোস্টেলের সমস্যাটা গুছাই দেই,
যেটা হয়েছে কেউ আমাকে আর কোনো দিন ভালো করতে পারবে না,
দুই দিন পরে সব ঠিক হয়ে যাবে, আমাকে আবার দেখলে চললে, যখন দেখবে যে না আমার সাথে তোমার আবার যোগাযোগ আছে, আমার সাথে কথা বলতেছো, তুমি নিচে ডেকে আইনো যে আপু তোমাকে বলছে, সেই আপুরে নিচে ডেকে আইনো।
বারবার করে পা ধরছি, বারবার করে এখন আর দরকার নাই।
কিন্তু তখন না আমার মাথা গরম ছিল, তুমি বুঝতে পারা উচিত ছিল তোমার, যখন হচ্ছিল যেতে বলতেছিলাম তুমি দিয়া আমাকে পরে ফোনে ডাকতা বা দেখতা যে আমি আসি কিনা, তোমার একটু ভালোবাসা আমার প্রতি না বুঝতে পারছি
নাই, অনেক ছিল এখন আমার নষ্ট হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে,
আমি শুধু ফিরে যাবো না তোমার কাছে, আর সবটাই ঠিক হয়ে যাবে, এরকম আমি আঘাত পাইতে চাই না।
আঘাত দিব না, বহুতবার আঘাত পাই তারপরে হয়তো, কিন্তু এবারে তুমি ভালো জায়গা পাইয়ে গেছো
না, বুধবার আঘাত পেয়ে গেছি, কিন্তু এখন আঘাত পাইতে পাইতে মনটা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কান্না করতে করতে এখন আর
কিন্তু তোমার কিন্তু এরকম ভাবে কোনোবার ডাকি না, আমি
একটু ডাকি আমার সঙ্গে একটু কথা বললে আমার মনটা তোমার দিকে চলে গেছে, তুমি এরকম আমি যাবো না, বহুত কষ্ট পাইছি, বহুত বার তুমি এরকম কাহিনী করছো, বহুত বার অপমান করছো,
আমি কি বহুত কষ্ট পাই নাই তোমার উপরে?
কিন্তু যেটা নিয়ে এবার হইছে এটা ব্যতিক্রম ধর্মী ছিল, তুমি আমাকে এবার ওরকম ধরনের অপমান করছো, কেন যাবো আমি?
আচ্ছা ঠিক আছে রাখো, আমি এখানে আর তোমার নষ্ট করতে চাই না, রাখো।
একবারও চিন্তা করছো যে মেয়েটা কোথায় যাবে? আমার একটা ফোনে তোর হোস্টেলে যাওয়া বন্ধ হয়ে যাবে।
প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথোপকথন শুনেছি এবং আমার কাছে মোস্ট ফানি কথোপকথন মনে হয়েছে যে একজন বিবাহিত মানুষ সে ঘরে বউ থাকার পরও আরেকটা মেয়ের সাথে এরকম ভাবে কথা বলবে এবং অ্যাবসার্ড, এবং এটা আসলে মেনে নেওয়া খুবই 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 দুঃখজনক। আমি ঠিক জানি না যে ওদের সম্পর্ক আসলে কতটা ডিপ হলে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করছে। আমরা কিছুটা এডিট করে এখানে ফোনটা বাজিয়েছি কারণ সবগুলো কথা এখানে বোঝানো সম্ভব ছিল না। যাই হোক, এখান থেকে আপনাকে আমার যে বলার কথাটা সেটা হচ্ছে, একবার যা শিক্ষা হয় না তার হাজার বারে হয় না, এটা গুরুজনেরা বলেন। সুতরাং আপনি এখান থেকে শিক্ষা নেন, আপনি একদম এক্সট্রিম জায়গাটাতে আসছেন, লাখো মানুষ আপনাকে শুনছে এই মুহূর্তে। আর আমি শ্রোতাদেরকে এই কথাটা বলতে চাই, এই গল্পটা আমরা কেন এবিসিতে প্রচার করলাম দুটো জায়গা থেকে আমি আবারও বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে অনৈতিক সম্পর্ক, সেই অনৈতিক সম্পর্কগুলো কিংবা নৈতিক সম্পর্ক আমরা যেটা বলি হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে হয়, কিংবা আপনি বলেন ফ্রেন্ডের মধ্যে হচ্ছে, কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হচ্ছে, কিংবা আরো যদি বলি এক্সট্রিম লেভেলে যে কোনো ধরনের সম্পর্ক, সেটাকে সেলুলয়েডের ফিতায় বন্দি করা, কিংবা সেটাকে ক্যামেরা নিয়ে আসা, কিংবা সেটাকে যে কোনো ইমেজে নিয়ে আসা, হয়তো ইচ্ছাবশতই করছেন কিংবা যে কোনো ভাবেই করছেন, এটাকে পরবর্তীতে রাফ ইউজ করে, এটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে সমাজে যে ভয়াবহ রকমের ঘটনা ঘটানো যায় সেটার চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে বহুত আছে এবং তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের রুমা। সুতরাং সতর্ক হন, এক। দুই নাম্বারটা হচ্ছে, রুমা যে বয়সে ভুলটা করা শুরু করেছে, ওর সবচাইতে কিশোর বয়স, আমরা যেটাকে বলে থাকি বয়সন্ধিকাল, সেখান থেকে কিন্তু ভুলের শুরু। এই ভুলটা ওর বয়সে হওয়াটা খুবই 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 স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকটাকে যারা দূরে সরাতে পারতেন সেই জায়গাটাই ছিল তার প্যারেন্টস, তার প্যারেন্টস এর দৈন্যদশা, তার প্যারেন্টস এর গাইডেন্স, কিংবা তার সেই রকম অভিভাবক না থাকার কারণে আজকে এই মেয়েটা প্রত্যেকটা জায়গায় ঘাটে ঘাটে বাড়ি খেয়ে বারবার ইমোশনের কাছে পরাজিত হয়ে, তাকে বোঝানোর মতো লোক নেই সেই জায়গাটায় পরাজিত হয়ে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, পরামর্শের জায়গাটা থেকে না, উপদেশের জায়গাটা থেকেও না, আমি আমার ফিলিংস এর জায়গা থেকে যে কথাটা বলতে চাই, যে বয়সে ওর এটা দরকার ছিল আপনার চারপাশে এবং আপনার পরিবারের মধ্যে, ওর জায়গাটায় যে মানুষটি রয়েছে তাকে আপনি সেই পরামর্শ এবং তাকে আপনি সেই গাইডেন্সটা দিচ্ছেন, তো এই পরামর্শটা দিয়ে আজকে রুমার পর্বটা আমি শেষ করতে চাই। রুমাকে যদি কেউ ব্যক্তিগত জায়গা থেকে হেল্প করার জন্য প্রয়োজন মনে করেন, এই সমাজে অনেক বিবেকবান মানুষ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা রুমার সাথে আপনার কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যালো ইট 920 এখানে শেষ হচ্ছে না, হ্যালো ইট 920 তে গত সপ্তাহে যে গল্পটি ছিল সেই গল্পের উপরে বিভিন্ন রকমের কমেন্টস এসছে, ফোন এসছে, সেগুলো আমরা শুনবো, শোনার পরপরে আমরা ফিরে আসছি। আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ফেসবুকে যে অ্যাড্রেসটি রয়েছে, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন এবং ওখানে রুমাকে নিটো রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। বারবার সবাইকে বলছি, যিনি পাপী তাকে ঘৃণা করবেন না, যেটা পাপ তাকে ঘৃণা করুন, এবং রুমাকে আজকে সাধুবাদ দেওয়ার একটাই জায়গা আছে, ও কিন্তু ওর ভুলটা বুঝতে পেরেছে, হয়তো আমরা সন্ধিহান, হয়তো আবার ফিরে যাবে,
কিন্তু স্বীকার করেছে যে আমার জীবনে এগুলো ভুল, আমার জীবনে এগুলো ফল্ট। ওর পাশে যদি সত্যি সত্যি একজন অভিভাবকের মতো লোক থাকতো, ওর পাশে সত্যি সত্যি যদি ওকে বোঝানোর মতো লোক থাকতো, তাহলে এই রুমার স্টোরিটা হয়তো অন্যরকম হতে পারত। এই হয়তোর জায়গাটাতে কাজ করছে হ্যালো ইট 920। আমরা এই হয়তোর জায়গাতে সারাটা জীবন আশা নিয়ে থাকতে চাই। এই হয়তোর জায়গাতে আপনি যদি আপনি কিছু করতে চান, আপনি করতে পারেন। আমরা একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
নতুন প্রেমে মন মজাই আহা, নতুন প্রেমে নতুন প্রেমে মন মজাই করিলাম মস্ত ভুলাম রাধের মাঝে লাভ হইলো গলতে কলঙ্কের ঢোল লাভের মাঝে লাভ হইলো গলতে কলঙ্কের ঢোল এমন প্রেমা কইর না আমার মতন প্রেম করিয়া জনম জয়ীরা কেন্দ না সখী গন্ধে করিমান এমন প্রেমা কইর না আমার মতন প্রেম করিয়া জনম দইরা কেন্দ হুনারে আমার দুই একটা দিন যায় না রে ভালো দুই একটা দিন যায় না রে ভালো লাগে শুধু গন্ধ গো আমার লাভের মাঝে কি লাভ হইল গলতে কলঙ্কের ঢোল লাভের মাঝে কি লাভ হইল গলতে কলঙ্কের ঢোল ভ্রমর যেমন খায় রে মধু ফুলেতে আসন দিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মনিয়া চারিয়া যেমন খায় রে মধু ফুলেতে আসন দিহিয়া রে আমার দুই একটা দিন যায় না রে ভালো দুই একটা দিন যায় না রে ভালো লাগে শুধু গন্ড গো আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কষ্ট ভুলাম লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল
লাভের মাঝে লাভলো গণাতে কলঙ্কের ঢোল, লাভের মাঝে লাভ হইল
আর একবার স্বাগত হ্যালো ইট 920 তে। একটা বেজে 33 মিনিট হচ্ছে সময়, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমরা রুমার সম্পর্কে অনেক অনেক কমেন্টস পেয়েছি, রুমার একটি স্টুডিও পিকচারও আমাদের ওখানে দেওয়া আছে ফেসবুকে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। স্টুডিও পিকচার আমরা যেটাকে বলি, স্টুডিও আমাদের দুটো জিনিস ঘটে থাকে ফেসবুকে, একটা হচ্ছে রেডিও স্ট্যাটাস এবং একটা হচ্ছে স্টুডিও পিকচার, মানে স্টুডিওতে আমরা যেভাবে কথা বলি সেই সময় একটা ছবি আমরা ওখানে দিই। ওকে, একটা জিনিস যেটা বলতে চাই, অনেকেই বলছেন যে রুমার ছবিটা কেন একদম ফুল ফেস দেওয়া হলো না কিংবা ওরকম করে কেন দেওয়া হলো না। দেখুন, রুমা ওখানে উপস্থিত আছে সেটাই আমাদের ওখানে বোঝানোর জন্য ছবিটা দেওয়া হয়েছে। এখানে রুমার ছবি কোনোভাবেই ফুল ফেস দেওয়ার কোনো লজিক নেই, আপনারা বুঝতেও পারেন যে রুমাকে চেনানোর জন্য আমি এটা কোনোভাবেই করব না। সুতরাং যেহেতু নিয়ম আছে স্টুডিও পিকচার দেওয়ার, সেখানে আমরা লাইভ বোঝানোর জন্য ওটা করি, কিন্তু কোনোভাবেই আমরা রুমাকে চিনতে পারেন আপনি বা বোঝেন এটা বোঝার জন্য আমরা পিকচার ওভাবেই দিব না, এবং সে কারণেই পিকচারটা ওভাবে দেওয়া হয়েছে। আর আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে যে অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র প্রতিক্রিয়া আমরা ওই যে বলি যে ফার্স্ট ইমোশন ইজ, আসলে অনেক কিছু ভাবার আছে, ব্যাপার আছে, সেই জায়গাটা থেকে আমরা একটু পড়তে চাই। মাহবুবুর রহমান লিখেছে, কি ঘটনা রে বাবা, বাট আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, এমন ঘটনা অহরহ ঘটছে না, ব্যাপারটাকে ভাবে দেখার দরকার নাই, পুরো একটা ঘটনাকে কেন্দ্র করে সোসাইটিকে চাপ দেবার কোনো মানে হয় না। সমাজে অনেক ভালো ভালো ঘটনা ঘটছে এবং সে অনুযায়ী সমাজ অনেক এগিয়ে যাওয়ার কথা, আসলে ব্যাপারটা এরকম না, ভালো মন্দ মিলিয়ে সমাজ এগিয়ে যাচ্ছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটার সংখ্যা প্রবণতা বাড়ছে এবং সেটার জন্য কিন্তু সাইবার ক্রাইম হয়েছে। আপনারা জানেন যে সাইবার ক্রাইম অ্যাক্ট ল বলে কিন্তু একটা ব্যাপার আমাদের দেশে আছে, এবং এরকম অপরাধ করলে কিন্তু তার কিন্তু শাস্তি আছে, চরম শাস্তি আছে, এবং সুতরাং এরকম অপরাধ যদি কেউ করে থাকে এবং সেটা যদি প্রমাণ করা সম্ভব হয়, তিনি কিন্তু চরম শাস্তির শিকার হবেন। এবং এই কাজ যারা করেন এবং যাদের করার সম্ভাবনা আছে তাদেরকে প্রত্যেককেই বলবো, স্টপ, এখনই থেমে যান, আজকের এই পর্বটা শোনার পরই থেমে যান, কারণ ভবিষ্যতে এইরকম শাস্তি যাদের হয়েছে তাদেরকে নিয়ে হয়তো আমরা একটা পর্ব করবো, এবং সেটা কত ভয়াবহ হতে পারে সেটা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে এটা যেটা যে কাজটা আপনি করছেন বা করার চিন্তা ভাবনা করছেন সেটা কত বড় অপরাধ। ওকে, জসীমউদ্দিন রায় লিখেছে, রুমা মন খারাপ করো না। মাজহারুল ইসলাম লিখেছে, আসলে মানুষের জীবন কখন যে কি পর্যায়ে দাঁড়িয়ে যায় একমাত্র ওপরালাই ভালো বলতে পারেন, আর আমাদের পক্ষ থেকে নিদর্শন হচ্ছে রুমান জীবন থেকে শেখা। দিশেহারা বালক রনি লিখেছে, জীবনে কখনো কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবেন না, যদি দেন তাহলে আপনি নিজেই অন্যের কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন, কথাটা যে সবসময় সত্য তা ঠিক না। শাহাদ হোসেন সোহাগ লিখেছে, কিপ্রিয়া ভাই, আমি মনে করি রুমার জীবনের গল্প থেকে অনেকের অনেক মেয়েদের শিক্ষা নেওয়া উচিত। ব্যাপারটা কি আসলে মেয়েদের, আপনি কেন মেয়েদেরকে একভাবে চাপাচ্ছেন? আমি বরং বলবো মেয়ে ছেলে দুজনের শিক্ষা নেওয়া উচিত। সবচেয়ে বড় ভুল, ধরেন আপনার বিবেক আছে, আপনি বিবেক থাকার পরেও আপনি একটা অন্যায় করলেন, তার মানে আপনি জেনে শুনে ভুলটা করলেন এবং শাস্তি আসলে আপনারই হওয়া উচিত। এখানে রুমার সাথে যে ছেলেটা কাজটা করেছে বেঞ্জামিন, তার বয়সের পার্থক্য ছিল 15 বছর। রুমা যখন এই এই ব্যাপারটাতে জড়িয়ে গেছে, তার দারিদ্রতা এবং তার তাকে বোঝানোর মতো কোনো গাইডেন্স ছিল না, সে কিন্তু বারবারই উল্লেখ করছে তার বাবার বয়স হচ্ছে 79 বছর, সে বৃদ্ধ, সে কিছুদিন পরে মারা যাবেন, এরকম একটা অবস্থাতে রয়েছে, এবং সেই জায়গাটা থেকে তার এই বয়স থেকে থেকে যে কোনো যে কেউ তাকে ব্ল্যাকমেল করতে পারে। বেঞ্জামিন যে কাজটা করলো এই মুহূর্তে সে কাজটা কি তার করা উচিত ছিল? সে কাজটা কিন্তু তার করা উচিত ছিল না, সে জেনে শুনে কাজটা করেছে, এবং শাস্তি যদি হয় তাহলে ছেলেটার একটু বেশি হওয়া উচিত আমি তো মনে করি। ওকে, তুফান গোলদার সৌরভ লিখেছে, পৃথিবীতে দরিদ্র মানুষ অনেক আছে, বাট তাই বলে নিজের শরীর এভাবে বিলিয়ে দেওয়া ঠিক না, আপনার সাথে একমত। আব্দুল মজিদ লিখেছে, অন্য ভালোবাসার চোখের জল দেখে কাউকে বিশ্বাস করা ঠিক না। আমি নিঃসর্ণ বা কিছু একজন লিখেছেন, আশা করি রুমার গল্প শুনে অনেকেই শিক্ষা নেবেন, আমাদের সবার নৈতিক দিক ঠিক রাখা উচিত। মারুফ বিল্লাহ লিখেছে, রুমা আপা আশা করি সামনের দিনগুলো ভালোই কাটবে, পেছনের দিক সব ভুলে যান। ইব্রাহিম লাপ্তি লিখেছে, আমার মনে হয় দারিদ্রতার কারণে রুমার জীবনটা এমন হলো। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আমরা একসাথে একটা কথাই বলতে চাই, চোখের বসে হোক, আগ্রহের বসে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আপনি যে কাজটা করছেন, যে ভিডিও বা যে ইমেজটা করছেন, সেটা যদি কাউকে হেয় করা বা হেয় প্রতিপন্ন করার জন্য আপনি করে থাকেন সেটা গর্হিত অপরাধ, এবং বাংলাদেশের আইনে সেটা চরম শাস্তি রয়েছে এবং সেই শাস্তির শিকার আপনি হবেন। আর আরেকটি জিনিস যেটা, যেটা করছেন এবং এবং সমাজকে কলুষিত করার জন্য বা যেটা যে কোনো কিছু করার জন্যই হোক না কেন, এটা করবেন না, এবং আপনার নৈতিকতার দিক থেকে আপনি চিন্তা করে দেখুন যে আপনি যার কাজটা করছেন সেই জায়গাটা যদি আপনি থাকতেন বা কোনো রকম ভাবে যদি আপনি ভিকটিম হতেন তাহলে কি হতো, ঠিক আছে? এইরকম হেয় করা একেবারেই উচিত না। আমরা আরো বেশ কিছু উদাহরণ আমরা দিতে পারি, টেলিভিশনের লাইভ টক, টেলিভিশন যে লাইভ মিউজিক যে শো গুলো হতো সেখানে আমরা দেখুন বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গাতে গেলে এই জিনিসগুলো পাওয়া যায়। আমরা দেখি যে আমাদের বাংলাদেশের যারা ভিউয়ার্স আছেন তারা অনেকেই, শুধু টেলিভিশনে কেন রেডিওতে অনেক সময় হয়, ফোন করে অশ্লীল ভাবে বাজে কথা বলা এবং সেগুলোর আবার কাটপিস ইউটিউবে ছড়িয়েও দেওয়া, বিভিন্ন জায়গায় ছড়িয়ে, এটা কত নোংরা মানসিকতা হতে পারে একটু চিন্তা করে দেখুন যে আমরা কতটা খারাপ, আমরা কতটা মানে
অশালীন সেটাকে জানান দিয়ে পুরো দুনিয়াটাকে জানিয়ে দেয়। ওগুলো আবার ইউটিউবে অনেকে সার্চ করে দেখুন, কমেন্টস করছে, লাখ লাখ লাইকও পড়েছে। কি অদ্ভুত ব্যাপার, মানে আমরা যে কতটা খারাপ সেটাকে দুনিয়া সারা দুনিয়াকে একটু জানিয়ে দিতে হবে। বা ফোন করে ওইখানে ওই সেলিব্রিটিকে কিংবা ওই গেস্টকে কথাটা বললেই একদম নিজে হাম্মর বড় হয়ে গেলাম। এই অনুষ্ঠানটা একদম সমাজের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সমাজের উঁচু উঁচু পর্যায়ে সব মানুষ এটাই শোনেন। এবং সেই জন্যই বলছি যে এই কাজটা করে এগুলো খারাপ কাজের মধ্যে কোনো বাহাদুরি নেই, এবং যারা করলেন তারা নিজেকে ছোট প্রমাণ করলেন। এবং একই সাথে শুধুমাত্র আপনি ছোট হলেন না, আপনার পরিবারটাকে আপনি ছোট করলেন, আপনার বাবা মাকে আপনি ছোট করলেন, আপনার চারপাশের মানুষগুলোকে আপনি ছোট করলেন। সুতরাং আপনার প্রিয় মানুষের কথা চিন্তা করে আপনি দয়া করে এমন কাজ থেকে বিরত থাকুন। আরেকটি কথা বলতে চাই গত সপ্তাহের পর্বগুলো নিয়ে, সেটা হচ্ছে গত সপ্তাহে আমাদের এখানে এসেছিল রেজা। রেজার জীবনের গল্প আমরা অনেকেই শুনেছেন এবং শোনার পরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আপনারা এখানে পাঠিয়েছেন। কেউ রেজাকে সরাসরি বিয়ে করতে চেয়েছেন এবং এরকমও দেখেছি পরের দিন এসে যে এক ভদ্রমহিলা বসে আছেন, রেজার সাথে কথা বলতে চান, রেজাকে বিয়ে করতে চান, এবং এরকম এসছে যে রেজাকে আমার বোনের সাথে বিয়ে দেবো। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, মন্তব্য আমরা পেয়েছি, সেগুলো আমরা একটু শুনবো। শোনার পরপরে আমরা ফিরে আসছি। আর এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো ইট 920 একেবারেই ওপেন প্ল্যাটফর্ম। এখানে এসে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন, এবং যে গল্প সমাজকে শিক্ষা দেয়, আপনাকে শিক্ষা দেয়, সে গল্প আমরা প্রচার করে থাকি। আমরা বিশ্বাস করি একজনের ভুল অন্যজনের শিক্ষা। সুতরাং আপনি চাইলে আপনার জীবনের কোনো ভুল থাকলে, যে কোনো বিষয় হতে পারে, আপনি সেই ভুল এখানে স্বীকার করতে পারেন। এবং হ্যালো ইট 920 তে যোগাযোগ করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমরা সবসময় বলি আপনারা ছোট করে আপনার গল্পটা লিখে আপনার সেল নাম্বার সহ আমাদের ইনবক্সে পাঠালে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এছাড়া আরেকটি পদ্ধতি আছে, ফোন নাম্বার, ফোন করতে পারেন আপনি। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। এবং আমি সবাইকে বলছি হ্যালো ইট 920 এমন একটি প্ল্যাটফর্ম, এখানে এসে আপনার জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে আপনি বলতে পারেন। সেটা হতে পারে ভালোবাসার গল্প, সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে আপনার লাইফে কোনো মিরাকল, সেটা হতে পারে আপনার লাইফে কোনো ভৌতিক ঘটনা, যে কোনো বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে কথা বলতে পারেন। এবং জীবনটা যেহেতু একটা বিষয়ের উপর চলে না, জীবন যেহেতু অনেক বর্ণিল বিষয়, সুতরাং আমাদের হ্যালো ইট 920 বর্ণিল একটি প্ল্যাটফর্ম, এখানে এসে জীবনের গল্প আপনি যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন। আমরা রেজাকে নিয়ে কে কি বলেছি একটু শুনবো, শোনার পরপরই ফিরে আসছি, সাথেই থাকুন।
বলছি রেজা ভাইয়ের যে শুনলাম জীবনী, তো আমার খুব ভালো লাগছে যে সে এ পর্যন্ত স্ট্রাগল করে জীবনে উপস্থিত হয়েছে। তো আল্লাহ তালা ধৈর্য সুন্দর সাথে আছেন। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে তিনি এ পর্যন্ত স্ট্রাগল করে বড় হয়েছেন, এবং যে লোকটা তার টাকা নিছে সে যেন কখনো সুখী না হইতে পারে। এবং তার মাকে আমার একটা রিকোয়েস্ট, তার আমার যেন তার সাথে দেখা করে।
আমার নাম সাইফুল, আমি ডাটা সাইনবোর্ড থেকে বলছি। আমার ফোন নাম্বার, আমি রিজা ভাইয়ের সম্বন্ধে একটা কথা বলতাম। রিজা ভাই থেকে আমার আপন বোনকে বিয়ে দেওয়ার জন্য বলছিলাম, যদি কিরিয়া ভাই আপনি যদি একটু সুযোগ সুবিধা করেন, আমার এই ফোন নাম্বারটা যদি তাকে দেন খুব ভালো হতো, উপকার হতো। আমি সব ফোনে মিলে বলতেছি যে রিজা ভাইয়ের থেকে আমার বোনকে বিয়ে দেব।
আমি রেজা ভাই সম্পর্কে কিছু বলতে চাই। তার বিয়ে নকশা আমি সার্চ করতে পারবো, এর জন্য আমার সাথে সে যোগাযোগ করে।
আমি মোহাম্মদ কবির হোসেন মিরপুর এক থেকে বলছি। আমি রেজা ভাইকে বলতে চাচ্ছিলাম যে তার আম্মার কাছে যে তার পা ধরে মাপ চাক বা ক্ষমা করুক। আম্মা যে কসম দিচ্ছে ওগুলো কোনো কসমই না, মা হয়তো রাগ করে কসম দিচ্ছে ওটা কিছু না, ওটা মার কাছে গেলে মা হয়তো বা ভুলে যাবে, সে ক্ষমা করে দিবে। এটাই আমি আশা করি যে রেজা ভাই খোঁজ দেখ, যদি সে কথা বলতে না পারে সে অন্য কাউকে দিয়ে কথা বলা, তার মার কাছে যাক। রেজা ভাইয়ের উন্নতি কামনা করি, সুখী জীবন কামনা করি।
দিব্যা ভাই, আচ্ছা যেই লোকটা আছে নাজমুল হাসান, তার জন্ম পরিচয় নাই, তার কি আমার বাইবেলা নেওয়া যাবে? সেই কারণে আমি তার কাছে একটু কথা বলতে চাইছিলাম, বা তার পরিচয়টা যদি আমার এই নাম্বারে একটু দিতেন তাহলে ভালো হইতো। আমার নাম তাজুল ইসলাম, তার বাড়ি হচ্ছে চাঁদপুর মতলবে, আমি তাকে বাইবেল্লা মান্য নিতে চাই।
হ্যালো 8920, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে হ্যালো 8920 তে যারা থাকি তারা সবাই সবার ভাই ভাই, এবং যারা এভাবে আমন্ত্রণ জানিয়েছেন, তার পাশে দাঁড়াতে চেয়েছেন, আমরা প্রত্যেকটি যে কোনো ধরনের
হেল্প বা যে কোনো ধরনের রিকোয়েস্ট, আমরা সরাসরি অতিথির সাথে যোগাযোগ করি যে এই ধরনের হেল্প কেউ আপনাকে করতে চায়, আপনি সেই হেল্পটা নিতে চান কিনা। যদি গেস্ট সে ব্যাপারে রাজি হন তাহলে আমরা গেস্টের সাথে সরাসরি আপনাদের যোগাযোগ করিয়ে দিই। আমাদের এটাই এখানে ফরমেশন, আমরা সরাসরি চাইলে গেস্টের সাথে যোগাযোগ করি না, আমরা গেস্টের কাছে যারা যারা যেই হেল্পগুলো নিয়ে আসতে চান বা যেভাবে যোগাযোগ করতে চান সেই যোগাযোগের ব্যাপারগুলো আমরা গেস্টের কাছে তুলে ধরি। গেস্ট যদি মনে করেন যে না আমি যোগাযোগ করবো, তাহলে গেস্টের সাথে আপনাদেরকে সরাসরি আমরা কমিউনিকেট করিয়ে দিই। সেই দিক থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই সাড়াটা দেবার জন্য। আমি আবারও শেষ করবো আজকের অনুষ্ঠান একই কথা বলে, হ্যালো ইট 920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের আরেকটি ফ্যান পেজ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগ করতে পারেন এবং যোগ করে ওখানেও আপনি হ্যালো ইট 920 নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। সে পেজটি হচ্ছে এবিসি রেডিওর ফ্যান পেজ। এবিসি রেডিও যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও আপনি নিজেকে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক ঠিকানাটা হচ্ছে www.abcradio, আমি আবারও বলছি facebook.com/abcradio FM 89.2, আবারও বলছি facebook.com/abcradio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর ফেসবুক যে মেম্বার ব্যাপার থাকে সেটা আপনি হয়ে যাবেন এবং ওখানে যাওয়ার পরে ওখানেও আপনি হ্যালো ইট 920 নিয়ে কথাবার্তা বলতে পারেন, ওখানে স্ট্যাটাস পাবেন, ওখানে চাইলেও আপনি কমেন্ট করতে পারেন। আর আমাদের হ্যালো ইট 920 স্পেশালি যে পেজটা যেখানে শুধুমাত্র হ্যালো ইট 920 নিয়ে কথাবার্তা হয়, আমরা যেখানে হ্যালো ইট 920 খাই, ঘুমাই, পান করি সবকিছু এবং সবসময় হ্যালো ইট 920 নিয়ে যাবতীয় আপডেট আপনি পেয়ে থাকবেন, সেটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অত্যন্ত আশঙ্কার কথা হচ্ছে, সবাইকে একটু নোটিশ করছে ব্যাপারটা, যে আমরা গত সপ্তাহে আরজেকে দিয়া এবং হ্যালো 8920 সবকিছু মিলিয়ে আমরা 39টি পেজ পেয়েছি। এই 39টি পেজই হচ্ছে ভুয়া বা ফেক পেজ, কিন্তু আমরা বারবারই বলে থাকি অফিসিয়াল পেজ মাত্র একটা, facebook.com/hello8920 যে পেজটি আরজে কিবরিয়া নামে আছে। ওখানে এই মুহূর্তে প্রায় ঠিক বলবো না, আমি এক্সাক্ট নাম্বারটাই বলতে চাই আপনাদেরকে যে কতজন মেম্বার রয়েছে, ওখানে 93,615 জন মেম্বার রয়েছে ঠিক এই মুহূর্তে আমি দেখছি। তো এই পেজটি একটা মাত্র ডমিনেন্ট পেজ ফেসবুকে হ্যালো 8920, আপনি চাইলে ওখানে যোগ দিতে পারেন এবং ওখানে হ্যালো 8920 নিয়ে আপনি পুরো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আর আরেকটি হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারে আপনি ফোন করে আপনার জীবনের গল্প বলতে চাইতে পারেন। ফোন নাম্বার 24 ঘন্টা ওপেন থাকে এবং একই সাথে নাম্বারটি শুধুমাত্র হ্যালো 8920 নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। এরপর যে আমরা কিছু কল শুনবো যারা হ্যালো 8920 আসতে চান এবং বিভিন্ন রকমের কমেন্টস থাকে, কথা থাকে, যেহেতু একটি ওপেন প্ল্যাটফর্ম, আমরা চলুন কথাগুলো শুনি, সময়ের পরপর আমরা আবার ফিরে আসছি।
হ্যালো 8920,
আমার নাম মোহাম্মদ সালাম, আমার মোবাইল নাম্বার হবে ছিল আমার আব্বার দুইটি ছেলে সন্তান ছিল। এখন এ ঘরে আমরা দুই ভাই এক বোন, প্রাথমিক ভাবে আব্বা আম্মার অবস্থা অনেক ভালো ছিল। পরে শেষ বয়সে কারণে অকারণে সব সম্পদ কিংবা জমিগুলো বিক্রি করে পরিবারকে সুন্দর কোথায় নিয়ে এলে তার পরলোক গমন হয়। তারপর থেকে আমার মা আমাদের মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমরা ভাই বোন তিনজনই লেখাপড়ায় নিয়েছি। পরিশেষে প্রিয়া ভাই, আমি যদি এবিসি রেডিওতে আপনার মাধ্যমে আমার জীবনের বহুমুখী সংকটের কথাগুলি শেয়ার করতে পারি তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা কি।
আমি নূর আলম, আমার সেল নাম্বার হচ্ছে, আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। আমার ইচ্ছে ছিল এমন কাউকে বিয়ে করবো যে যার কোনো কিছু দান থাকবে না, যে আমার পরিবারের সাথে এক হয়ে যাবে। সবাইকে কমে অনেক ধরনের মেয়ে আমি পাই। ইচ্ছে ছিল শিক্ষিত এবং অনেক সুন্দর, যে আমার আব্বা আম্মাকে নিজের আব্বা আম্মার মতো মনে করে এবং তার সাথে ধরনের একটা সম্পর্ক হয়। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ও কাছে শুরু করার পরের বছরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমাকে অস্বীকার করে আমার সাথে চলে যায়। আমার খুব দুঃখের কথা। এই কথাগুলো যদি আমাকে সুযোগ দেন আমি এবিসি রেডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই।
আমার নাম মিজানুর রহমান ইমান, আমার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আমার সেল নাম্বার হচ্ছে, আমি 2010 একটা মেয়ের সাথে সম্পর্ক করি, আমরা 38 করে বিয়ে করি। ওই মেয়েটি পিতা মৃত বলে আমার সাথে সম্পর্ক করে, যখন জানতে পারলাম তার পিতা জীবিত, একে একে তার নৈতিক চরিত্র গুলো ফুটে আসতে শুরু করলো। এইভাবে শুরু হয় আমার জীবন্ত অংশ। তাই আমি এখানে আসতে চাই আপনাদের মাঝে, যে আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন আর কেউ না করে। প্লিজ আমাকে একটিভাবে সুযোগ দিন।
আমি মোহাম্মদ নাদিম বলছি, মোহাম্মদ রিতাছি। আমার সেল নাম্বারটি, প্রচলিত সমাজে পুরুষ কর্তৃক নারী নির্যাতনের ঘটনা আমরা অহরহ শুনে থাকি, কিন্তু স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের ঘটনা আমরা কেউ দেখি না, শুনি না, শোনার চেষ্টাও করি না। তাই আমার 12 বছরের বিষণ্ন সংসার জীবনের ঘটনা বলতে চাই এবিসি রেডিওর মাধ্যমে।
আমার নাম রাশিদা, আমার সেল নম্বর। আমার জীবনে অনেক তরুণ কাহিনী, আমার দুইটা বাচ্চা আছে। আমার যদি আপনারা একটু আসার সুযোগ দিতেন আমি আপনাদের কাছে বলতে চাই।
আমি সাগর বলছি দোলাইখাল থেকে। আমার ফোন নাম্বারটি হচ্ছে, আমি আসতে চাই, আমার যে ভালোবাসা মানুষ আমি আজও তাকে ভালোবাসি, তাকে নিয়ে আমি কিছু কথা বলবো এবং আমার পুরো জীবনের যত কাহিনী আছে আমি সবই খুলে বলবো। আমি পুরো দেশবাসীর কাছে আমি বলতে চাই।
আমার নাম শাহিন, টঙ্গী থেকে। আমার নাম্বার হলো, আমার লাইফে এই ধরনের একটা ব্যতিক্রম ঘটনা আছে। আমার ফার্স্ট একটা লাইফ ছিল, সেখানে আমি দাম্পত্য করেছি অনেক বছর। এরপরে আমি অন্য একটা মানুষের সাথে সম্পর্ক করছি। তো আমার ইচ্ছা আর কি আপনাদের বেশি রেডিও যদি আসা যেত তাহলে আমি সারা পৃথিবীর মানুষকে বিষয়টা জানাতে পারবো।
আমার নাম লিলি, আমার ফোন নাম্বার। আমি আমার লাইফের কিছু ঘটনা বলতে যাচ্ছি, স্টার্টিং ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমার লাইফে যাদের হয়েছে আমি মোটামুটি সেটারই সামারি আমি তুলে ধরতে যাচ্ছি সবার মাঝে। কারণ আমার জীবনে সংঘর্ষ শুরু হয় আমার 11 বছর বয়স থেকে, আমার স্বামীর সাথে, আমার প্যারেন্টস এর সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, এমনকি আমার বাচ্চাদের সাথেও যে প্রবলেম গুলো আমি ফেস করেছি এগুলো আমি জানাতে যাচ্ছি সর্বসাধারণ।
আমার নাম মোহাম্মদ ওমর ফারুক জি, আমার সেল নাম্বার হচ্ছে, আমি এক মেয়েকে ভালোবাসতাম, দীর্ঘ 7-8 বছর তার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমার মা এটাকে মেনে নিত না, তাই আমি মায়ের সঙ্গে অনেক বাজে বিহেভ করছি, আমি মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি। এই দুঃখে আমার মা আমার সঙ্গে প্রায় 1 বছর যাবৎ কথা বলে নেই। এক সময় আমার মা মরে গেছে আর এই মেয়েও আমার ছেড়ে চলে গেছে, কিন্তু আমার মা আমাকে ক্ষমা করতে না পারার কারণে আজও আমি আমার নিজেকে ক্ষমা করতে পারিনি। আমি আমার এই দুঃখের কাহিনী আমি আপনাদের স্টুডিওতে এসে বলতে চাই এবং আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে চাই, যেন আমার মতন কোন সন্তান এই ভুল না করে, তার মাকে যেন কষ্ট না দেয়, অবাধ্য না হয়, যা আমাকে এখনো অনেক কষ্ট দেয়, আমাকে অনেক কাঁদায়। আমি আমার মাকে ভালোবাসি, মা তুমি ফিরে আসো, আমি তোমাকে আর কখনোই কোনোদিন কোনো মেয়ের জন্য কোনো কিছুর জন্য কষ্ট দিব না মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
জন্মান্তরের বাঁধন কোথা হারালো, সবাই বলে ওই আকাশে ঢুকিয়ে আছে, যে দেখো পাবে তুর্ণা ভস্ত মাঠে, রাতের তারা আমায় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিই দেখি আর কাটতে পারি না।
সব মা ভালো থাকুক, সব মায়েরা ভালো থাকুক, এই দোয়া এই শুভকামনা জানিয়ে আজকে হ্যালো 8920 শেষ করতে চাই। যাওয়ার বেলায় আরো একবার মনে করে দিতে চাই, হ্যালো 8920 এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান, এবং এটা হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে শ্রেণী জাতি বিভেদ ধর্ম সবকিছু ভুলে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম সমাজের যে কোনো স্তরে যে কোনো মানুষ আসতে পারেন, এসে আপনার জীবনে ঘটে যাওয়া গল্প, আপনার মনের কথা আপনি আমাদেরকে বলতে পারেন। আপনার জন্য পৃথিবীর কোথাও জায়গা না থাকলে এই জায়গাটা রয়েছে এখানে, আপনি সেটা সদ্ব্যবহার করতে পারেন, আমরা আপনার জন্য অপেক্ষা করব। facebook.com/hello8920 আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিলে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এছাড়া ফোন নাম্বার হচ্ছে 9115668। অনেক ভালো থাকুন, আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও, কথা বন্ধু কিবরিয়া এবং হ্যালো 8920 টিম, শাকিল এবং সাফিন সবার সাথেই থাকুন।
কেমন আছে
This track was downloaded from FusionBD.com.